This track was downloaded from fusionbd.com.
খুব বয়স্ক একটা লোক ছিল, ওই লোকটাকে পিকআপ থেকে আমরা নামাইলাম, আমি সাথে ছিলাম। নামানোর পর পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিলাম।
এই কিশোরের স্বপ্ন ছিল সে একজন সৎ রাজনীতিবিদ হবে।
দুই তিন ঘন্টা পর লক্ষ্য করলাম যে লোকের গাড়িটা আমরা পুড়িয়েছিলাম ওই লোক কান্না করতেছে রাস্তায় শুয়ে শুয়ে। বলে, বাবা, এই গাড়িটাই ছিল আমার শেষ সম্বল, পরিবার নিয়ে যে বাইতে থাকবো ঢাকা শহরে, আমার কিছুই নেই আর, সব কিছু শেষ।
গল্পের পুরোটুকু বুধবার হ্যালো 8920 তে রাত 11:20 শুধুমাত্র এবিসি রেডিওতে।
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিওর বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920 তে। হ্যালো 8920 হচ্ছে আপনার মন খুলে কথা বলার অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে আমরা সাধারণত যেটা করে থাকি, গত পর্বের অতিথি যিনি ছিলেন তার সম্পর্কে মতামত আমাদের শ্রোতারা যেটা জানিয়েছেন সেটা জানিয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই, আমাদের অতিথিকে নিয়ে আপনাদের তার জীবনের গল্পগুলো শোনাই। তো আজকে আমরা সেটা করছি না, আজকে এবং ঠিক আজকে বলবো না, বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা এটা করছি। আমরা প্রথমেই যেটা করি, আমাদের সরাসরি অতিথির গল্পে চলে যাই, এবং তারপর আমরা গত পর্বের যিনি অতিথি হয়ে এসেছিলেন তাকে নিয়ে আমাদের শ্রোতারা কি কি বলেছেন সেটা আমরা অনুষ্ঠানের শেষে শোনাই। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা আমাদের যে গেস্টকে এখানে পেয়েছি তার নাম হচ্ছে শুভ, এবং শুভকে আমরা মূলত পেয়েছি হচ্ছে ফেসবুক পেজটি থেকে। আমরা শুভর কাছ থেকে শুভর গল্প আমরা শুনব, এবং শুভর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং সেই ঘটনার মধ্যে আসলে ঘটনার কেন্দ্রবিন্দু থেকে সেটাও আমরা জানব। তবে তার আগে মনে করিয়ে দিই, আপনি আমাদের সাথে আপনার জীবনের গল্প ভাগাভাগি করতে পারেন, এবং আপনার জীবনের গল্প ভাগাভাগি করার জন্য এবং শেয়ার করবার জন্য আমরা যেটা বলি, আমাদের একটি ডেডিকেটেড 24 ঘন্টা এবং দিন রাত বিরতিহীনভাবে একটি নাম্বার, নির্দিষ্ট একটি নাম্বার রয়েছে। আপনার যদি পৃথিবীর কোথাও বলার জায়গা না থাকে তাহলে এই নাম্বারটিতে ফোন করে কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমে আপনার নামটি বলতে হয়, তারপর আপনার সেল নাম্বারটি, মানে যে নাম্বারে আমরা যোগাযোগ করলে আপনাকে পাব, সেই সেল নাম্বারটি, মোবাইল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং তারপর আপনার যা বলার আছে, আপনি মন খুলে যেটা বলতে চান সেই ঘটনার কিছুটা অংশ আমাদেরকে বলে বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা ফোন করে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668, অর্থাৎ 9115668। আর আমাদের অনুষ্ঠানের যে ফেসবুক পেজটি রয়েছে, যেটা সারা সপ্তাহব্যাপী আমরা আলোচনা করি, সমালোচনা করি, ওখানে আমাদের অনুষ্ঠান নিয়ে, আমাদের অতিথিকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি, এখানে আপনি আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদেরকে কোনো সাহায্য করতে চাইলে আপনি পেজটির মাধ্যমে করতে পারেন, এবং একই সাথে আপনি যদি অতিথি হয়ে আসতে চান এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পুরনো যেসব অনুষ্ঠান প্রচার করা হয়েছে সেগুলো এই পেজটি থেকে ডাউনলোড করতে পারেন, এবং যাবতীয় তথ্য আপনি এখান থেকে পাবেন। হ্যালো 8920 পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। তো চলুন, আজকে আমরা যে অতিথির কথা বলছিলাম শুভ, যাকে আমরা বৃষ্টি থেকে পেয়েছি, সেই শুভর কাছে চলে যাই। শুভ, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, ভালো ভাই, আপনি কেমন আছেন?
জি ভালো আছি। আপনার নাম শুভ, এবং আশা করছি আপনার গল্প থেকে আসলে কতটা শুভ বের হয়ে আসবে, শুভ না অশুভ আপনার জন্য আমরা জানব। তার আগে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা কিছু মৌলিক কিছু ধারণা আপনার সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে দিতে চাই। আপনি পুরো নামটা বলুন আপনার।
আমার পুরো নাম হচ্ছে গাজী হুমায়ুন কবির শুভ।
গাজী হুমায়ুন কবির শুভ।
জি,
গাজী হুমায়ুন কবির শুভ কোথায় থাকেন?
জি, আমি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে, ঢাকায় বর্তমানে রায়েরবাগ থাকতেছি।
রায়েরবাগে আপনি আছেন?
জি।
আর আপনি পেশায় কি করছেন?
জি, আমি পেশায় একজন টিচার,
শিক্ষক। আপনি?
জি।
কোথায় পড়াচ্ছেন?
জি, সংগত কারণেই আমি আমার প্রতিষ্ঠানটার স্কুলে, একটা স্কুল এন্ড কলেজের টিচার।
আচ্ছা আচ্ছা।
প্রতিষ্ঠানটার নামটা
বলতে পারেন আপনি?
ম্যাথমেটিক্স।
আপনি অঙ্ক পড়ান, আপনি সঙ্গত কারণেই আপনি আপনার স্কুল বা কলেজে যেখানে পড়ান সেখানকার নাম আপনি বলবেন না, ঠিক আছে? আমরা আমাদের অনুষ্ঠানে কোনো চাপ প্রয়োগ করি না, আপনার যেসব বিষয় গোপন রাখতে ইচ্ছে করে আপনি বলতে পারেন। ওকে, আর শুভর বয়সটা সম্পর্কে যদি আমাদের শ্রোতাদেরকে একটু ধারণা দিতে।
26
রানিং, শুভর বয়স হচ্ছে 26। তো চলুন আমরা গল্পে যাই, আপনি যেখান থেকে শুরু করতে চান, যে বিষয়টি বলতে চান আমাদের।
গল্প বলার আগে আমার বাবা মার কথাই সর্বপ্রথম বলতেছি, যে কথাগুলো আসলে আমি মানে ভাবছিলাম বলবো না, কিন্তু গত প্রোগ্রামে পারভেজ ভাইয়ার গল্প শুনে মনে হলো আসলেই তো সবগুলা কথাই তো বলা উচিত, সেজন্য আমি জীবনের একদম ফার্স্ট থেকেই শুরু করতেছি।
আপনি নিয়মিত আমাদের হ্যালো এইট নাইন টু,
নিয়মিত আমি আপনাদের হ্যালো এইট নাইন টু একদম নিয়মিত শ্রোতা এবং অনেক ভালো লাগে আমার কাছে এই প্রোগ্রামটা।
ধন্যবাদ। তো চলুন আপনার গল্পে আমরা যাই।
আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার, খুব মানে ভালো বংশের, বাট আমি আমার জন্ম থেকেই বলতেছি যে মুহূর্তে আমার জন্ম সেই মুহূর্তে আমার বাবা ছিলেন জবলেস,
বেকার। আচ্ছা,
বেকার। আমার বাবা হচ্ছে ফ্যামিলির সবচাইতে বড় ছেলে, তো আমার যখন জন্ম হয় ওই টাইমে আমার বাবা তার ফ্যামিলি থেকে কোনো প্রকার সাপোর্টই পাচ্ছিল না। অবশেষে বাবা সে জবলেস চাকরি পাচ্ছিল না, সে বেবি ট্যাক্সি চালাইতে বাধ্য হয়েছিল আমার যখন জন্ম, তখন
মানে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য সে
বেবি ট্যাক্সি চালানোর পেশাটা বেছে নিয়েছে আমার বাবা।
আচ্ছা আচ্ছা।
সে সংসারের জন্য সবকিছু করছে, বাট ওই মুহূর্তে সে কোনো সাপোর্টই পাচ্ছিল না।
সাপোর্ট পাচ্ছিল না মানে কি ধরনের সাপোর্ট পাচ্ছিল?
কোন প্রকার সাপোর্টই পাচ্ছিল না। আমার বাবা যেহেতু জবলেস, তখন তার আমার দাদা দাদু চাচা চাচিরা
কোনো
সাপোর্টই করেনি ওই সময়টাতে।
আচ্ছা আচ্ছা। আপনি কি বড় সন্তান?
জি, আমি আমার ফ্যামিলির বড় সন্তান।
কয় ভাই বোন আপনারা?
আমরা তিন ভাই দুই বোন।
আচ্ছা।
পর আমি আমার বাবার কাছ থেকে পরবর্তীতে ঘটনাগুলো শুনছি, যেন বলতেছি তখন আমরা ঢাকাতে থাকতাম খিলগাঁওয়ে, পরবর্তীতে আমার বয়স যখন ছয় বছর তখন ওই সময়টাতে কাটায় উঠছে বাবা নিজের মতো করে। তারপর আমার দাদা দাদু আসছে, বলতেছে যে আমার একটা নাতি হয়েছে বংশের বড় সন্তান, সে ঢাকা থাকবে কেন, চলো গ্রামে চলে যাই। পর বাবা ডাকাতি থাকতে আমার আম্মু এবং আমাকে নিয়ে, তখন ওই মুহূর্তে আমার একটা ছোট বোন ছিল, আমাদেরকে গ্রামে নিয়ে যাওয়া হয়
কুমিল্লাতে
দাউদকান্দিতে গ্রামে নিয়ে যাওয়া হয়। তো গ্রামেরই একটা প্রাথমিক বিদ্যালয়ে আমি ভর্তি হতে যাই আমার বাবার সাথে, আমি ক্লাস ওয়ানে ভর্তি হতে যাই, বাট বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমাকে কোশ্চেন করলেন ভর্তি পরীক্ষার মতো মৌখিক, বাট আমার ক্লাসে ওয়ানে সবগুলো হয়েছিল মুখস্থ, আমাকে ওয়ানে ভর্তি না করে টুতে ভর্তি করে দেওয়া হয়। বাসা আসার পর তো আমু পুরা যাবে আমার এতটুকু ছেলে তুমি টুতে ভর্তি করে দিয়েছো,
মানে একদম ডিরেক্ট বলা যেতে পারে আপনি ক্লাস টুতে গিয়ে ভর্তি হলেন।
ক্লাস টুতে গিয়ে ভর্তি হয়েছি।
এখন তো আরো ক্লাস ওয়ান টুতে ওঠা অনেক কঠিন হয়ে গেছে,
আমি ডিরেক্ট
নার্সারি কেজি ওয়ান কেজি টু কত কি পার করে তারপরে ক্লাস ওয়ান টুতে যেতে হয়।
জি জি, আমি সরাসরি ক্লাস টুতে ভর্তি হয়েছিলাম। তারপর ক্লাস টু থ্রি আমার গ্রামে, ফোর এর মাঝামাঝি সময় আমরা ঢাকাতে ব্যাক করি, বাবা দেখতেছিল যে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না গ্রামে, আর ওই রকম টিচারও নাই কোয়ালিফাই, সেজন্য ঢাকাতে নিয়ে আসে। তখন আমরা ঢাকার মানিকনগরে শিফট করি। এই এলাকায় আইসা তো ভয়াবহ অবস্থা, এলাকার পরিবেশটা এতটা,
কোন এলাকা বলছেন?
মানিকনগর, মানিকনগর সবুজবাগ থানার মানিকনগর।
আচ্ছা আচ্ছা।
যেটা এলাকার পরিবেশটা খুবই বিমর্ষ একটা পরিবেশ ছিল এলাকার, দিনের বেলা বিকাল হইলে এলাকাতে কোন রিক্সা সিএনজি কিছুই যাইতো না এলাকাতে, মানুষ ভয় পাইত। আমি ক্লাস ফাইভে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, ক্লাস ফোরটা আমার পড়া হয়নি আর ফাইভে সরাসরি ভর্তি হই। আমি স্কুলে যাইতাম, ছুটি হইতে দুই ঘন্টা বেশি লাগত বাসায় আসতে, এরকম অবস্থা হইতো এই মানে গোলাগুলি মারামারি হইতো ওই টাইমটাতে, ভয়াবহ অবস্থা,
অস্থির একটা অবস্থা,
অস্থির একটা অবস্থা। এমন কোন দিন নাই যে একজন মানুষ খুন হইত না, দিনে দুপুরে মানুষের সামনে খুন হইতো, মানুষ সবাই তাকায় থাকতো।
এরকম একটা অসহনীয় অবস্থার মধ্যে বড় হয়েছে শৈশব,
শৈশব গ্রাম থেকে আইসা গ্রামের একটা ছেলে যে কিছুই বুঝে না, এরকম একটা সিচুয়েশন যা মানে আমরা মুভিতে দেখতাম যে দিনের বেলা মানুষ খুন হইতো, মানুষ কিছুই বলতো না, মানে এই
জন্য মানে আপনি তো পরবর্তীতে বড় হয়েছেন বুঝেছেন আসলে কি কেন এরকম হতো এই এলাকাটায়।
সন্ত্রাসের রাজত্ব ছিল, এই নিজের রাজত্ব কায়েম করতে গিয়া ওই সময়
দুই গ্রুপ ছিল,
দুই গ্রুপ তিন গ্রুপ যে তারা হইতো মানে ক্ষমতার লোভ, আমি ওকে মারতে পারলে আমি একটু বড় আর কি, এই টাইপের ছিল আর কি অস্থিতিশীল অবস্থা।
আচ্ছা আচ্ছা।
তো ক্লাস ফাইভ কমপ্লিট করলাম, ক্লাস সিক্স এ গিয়া এই স্কুলে আমার ভালো লাগে না, আমি বলছি না এই স্কুলে আমি আর পড়বো না।
কোন স্কুলে ছিলেন?
মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি আর পড়বো না, তো অন্য একটা স্কুলে যাই, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়।
কিন্তু স্কুলটা ভালো লাগতো,
এই পরিবেশ স্কুলের সামনে আমি যাইতে পারতাম না, ভয় লাগতো আমার, স্কুলের সামনে বের হইলে আমি এক ঘন্টা দুই ঘন্টা যাইতাম, ওইখানে গিয়ে দেখি আরো অবস্থা, ভয়াবহ অবস্থা। দেখা যেত দুপুরে টিফিন পরে নামাজ পড়তে আসছি মসজিদে, আমি ক্লাস আর করতে পারতাম না, মসজিদে তালা লক করে দিত, গোলাগুলি হইতেছে, এই অবস্থা। ক্লাস সিক্স খুব কষ্টে কাটাইলাম, আমি সেভেন আর স্কুলে আমি পড়াশোনা করবো না, সেভেন আমি ভর্তি হইনি কোথাও।
আচ্ছা আচ্ছা।
এরকম অবস্থা, আমি তো বাসায় বেরই হইতে দিত না বাইরে, সারাদিন থাকতাম ঘরের মধ্যেই, ক্লাস সেভেন আমার পড়া হয়নি, আমি সেভেনে পড়িনি। পর এটি গিয়া অন্য একটা এলাকা মানিকনগর, মানিকনগরে থাকতাম যদিও মানিকনগর ছেড়ে গিয়ে আমি মুগদা এলাকায় হায়দার আলী হাই স্কুল এন্ড কলেজ ওই স্কুলে ভর্তি হই, ওই স্কুলটা মোটামুটি। কিন্তু হইলেও কি ওই সময়টাতে পড়াশোনায় যে এক বছর গ্যাপ গিয়েছে আমার, খুব একটা ই না। আমি ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাস সিক্স পর্যন্ত, সবসময় প্লেজে থাকতাম, ফার্স্ট বয়ে ছিলাম আমি ফোর পর্যন্ত, ফাইভে অবশ্য নতুন ভর্তি হয়েছি, কিন্তু ওই সময় পড়াশোনায় আমার মনোযোগ নেই, বাসায় এসেও বলতে পারতাম না ভয়ে যে আমি বুঝতেছি না, পড়া বুঝি না, কিছুই বলতে পারতাম না, ফেল করতাম ভয়ে, কার্ড রেজাল্ট কার্ড দেখাইতাম না, কিছুই দেখাইতাম না। কিন্তু এইট পর্যন্ত পার করার পরে ক্লাস নাইনে যখন উঠি তখন আমাদের পারিবারিক সমস্যার সম্মুখীন হইতে হয়, তখন এই যে বেবি ছিল তো আমাদের, বেবি উঠাই দেওয়া হয় ঢাকা শহর থেকে, এই
বেবি
তখন আমরা আর্থিক সমস্যার সম্মুখীন হই।
এটা কত সালের ঘটনা মনে আছে?
এটা 2001।
এই সময়টা আমার যেটা মনে হয় যে টু স্ট্রোক ইঞ্জিন যে বেবিগুলো ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছিল,
ওইটা শিকার আমরা হয়েছি,
পরিবেশের জন্য ক্ষতিকর, আপনারা জানেন যে মারাত্মক রকম বায়ু দূষণ করে এগুলো, যে কারণে এটা তুলে দেওয়া হয়েছিল, সরকার এটা এখনো ব্যান করা অবস্থাতেই আছে। ঠিক আছে, তো আপনারা এটার জন্য ক্ষতির সম্মুখীন
হয়েছি, যদিও ভালো সিদ্ধান্ত সরকারের ডিসিশন ছিল,
তারপরে পারিবারিক ভাবে ক্ষতির শিকার হয়েছেন,
আমরা সাফার এটার।
তারপরে কি হলো?
তো আমরা আবার গ্রামে শিফট করি।
জি,
গ্রামে শিফট করি। কত ক্লাস নাইনে মাঝামাঝি সময়ে, জুন জুলাই 2001 এর জুনের দিকে আমরা মাঝামাঝিতে আবার গ্রামে চলে যাই। ওইখানে গিয়ে আমি গ্রামের একটা স্কুলে ভর্তি হই। ঢাকা থেকে গিয়ে ওইখানে গ্রামেও আমি খুব একটা খাপ খাওয়াইতে পারতেছিলাম না।
ক্লাস এইটে ভর্তি হলাম,
নাইনে ভর্তি হই,
ক্লাস নাইনে
ভর্তি হই, খুব একটা খাপ খাওয়াইতে পারতেছিলাম না, পড়াশোনায় খুব একটা মনোযোগ নাই। এই যে ক্লাস সেভেন গ্যাপ যাওয়ার পরে যে আমার পড়াশোনার একটা ই হয়েছে, ওইটা আমি আর কাটায় উঠতে পারতেছিলাম না। ক্লাস নাইনে ভর্তি হই, তারপর ক্লাস নাইনেও ফেল করি।
আপনার বাবা কি আপনাদের সাথে চলে আসলেন? যেহেতু ওনার
না, বাবা ঢাকাতেই ছিল,
শুধুমাত্র আপনাকে?
আমার না, আমার ফ্যামিলিগত ভাবে সাময়িক ভাবে কিছুদিনের জন্য, যেহেতু একটা ব্যবসা শেষ, নতুন কিছু করার জন্য তো একটা সময়ের ব্যাপার, আর ওই সময় ঢাকা শহর তো বোঝেনি।
তার মানে কি দাঁড়ালো, আপনার বাবা ঢাকাতে থেকে গেলেন আর আপনার পুরো ফ্যামিলি আবার কুমিল্লাতে চলে আসলেন?
হ্যাঁ, আমরা ঢাকাতে চলে গেলাম।
ওকে, ঠিক আছে।
তো ওই সময়টাতে স্কুলে ভর্তি, পড়াশোনায় খুব একটা মনোযোগ নেই, বাবা তো একটু টেনশন, আমাকে খুব একটা সময় দিতে পারতেছিল না, সে তো টেনশন। ক্লাস টেনের ফার্স্ট সেমিস্টার পর্যন্ত আমার পড়াশোনা খুব বাজে অবস্থা। আমার যতদূর মনে আছে টেনের ফার্স্ট সেমিস্টার আমি 7টা সাবজেক্ট মনে ফেল করেছিলাম।
মাশাআল্লাহ, আর কটা বাকি ছিল?
পরে আমার যেই টিচার, যার জন্য আমার এতদূর পর্যন্ত আসা, আব্দুল আলিম স্যার, উনি ম্যাথমেটিক্স এর টিচার ছিল, ওনার কাছে আমার শুরু করি এই লাইফে প্রাইভেট পড়া বলতে। এর আগে কখন আমি কোন টিচারের কাছে পড়িনি, আমার বাবা স্যার আর কোন টিচারের কাছে আমি পড়িনি। ক্লাস টেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর ওই স্যারের কাছে 1 মাস 16 দিন সময় লাগছিল আমার ম্যাথমেটিক্স বইটা শেষ করতে।
আসলে এই যে গল্পগুলো যখন শুনি বন্ধুর কাছ থেকে, যখন গল্প, আমি তো আসলে বন্ধুই মনে করি সবাইকে যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, এবং আমার পাশে যে বসে আছে অতিথি, অনেক শ্রদ্ধার এবং অনেক কাছের মানুষ। অঙ্কে আসলে খারাপ নেই বাংলাদেশের, আমি জানি না, এখন তো গণিত অলিম্পিয়াড হয়, অনেক কিছু হয়, অঙ্ক এখন অনেক প্যাশনের একটা ব্যাপার হয়ে গিয়েছে, কিন্তু আসলে খুব বেশি দিন না, এবং আমার মনে হয় এখনও পাওয়া যাবে যে ক্লাসে অঙ্ক ভয় পায় না, বিজ্ঞান ভয় পায় না, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা অনেক অনেক, এবং পায় এরকম সংখ্যা কিন্তু তাদের চেয়েও অনেক অনেক বেশি। তো আমিও তাদের মধ্যে একজন ছিলাম, এবং ও যেরকম বলছিল যে একজন শিক্ষকের অবদান অনেক বেশি, আমার ক্ষেত্রেও একজন শিক্ষকের অবদান অনেক অনেক বেশি। যাই হোক, ক্লাস টেনের গল্পে আমরা চলে গেছি, ক্লাস টেনে আছেন এই মুহূর্তে।
ওই মুহূর্তে একটা কথা না বললে নাই, আমাদের দুইটা স্টুডেন্টরে টিচার ক্লাসে অপমান করছিল, তার মধ্যে একটা ছেলে ওই দিন পড়াশোনা ছেড়ে চলে যায়, ও আর পড়াশোনাই করে না টিচার ভাই। কিন্তু আমি ব্যাপারটা পজিটিভলি নিয়েছিলাম, কারণ যে ছেলে ক্লাস 8, 9 এবং 10 ফার্স্ট সেমিস্টার অঙ্কে কখনো পাস করেনি, সেই ছেলে আমি প্রিটেস্টে 81 পাইছিলাম।
গুড, ভেরি গুড।
ওই দিনই আমি, মানে যেদিন স্যার আমাকে অপমান করে, আমি হোস্টেলে চলে যাই ভালো করে পড়াশোনা করার জন্য। আমাদের বিদ্যালয়ে হোস্টেল ছিল, আমি ওই দিনই বলি স্যার এনে হোক আপনাকে, স্যার আমাকে খুব আদর করতো, এনে হোক হোস্টেলে আমাকে একটা সিট ম্যানেজ করে দিতে হবে, আমি আজকেই হোস্টেলে আসবো। ওই দিন বিকালে আমি ব্যাগপত্র নিয়ে হোস্টেলে চলে যাই।
ওকে,
তারপর পড়াশোনা করতেছি, হঠাৎ আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হয় ঈদের মধ্যে, কালচারাল প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামে একটা মেয়েকে দেখি আমি,
স্পেশালি
তো ওকে দেখার পর আমার খুব ভালো লাগলো। তো আমি তো গ্রামে বড় হইনি, যেহেতু গ্রামের মানুষ খুব একটা আমার পরিচিত না, খুঁজতে লাগলাম। ইমি আমার রুমমেট যে ছিল আমার পাশে, ওকে জিজ্ঞেস করলাম কে, ও হাসতেছে, ওই হাসতেছে কেন, কারে, এ তো আমার কাজিন, আমার মামাতো বোন, ও তাই না? তো আমি বললাম ইনি ওরে আমার ম্যানেজ করতে বসে, ওর আগে তো ওর সাথে খুব ভালো মিশতেছি, ও যেহেতু আমার ইমিডিয়েট ছোট ছিল 1 বছর, তারপরও ওর সাথে আমি ফ্রেন্ডলি মিশতেছি, ওর সাথে যাইতেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো মেয়েটার বাড়িটা ছিল ঠিক আমার হোস্টেলের পিছনে বাড়িটা।
শেষ, মানে যে অঙ্কের জন্য হোস্টেলে আসলো সে অঙ্কের যে কি অবস্থা হবে এখন বুঝতেই পারছেন আর কি।
জানালা দিয়া পিছনে তাকাইলে আমি ওদেরকে দেখতাম, ওদের বাড়ির জানালা খুললেই। তো এইভাবে চলতেছিল, কিন্তু এনিহাও কোন ই পাচ্ছিলাম না যে কি করা যায়,
কিভাবে মিট করা যায়।
মিট করা যায় পরে একটা ডায়েরি কিনলাম, কয়েকদিন পর ডায়েরি লেখা শুরু করলাম, কবি বনে যাও আর কি। ফার্স্ট
বাঙালি ছেলেরা জীবনে প্রেমে পড়ে কবি হয়,
টেনে পড়া অবস্থায় ফার্স্ট কবিতা লিখি।
এটাই হচ্ছে আপনার সেই ডায়েরি?
হ্যাঁ, এটাই আমার সেই ডায়েরি।
ডায়েরিটা নিয়ে আমি একটু বর্ণনা দিই। প্রথম ডায়েরিটা, এটা কি কালার ঠিক বুঝতে পারছি না, এটা সাম সর্ট অফ চকলেট কালার। প্রথমে গোলাপ ফুলের একটা ছবি আছে, গোলাপি রঙেরই ছবি, এবং ক্লাস টেনে অবস্থায় এসে লিখছে সেই মানুষটির জন্য, আমার মনের আধার ঘরে শীত কেটেছ তুমি, মিষ্টি ছোঁয়ায় দাও না ভরে মনের মরুভূমি, উল্লালা, তোমার হাসির অনুরাগে মুক্তা হয়ে ঝরে মনের মাধুরী ভরা স্বপ্নে শুধু তোমায় মনে পড়ে, সীমাহীন দূরে গগনের ওই লিলিমায় এই মন আজ ব্যাকুল, হায় শুধু তোমাকে চায়, শুধু তোমাকে চায়। মারাবা কে বাতে, অনেক ভালো হয়েছে। ওকে, তারপর?
ঠিক এই কবিতাটাই আমি ওকে দেখা হওয়ার 4-5 মাস পর একজনের মাধ্যমে, তখন তো আর ফোনটা অ্যাভেলেবেল ছিল না, প্রপোজ লেটার যেটা বলে, এটা এই কবিতাটার মাধ্যমে ওকে আমি প্রপোজ করি। প্রপোজ করার পরে কোনো ফিডব্যাক নাই।
তার আগে আপনি একটু আমাকে বলবেন যে মেয়েটার বয়স?
মেয়েটা ক্লাস সিক্সে পড়তো তখন।
মেয়েটার ক্লাস সিক্সে পড়ে, তার মানে ওর বয়স যদি আমরা ধরে নিই, তার মানে 11 থেকে 12 বছর। আর আপনি হচ্ছেন
ক্লাস টেন,
তার মানে আপনি হচ্ছেন কত, 14 বা 15 বছর, 3 বছরের মাত্র ডিফারেন্স। ওকে, তারপর
কোন ফিডব্যাক পাচ্ছিলাম না, তখন আমি মনে করলাম যেভাবে এতদিন ঘুরতেছিলাম এভাবে তো হবে না, ওকে যদি পাইতে হয় আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে সবার আগে। তারপর আমি পড়াশোনার মাত্রা বেড়ে যায়, তারপর আমাকে আর কখনোই পিছনে তাকাইতে হয় নাই। আমার রুল ছিল 99 ক্লাসে আমি টেস্ট পরীক্ষা দিয়ে অষ্টম স্থানে চলে আসি।
চমৎকার।
এক তখন আমাদের ফেয়ারওয়েল হইতেছিল, ফেয়ারওয়েলে স্বাভাবিকভাবে সবাই খুব কান্না করে, আমি তো কান্না করতেছিলাম ফেয়ারওয়েলের জন্য, না ওকে দেখতে পারবো না, যদিও ওর কাছ থেকে আমি কোন রেসপন্স পাই নাই তখনও, জাস্ট আমি ওকে প্রপোজ করলাম ওইভাবেই, কিন্তু দেখা হয় ও আমি আর আমার ওই জুনিয়র ফ্রেন্ড ওর সাথে ওদের বাড়িতে যাই। আর একটা কথা বলে রাখা ভালো, পরবর্তীতে পরিচয় হয়েছে ও হইল আমার বাবার ফ্রেন্ডের মেয়ে। বাবাকে যখন বলছি, আমি ফ্রি ছিলাম টোটালি ছোটবেলা থেকে, বাবা মা সবাইকে সবকিছু জানাইতাম, তো বাবা বলছে তো আমার ফ্রেন্ডের মেয়ে, তো বাবার সাথে একবার ওদের বাড়িতে যাই, গিয়ে বাবা পরিচয় করে দিয়ে আসে।
প্রথমে কিভাবে পরিচয় হয়েছিল নাকি?
না, প্রথমে পরিচয়,
প্রথমে
তো ওর সাথে পরিচয় ছিল এই ফাংশনে দেখলাম,
কিন্তু আপনার সাথে ফেস টু ফেস মিট করা বা কথা বলা বা ওর রেসপন্সটা পাওয়া
না, কথা বলা এমনিতে আমি ওদের বাড়িতে যাইতাম, বাবা নিয়ে যাওয়ার পর না, আমার ওই যে জুনিয়র ফ্রেন্ড ওর কাজিন, ওর মাধ্যমে আমি ওদের বাসায়।
প্রথম কবে গেলেন?
প্রথম দেখা হওয়ারও প্রায় 2 মাস পর গিয়ে কথা বললাম, এমনিতেই টাইম করতাম, হোস্টেলে তো আমার টিভি ছিল না, খেলা হইলে বাংলাদেশের খেলা তখন হইলে ওদের বাসায় যাইতাম খেলা দেখতে। পরে বাবাকে বললাম, বাবা বলল চল তুই যেহেতু গ্রামে আসোস আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিয়ে আসি। গেলাম, ওই সুযোগে আমার মাঝে মাঝে যাওয়া হইতো, তখন একটু আমার মানে আদরকর্তা একটু বেশি ওই এই জন্য। পরে ফেয়ারওয়েলে কান্নাকাটি করতেছিলাম অনেক, সবাই কান্নাকাটি শেষ একদিন, কিন্তু তারপরে দিন আমি কান্নাকাটি করতেছি। পরে ওই ও তো বুঝতেছিল যাইতেছে, সবাই সান্ত্বনা দিচ্ছে না কান্না করো না, সবাইকে তো যেতেই হবে একদিন, টিচার আইসা বুঝে গেছে, কিন্তু আমার কান্নাটা কিসের জন্য এটা তো কেউ বুঝতেছে না। পর ওই যে জুনিয়র ফ্রেন্ড ও বললো আচ্ছা ঠিক আছে, ও যাইয়া মেয়েটাকে বললো যে ও তো চলে যাইতেছে, এখন কি করার, মানে খুব কান্নাকাটি করতেছে, ও তোমাকে দেখতে পারবে না সেই জন্য। ছোট মানুষ, অ্যালবামে ওর একটা ছবি ছিল, ছবিটা দিল, পাঠাইলো, বললো যে এই ছবিটা দিও ভাইয়া ওনাকে, বললো আমাকে তো ওইখান থেকে দাউদকান্দি প্রপার আইসা থাকতে হবে আমাকে এক মাস, সেজন্য এক মাস বলে এক মাস তো কষ্ট হবে, এক মাস যাতে কষ্ট না হয় ছবিটা
যেন
দেখে আর কি ছবিটা।
তার মানে কি আপনি ওকে বলেছিলেন আগে যে আপনি ওকে অনেক পছন্দ করেন বা লাভ করেন, নাহলে তো ছবি দেওয়ার প্রসঙ্গ আসে না?
না, প্রপোজ তো করা হয়েছি।
কবে করলেন?
প্রপোজ তো করা হয়েছে,
আমরা কিছু জানলাম না, আপনি প্রপোজ করে ফেললেন।
ওই যে বললাম না, কবিতার মাধ্যমে প্রপোজ করা হয়েছে।
ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম সাইটা আপনি কবে পেলেন?
প্রথম সাই তখনও পাইনি আমি।
এই ছবিটাই কি প্রথম সাই ছিল বলা যায় এক অর্থে?
হ্যাঁ,
ছবিটাই আসলে প্রথম সাই ছিল, ইটস আ গ্রিন সিগন্যাল। এবং ছবিটা সম্পর্কে আমাকে বলতেই হবে যে ছবিটা ও ক্লাস সিক্সে পড়তো, কিন্তু ছবিটা
আরো
ক্লাস ফোর এর ছবি, ছোট্ট একটা বেবি এবং অত্যন্ত সুন্দর দেখতে, ইয়েলো শাড়ি পরা, মাথায় গাঁদা ফুল, আবার স্টাইল করে ডান পাশের মুখে একটু বর্ণনা দেবো কিভাবে, ইটস কিউট, ভেরি ভেরি কিউট। ওকে, তারপর
চলে গেলাম দাউদকান্দিতে গিয়ে তো আমার খুব মন বসে না, আমার একটা কাজিন ছিল বিউটি আপা শিল্পী ভাবি, আমার ফুফাতো ভাই দীপু, আমরা একসাথে সারাদিন মজা করতাম। আমি গিয়ে প্রথমে বলতেছি আপু অবস্থা আমি এখন কি করব, আমার ভালো লাগে না। আমি তখন যদিও কখনো ছবি আঁকি নাই, তখন আমার ছবি আঁকতে ইচ্ছা করতো, ওর ছবি দেখা আমি পড়াশোনা বাদ দেওয়ার মতো ছবি আঁকতাম। পরে আপু বুঝে তো যেভাবে না তুমি পড়াশোনা করো, পরে পড়াশোনা
এসএসসি
পরীক্ষা চলতেছে আমার রানিং, তো ওই সময় পরীক্ষার মাঝামাঝি একটা ব্রেক ছিল আমাদের, পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, তো পরীক্ষার পরে আসলাম স্কুলে, তখন আমি ওকে একটা চিঠি দিই পরীক্ষার মাঝামাঝি সময় আমি আসছি, তবে দুর্ভাগ্যবশত চিঠিটা ক্লাসে পড়ে যায়,
ক্লাসের ভিতরে চিঠিটা পড়ে যায়
খাতা থেকে, ক্লাসের ভিতরে পড়ে যায় বই থেকে। পরে আমাদের স্কুলে একটা খুব রাগী টিচার ছিল, প্রেম সংক্রান্ত ব্যাপারটা তখন খুব ইজি ছিল না, তখন জসিম স্যার নামে একজন টিচার ছিল, উনি
খাতার ভিতরে গেল কিভাবে চিঠিটা,
আমি দিয়েছি কারো মাধ্যমে, তখন ও ছোট মানুষ কি করবে খাতার ভিতরে রাখছে বাসায় নিয়ে পড়বে। পরবর্তীতে যে সবচেয়ে রাগী টিচার ওর ক্লাস ওই টিচারের ক্লাসে পড়ে যায়, পরে তো অবস্থা খুব খারাপ, পরে ওকে অনেক মারা হয়, বাট ও নাম বলে না। স্যার বুঝতে পারছে চিঠিটা পরে যে পরীক্ষার্থীদের মধ্যে কেউ হবে, পরে স্যার ধারণা করলো কি অন্য একটা ছেলে, ওই ছেলে বাসায় তো বিচার, ওকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, ও তো কান্না করতেছে, দোস্ত এখন তোমার জন্য আমার অবস্থা এখন কি করা যায়। পরে আমি স্যারের বাসায় গেলাম, গিয়ে বললাম স্যার এই ঘটনাটা তো আমি করেছি, স্যার বলতেছে না তোমার মতো ছেলে এই কাজ করতেই পারে না। তখন আমার একটু সাহস হলো যে স্যার আমি করলেও করছি না করলেও করেছি, এখন আপনার যদি ইচ্ছা হয় আমাকে পরীক্ষা দিতে দেন না, তারপরও ওকে আপনি পরীক্ষা দিয়ে দেন। স্যার বললো আচ্ছা ঠিক আছে, পরে স্যার খাতা সাইন করে দিল প্র্যাকটিক্যাল খাতা, তো চলে আসলাম। পরে ভালোই চলতেছিল দুই তিন মাস, কিন্তু কোনো রেসপন্স নাই, বাট যেদিন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় খুব ভালো রেজাল্টই করেছিলাম, ওই সময় আমি বিদ্যালয় থেকে থার্ড হই, ওই দিন রেসপন্স পাই ফার্স্ট। আমার ছোট বোনও তো স্কুলে পড়তো, আমার বোনের মাধ্যমে এই চিঠিটা পাঠায়, এই হলো আমার ফার্স্ট চিঠি পাওয়া জীবনে।
ওকে, আপনার রেজাল্টের পরে আপনারা দেখবেন যে অনেক সময় যে মনোহারির দোকান বলে একটা দোকান থাকে এবং সেখানে চিঠি লেখার কিছু প্যাড পাওয়া যায় এবং সেগুলোর মধ্যে ওই লাভ লেটার লেখার জন্য একটা বিশেষ বিশেষ ধরনের পেজ পাওয়া যায়, রেখা টানা লাভ সাইন দেয়া সেগুলোই, এবং পড়বো আমি মাত্র একটা লাইন, প্রথমে এইচটা ব্রাকেটে লেখা, এইচ দিয়ে কি বোঝাচ্ছিল আপনার নাম,
হুমায়ুন,
হুমায়ুন, হুমায়ুনটাকে এইচ দিয়ে ব্রাকেট মানে ব্রাকেট মানে লাভ সাইন দিয়ে তার মাঝখানে এইচ লেখা, নিচে হচ্ছে আই লাভ ইউ, আমিও তোমাকে ভালোবাসি, ব্রাকেট দিয়ে হচ্ছে এন, এনটা বোধ হয়
ওর নামের ফার্স্ট ওয়ার্ড,
আচ্ছা আপনি এটা বলতে যাচ্ছেন না, ওকে, ওইটাও ব্রাকেট মানে হচ্ছে, আমি আসলে ব্রাকেট কেন দেখছি আমার আসলে কখনো পাওয়া হয়নি, লাভ চিহ্নর মাঝখানে এন দেওয়া, তার মানে এইচ প্লাস এন আমার নিচে লেখা, বাহ চমৎকার। এটা পাওয়ার পরে আপনি কি মাটিতে ছিলেন না আকাশে ছিলেন?
বলতে পারবো না, এই অনুভূতি তো আসলে একচুয়ালি যার লাইফে আসে সেই
জীবনের প্রথমে অনুভূতি,
অনুভূতি জীবনের প্রথমে অনুভূতি। তারপর ভালোই সময় কাটতেছিল, কলেজে ভর্তি হলাম, ওই সময়টাতে এর কিছুদিন পর বাবা মামা আবার ঢাকাতে শিফট করে, আমাকেও চেষ্টা করা হয়েছে ট্রান্সফার করে ঢাকাতে নিয়ে আসার জন্য, বাট আমি আসি নাই তখন, যে আমি তো আসবো কেন, আমার তো আসার কথা না। পরবর্তীতে আমি আমার দাদুর সাথে গ্রামে থেকে যাই, এইভাবে চলতেছিল। তারপর আস্তে আস্তে ও ক্লাস সেভেন উঠলো, আমিও ফার্স্ট ইয়ারে খুব মানে এত পরিমাণ পড়াশোনা করতাম, বারোটা বই ছিল তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফার্স্ট ইয়ারে আমার দুই পার্ট বই শেষ হয়ে গেছে, এত পরিমাণ পড়াশোনা করছি। বাট আমি যখন সেকেন্ড ইয়ারে ও ক্লাস সেভেন উঠলো, হঠাৎ একদিন ও আসলে এরকম ছিল, আমি
গ্রামে
দাউদকান্দি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ,
আর ও তখন দাউদকান্দিতে,
না ও তো গ্রামে আমাদের একটা স্কুলে, গ্রামের স্কুল
কুমিল্লাতেই তো
দাউদকান্দিতে,
হ্যাঁ সেটাই বলছিলাম। ওকে, আপনি কি জন্য বর্ণনা দিতে চাচ্ছিলেন?
ওর বর্ণনা দেই, ওর লম্বা 5 ফিট 4 ইঞ্চি,
ওকে,
ও এতটা সুন্দর জানি না, রাস্তা দিয়ে গেলে যে কেউ তাকাই তোর দিকে।
এটা আসলে বর্ণনা নিয়ে আপনারা কে কি ভাববেন জানি না, তবে প্রেমিকের চোখে প্রেমিকার বর্ণনা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারীর বর্ণনা,
মানে আমি এটাই বলতে পারি যে ও রাস্তা দিয়ে তাকাইলে গেলে ওর দিকে তাকাইতো না এমন কেউ ছিল না। পরে অনেক ছেলেরাই ওকে উত্তপ্ত করতো, উত্তপ্ত করতো, আমার ফ্যামিলি ওর ফ্যামিলি এমন কেউ নাই ব্যাপারটা জানতো না, আর গ্রামে না তখন এই ব্যাপারটা মহা অন্যায় পাপ হিসাবে দেখা হইতো, যে এটা এটা করলে এই ছেলে ভালো না, এই মেয়ে ভালো না,
প্রেম প্রীতির ব্যাপার
ব্যাপারটা অ্যাভেলেবেল ছিল না ওই সময়ে।
এখনো তাই, এখনো তাই, এখন সব জায়গায় তাই মনে হয়। শহর অঞ্চলে যে খুব বেশি পরিবর্তন হয়েছে ঠিক তা না,
ঠিক তা না। পরবর্তীতে ওর বাবা মা সিদ্ধান্ত নেয় যে ওকে আর গ্রামে রাখবে না, ওকে খুলনাতে পাঠিয়ে দেওয়া হবে, ওর ফুপির বাড়ি খুলনাতে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত নিল। পরে শুনে তো আমার
আত্মারাম খাঁচা ছাড়া
কি অবস্থা, আমি যার জন্য বাবা মারাই গ্রামে পড়ে গেলাম, সে যদি খুলনাতে যায় আমি কোথায় যাবো তাহলে। পরে খুলনাতে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে চিঠি দেয়। চিঠিটা অ্যাকচুয়ালি এরকম একটা চিঠির জন্য আমি প্রস্তুত ছিলাম না, আর আমি জানিও না আদৌ কি জন্য সে আমাকে এই চিঠিটা দিয়েছে।
আপনার কাছে আছে না?
আছে,
একটু পড়ে দেখি। পড়বো তো?
হ্যাঁ পড়েন।
চিঠিটা ঠিক আসলে এইবার আগের বারের যেরকম প্যাডে লেখা হয়েছিল এবারের প্যাডটা একটু অন্যরকম, একদম পচা কাগজ বলতে যে ধরনের একটা কাগজ থাকে,
আমরা ছোটবেলা তাড়াহুড়া করে লেখা,
খুব তাড়াহুড়া করে লেখা, একটু ছেঁড়া টাইপের। মাঝখান থেকে ছেঁড়া কেন? আপনি
ছিঁড়ে ফেলেছিলাম ফার্স্টে, পরবর্তীতে আমি আবার এটাকে
স্কচ টেপ দিয়ে লাগিয়ে আপনি জোড়া লাগিয়েছেন। হুমায়ুন, আশা করি ভালো আছো, আমি চলে যাচ্ছি, তুমি নূর মোহাম্মদকে কিছু বলবে না। হু ইজ নূর মোহাম্মদ?
নূর মোহাম্মদ ওদের ক্লাসের একটা ছেলে ছিল, ওর সাথে একটু ঝগড়া হয়েছিল।
আচ্ছা, এটা এটা এই আপনার সম্পর্কের সাথে নূর মোহাম্মদ কি সম্পৃক্ত?
জি সম্পৃক্ত।
তাহলে আমরা প্রসঙ্গে জানবো একটু পরে। আর শোনো, আমি এখন তোমাকে ভালোবাসি না, ইন্নানিল্লাহ। ওকে, আর শোনো, আমি তোমাকে এখন ভালোবাসি না, লাইনটা কয়বার পড়বো? দুইবার না তিনবার? ওকে, তারপরে তোমার সাথে এতদিন দুষ্টুমি করেছি, তুমি আর আমাকে বিরক্ত করবে না, কেমন? ইতি এন।
ইয়েস,
এটা পড়ে আপনি মাঝখানে ছিঁড়ে ফেলেছিলেন।
জি,
ও ছিল খুলনাতে, আপনি সুন্দরবনে চলে গিয়েছিলেন টাইগার হয়ে।
না, যাওয়ার আগে, ঠিক যাওয়ার যেদিন চলে যাবে আর ঠিক আগের দিন।
ওকে, তারপর কি হলো?
কি হলো মানে ওই দিনে আমার অবস্থাটা এরকম হয়েছে, রাতে এসে আমি ডায়েরিতে লিখতেছিলাম এরকম, পৃথিবী আমাকে দিয়ে দাও বিদায়, এখানে মানুষেরা শুধু যে কাঁদায়, বেঁচেছিলাম শুধু একটু ভালোবাসার আশায়, ভালোবাসা নিয়েছে আজ চিরবিদায়, এরকম করে আমি।
আপনি মানে আপনি খুব ফেড আপ ছিলেন, যেটা বুঝলাম আপনার কথাতে, আপনি আপনার মতো করে এক্সপ্রেস করছেন অনুভূতিকে, কিন্তু আপনি খুব ফেড আপ ছিলেন এবং খুব কষ্ট পেয়েছিলেন। ওকে, তারপর?
তারপর ওই দিন যেদিন চলে যাবে, আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করলাম যে ও যেখানে যাবে কিভাবে অ্যাড্রেস কালেকশন করা যায়, অ্যাটলিস্ট আমাকে জানতেই হবে যে কি কারণে ও আমাকে চিঠিটা লিখছে, ফ্যামিলিগত চাপে না কি কারণে চলে যাবে। তো আমি ফ্লো করে ওকে, ওর কাজিন ফুপা ফুপি যাইতেছে, আমি ফ্রেন্ডকে নিয়ে তো ট্রলার দিয়ে আমাদের বাড়ি থেকে দাউদকান্দিতে আসতো আর কি, প্রপার শহরে নদীপথ। তো ওনার পাশে বসলাম, বৈশা আমি পরিচয় দিলাম, দিয়া বলতেছি আপনার অনেক কথা শুনছি, কখনো দেখি নাই, ফার্স্ট পরিচয়ের মাধ্যমে যে আমি তো খুলাতে যাবো, সুন্দরবন বাড়ি কোথায় আপনাদের পাশাপাশি। ওনার সাথে কথা বললে আমি অ্যাটলিস্ট ওনার ফোন নাম্বারটা কালেক্ট করে বাড়ির অ্যাড্রেসটা অ্যাটলিস্ট কালেক্ট করে রেখে দিই। পরে ও যখন যায় তখন আমি ফোন দিয়া যে এনে হোক ওকে, ওর সাথে কথা বলি, স্বাভাবিক কথা বলাটা না স্বাভাবিক ছিল। তাহলে এই চিঠির সাথে আর ওর কথা
কোনো মিল নেই,
কোনো মিল পাচ্ছিলাম না আমি। এরকম করে পাঁচ ছয় দিন কথা হলো, পরবর্তীতে কোনো মিল পাচ্ছিলাম না। পর আর এক সময় আঙ্কেল আর দিত না ফোন ওকে, আমি আর ওর সাথে কথা বলতে পারতেছিলাম না, এইভাবে অ্যাটলিস্ট কন্ট্যাক্ট অফ। তারপর ফ্রাস্ট্রেটেড হয়ে যাই,
ফ্রাস্ট্রেটেড
হয়ে যাই, কলেজে যাওয়া বন্ধ এরকম করে। ফার্স্ট ইয়ারে আমি 100% অ্যাটেন্ডেন্স ছিলাম, আর টোটাল সেকেন্ড ইয়ার লাইফে আমি কলেজে গেছি জাস্ট 3 দিন।
বুঝুন কি অবস্থা।
যে ছেলে প্লে যে ছিল সে টিচাররা আমার বাড়িতে 2 বার নোটিশ পাঠাইছে, কি কারণে কলেজে আসি না, জাস্ট জানার জন্য, ছেলে কেন কলেজে আসবে না জানার জন্য। ওই সময়টাতে আমার লাইফটা অন্যরকম হয়ে যায়। আমাদের গ্রামটা খুব মুফসল এলাকা ছিল, খুব বেশি মানুষ শিক্ষিত ছিল না। তো আমি যেবার এসএসসি পাস করি ওইবার বোধ হয় আমার মনে আছে যতটুকু 70 জনের মতো পরীক্ষা দিয়েছিলাম, আমরা মাত্র 7-8 জন মনে হয় পাস করেছিলাম। এরকম একটা সিচুয়েশন ছিল, আর মানে আমার চাই তো 5-7 বছর 10 বছর বড়, এরকম টাইপের মানুষদের সাথে মিশা আরম্ভ করেছিলাম, তাদের মতো একমাত্র শিক্ষিত ছিলাম আমি, এজন্য তারা একটু আদরও করতো প্রথম প্রথম।
একটা সমীহ ব্যাপার,
সমীহ ব্যাপার হচ্ছিল, কলেজে পড়ুয়া ছিলে একমাত্র আমি ছিলাম তখন, তাদের সাথে সারাদিন বৈশা প্লেইং কার্ড খেলতাম। প্লেইং কার্ড খেলাটা যদিও খারাপ না, কিন্তু ওই সময়ে আমার খেলাটা মানুষ খারাপ চোখেই দেখত, কারণ যাদের সাথে মিশতাম একজন ছিল রহিম কাকা, সে সারাদিন গাজা হইতো এরকম একটা।
এটা কোন সময়ের কথা বলছেন? যে সময়টাতে ও চলে গেল,
চলে যায় খুলনা,
এবং আপনি বছরে মাত্র 3 দিন আপনি ক্লাসে প্রেজেন্ট, মানে লাইফটা রসাতলে যাওয়ার একটা
উপক্রম,
মানে উপক্রম এবং সময়টা। আপনি কার্ডের প্রসঙ্গ বলছিলেন, রহিম চাচা গাজা খায় সারাদিন,
সারাদিন গাজা খায়। তারপরে শফিক ভাই নামে ছিল, আমি শুনছি উনি নাকি দুইটা খুনও করছে।
যাই হোক, আপনাকে আমরা আজকে মানে বহাল তবিয়তে পেয়েছি, সেই জন্য প্রলয়ের প্রতি
এরকম। মানে আশেপাশে যারা ছিল আমাকে, যারা এতদিন খুব ভালো ছেলে বলে আমাকে উদাহরণ টানত যে ওর মতো হলে না কেন, তাদের চোখে আমি আস্তে আস্তে বখাটে ছেলে বলে।
একটা কথা আছে গ্রামাঞ্চলে বলে এবং সবসময় বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সেই সর্বনাশের দিকেই যাচ্ছে আমাদের।
আর গ্রামের অবস্থাটা এরকম ছিল ভাইয়া, একবার যদি কোনো ছেলে মুরুব্বীদের চোখে খারাপ হয়, তারপরে যত অকারেন্স হোক ওর নামটা আগে পড়ে। মানে আমি যদিও অপরাধটা করি নাই, কিন্তু আমার নামটাই আগে আসতেছিল।
কি কি ধরনের একটু বলবেন?
ধরেন ওই সময় তো আমি ছোট ছিলাম, তো আর আমার ফ্রেন্ডরা মুরগি চুরি করে নিয়ে আসতো মানুষের বাড়ি থেকে, নারিকেল গাছে নারিকেল সব নিয়ে আসতো, এসে একসাথে খাইতাম জমিতে, যে খাসি থাকতো খাইতাম ওই সময়তে। মানে এরকম
সবকিছুতে নাম, আপনার নাম আসতো,
আমার নাম আগে আসতো ওই সময়টাতে, কিন্তু এই ধরনের কাজগুলা করতাম না। ওরাই আমাকে আদর করতো, যেহেতু আমি সবচেয়ে ছোট ছিলাম, করে করে ই করতো। যাক এই সময় চলতো।
আপনি যাদের সাথে মিশছেন, আপনি একটু আগে বলছিলেন প্লেইং কার্ড খেলতে, সারাদিন গাঁজা খাইতো, তারপরে আপনার হচ্ছে কি বললেন আপনি, মানুষ খুন করতো এরকম, তো আপনি কখনো গাঁজা টাজা নিয়েছেন, ড্রাগ অ্যাডিক্টেড যেটা বলে, নিয়েছেন কখনো?
দুই একবার নিয়েছি, তবে আমার এগুলা ভালো লাগতো না, পছন্দ না, ওরাও আমাকে জোরাজুরি করতো না। যখন খুব বেশি হতাশ লাগতো দুই একবার, কিন্তু ওরা আমাকে দিত না, বলতো না তুমি এগুলা তোমার উচিত না। মিথ্যা কথা বলবো না, ওরা যতই খারাপ লোক ছিল কিন্তু ওরা আমাকে এগুলা দিত না। আমার না মনে হয়েছিল ওরা কিন্তু মানুষ খারাপ না, মিশার পরে মনে হয়েছে যারা আমার ভালো ছেলে, একটা আমার যদি বিপদ হয় ওরা দৌড়ে এসে পড়তো, কি অবস্থা, খুব আমাকে আদর করতো, কিন্তু মানুষের ওদের প্রতি খারাপ ধারণা ছিল, বাট ওরা আমাকে কখনো এগুলো স্বাদে নেই, খাইতেও দিত না কখনো। তারপর প্রায় ছয় মাস এরকম কাটলো, আব্বু আম্মু তো হতাশ, পরে আম্মু আমাকে খুব বেশি কিছু বলতো না, আম্মু প্রচুর পরিমাণে আমাকে আদর করতো, জাস্ট একটা কথাই বলতো, বাবা আমি যে শুনি না এরকম না, আমি জাস্ট তোমাকে বলবো আমি চাই আমার ছেলে অ্যাটলিস্ট পড়াশোনা করুক আর না করুক মানুষ হোক, আমি চাই তুমি মানুষের মতো মানুষ হোক, কেউ যাতে আমি রাস্তা দিয়ে হাইটা গেলে বলতে না পারে এই যে যাইতেছে একটা নষ্ট ছেলের মা, এই কথাটা যে আমাকে কখনো শুনতে না হয়। ওই সময়ে ফোন ইউজ করতাম, রং নামের একটা আপুর সাথে পরিচয় হয়, নসন্দি ফৌজি আপু, উনি বড় আপু, অনেক আমার সাথে বয়সে বড়, খুব সাপোর্ট দিত যে বাবা ভাইয়া তুমি এইভাবে করতেছো হইতেছ না, স্নেহ মমতার চাইতে কি ভালোবাসা বেশি, যে বাবা মা তোমার জন্য এত কষ্ট করছে, তোমার জন্য তোমার বাবা বেবি ট্যাক্সি চালাইছে, তোমার জন্য বাবা মা এত কষ্ট করছে, কোন মূল্য নাই তাদের, একটা মেয়ে সব। পরবর্তীতে ও আবার খুলনা থেকে ব্যাক করে, ওই বছরই প্রায় সাত আট মাস পর।
কেন ব্যাক করলো? কেন
ওইখানে ওর ভালো লাগলো কান্নাকাটি করার পরে, আইসা পরে
আপনি তো আমার গিয়ারে আসলেন।
পরবর্তীতে আমার একটা ই ছিল, তোমার সাথে যোগাযোগ না রাখুক, জাস্ট আমি ওকে জিজ্ঞেস করব কেন তুমি এই কাজটা করলো আমার সাথে, কিন্তু ও গ্রামে যখন আসে না আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারি না, ও সামনে যখন যাই স্বাভাবিক কথাবার্তা, মানে এইগুলা আমি ওকে কখনো জিজ্ঞেস করি না, দেখতেছি ও আমার সাথে স্বাভাবিক কথা বলতেছে, বাট ওই ব্যাপারটা আমি ইগনোর করে যাই, যে আমি শেয়ার করি না, থাক ভালোই চলতেছিল। পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা, তখন গ্রামে আমি অনেক মানে চক্রান্তের শিকার হয়ে অনেক গ্যাঞ্জামের সাথে জড়া যাই, ভিলেজ পলিটিক্স যেগুলো আমি অত ভালো বুঝতাম না, এক সময় আমার গ্রাম ছাড়তে বাধ্য হয়, মানে গ্রামে আমার পক্ষে থাকা সম্ভব, যেহেতু আমার চাচা দুজন ছিল, দুজনই দেশের বাইরে ছিল, গ্রামে কি বিদেশের প্রবণতাটা বেশি, এসএসসি আফটার এসএসসি ইন্টারমিডিয়েট বিদেশে পাঠায় দাও চলে যায়, খুব একটা দেশে কিছুই করে না, তো আমি খুব একা ছিলাম, আর আমার দুই তিন বছরের ছোটে এরকম কাজিনরাও কেউ ছিল না, একা একা, তো ওইভাবে আমি গ্রাম ছাড়তে বাধ্য হই। পরবর্তীতে আমি নানু বাড়ি গজারিয়াতে আইসা পড়ি, গজারিয়া থেকে আমি জাস্ট পরীক্ষাটা দেই আর কি, ওই সময় আমার সাথে ওর যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গজেরিয়া থেকে আপনি কি পরীক্ষা দেন?
ইন্টারমিডিয়েট পরীক্ষা।
ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন আপনি, তার মানে ও চলে গেল হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে, আপনি গজেরিয়াতে চলে গেলেন।
চলে গেলাম, পরীক্ষা শেষ, তো আমি ঢাকাতে চলে আসি,
গজেরিয়াতে পরীক্ষা শেষ করার পর আপনি ঢাকাতে চলে আসবেন, ও থেকে গেল কুমিল্লা দাউদকান্দিতে,
কুমিল্লাতে।
ওকে,
সাথে কিন্তু আমার যোগাযোগ হইতেছে না, তো যাইতাম ঢাকা থেকে মাঝে মাঝে গেলে, খুব একটা যেহেতু জানতো আমি চাইলেও দেখা করতে পারতাম না, আর আমার ওই রকম সাহস ছিল না যে বাসায় গিয়া কথা বলবো, এটা তো মহাভয়াবহ ব্যাপার, আর ওর বাবা আমার খুব আদর করত, আমি চাইতাম ওর বাবার সামনে যে আমি কখনো না পারি, আর আমাকে যেন আঙ্কেল বলতো আমার বাবা তুমি এই কাজটা করলা, আমি এই জিনিসটা লক্ষ্য রাখতাম সবসময় আঙ্কেল যাতে আমাকে এই কথা কখনো, আর আমার বাবা শুনলেও তো কষ্ট পাবে, যে বাবার ফ্রেন্ডশিপটা নষ্ট হতে পারে, মানে আমার কারণে, আমি চাইতাম যে আমার বাবার ফ্রেন্ডশিপটা অক্ষুণ্ণ থাক,
প্রেমের সম্পর্কটা না জানুক, এই তো
না জানুক।
আচ্ছা,
এই একটা অবস্থা, ঢাকাতে আসার পরে ভালো লাগতো না খুব একটা, সাফারার হইতেছিলাম, তো ওই সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে ফিজিক্যালি ভাবে আমার জন্যই আর কি অনেক সমস্যা ক্রিয়েট হতে, আমার চাচা যে ছিল আব্বু তো বড় করছে, চাচা অনেক মানে মানুষের কাছ থেকে বিদেশে পাঠানো নামে টাকা পয়সা নিয়ে উনি আমার বাবার রেফারেন্স ছিল, তো টাকা পয়সা গুলা মেরে দেয় চাচা, যে কারণে আমরা মারাত্মক ভাবে ফ্যামিলিতে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি।
আমি বুঝলাম না মানে কি,
মানে আমার চাচা ছোট চাচা ও বিদেশে লোক পাঠাইতো, আদম ব্যাপারী ছিল।
আচ্ছা,
যার আমাদের বাসার ঢাকা রায়েরবাগের রায়েরবাগে শিফট হতো ছিল বাবা মা, তখন আশেপাশ থেকে অনেকগুলো টাকা নেয়, নেওয়ার পরে ওই টাকাগুলো আমার চাচা দেয় না আর ওই লোকগুলাকে বিদেশেও নেয় না, ওই টোটাল প্রেশারটা এসে পড়ে বাবার উপর।
আচ্ছা,
আপনার ভাই আপনার রেফারেন্স দিয়েছে আপনাকে দিতে হবে, চাচাও তো দিবে না, ওই টোটালি সিম চেঞ্জ করে ফেলাইছে। পরবর্তীতে আমার বাবার অনেক প্রেশার, এমনিতেই তো ঢাকা শহরে বুঝিনি তো, চারটা পাঁচটা ছেলে মেয়ে পড়াশোনা করানো, সাংসারিক খরচ, তার উপর ওই প্রেশারটা অনেক লোড হয়ে যায়, যার কারণে কি হয় আমি কোচিং করতে হই না। এমন একটা অবস্থা ছিল আমাদের ফ্যামিলি, খুব খারাপ একটা অবস্থা, টাকা পে করতে হইতেছে আর একে বাবা বাসায় আসছে সারাদিন পরিশ্রম কইরা, দেখা যায় ওই লোকরা এসে বাসায় বসে রয়েছে যে টাকা দেন নাহলে আপনারে উঠাই নিয়ে যাবো, আপনার ভাই করছে টাকা দিতেই হবে এনি হোক, এরকম একটা অবস্থা। ওইদিকে ওর সাথে আমার যোগাযোগ নাই, মন ভালো থাকে না। একটা কষ্টের ব্যাপার কি জানেন, ওই সময় আমি আমার বাবাকে, আমার কিন্তু লাগতেছে টাকা, আমি জানি আমি যদি বলি এনি হোক আমার মা আমাকে ম্যানেজ করে দিবে, কিন্তু আমার বলার সাহস নেই। এমন একটা অবস্থা, আমি একটা ভর্তি গাইটো কিনি নেই যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেব, ওই সময়টাতে আমি যদি বলতাম তারা আমাকে ম্যানেজ করে দিত।
This track was downloaded from FusionBD.com.
But আমার বলা সৎসাহস নেই, আমি দেখতেছি এরকম একটা খারাপ অবস্থা হইতেছে।
তখন আপনার বাবা কি করতো?
তখন সিএনজির বিজনেস শুরু করে আমার বাবা।
সিএনজির বিজনেস মানে কি? সিএনজি
চালায় ছিল।
আচ্ছা আচ্ছা,
ওই সময় এরকম একটা অবস্থা হইতেছিল। পরবর্তীতে ওইখানে গ্রামে যাই,
আবার গ্রামে চলে যান,
এমনিতেই যাই আমি গ্রামে, ওকে
দেখার জন্য যান গ্রামে। ওকে,
পরবর্তীতে এমন একটা অবস্থা, বাবাকে কিন্তু আগে বলি না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষা লাস্ট ডে, আমি বলতেছি বাবা আমার তো আগামীকালকে এডমিশন ফর্ম ওঠানোর লাস্ট দিন, বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারে গালের মধ্যে যে তুমি আমাকে আগে বলো নাই কেন। ওই সময় আমার বাবার কাছে ছিল না একটা টাকাও ছিল না, আমি ঠম উঠাইতে পারিনি, তুমি আমাকে আগে বলো নাই কেন, একদিন কি ডেট ছিল, ডেট তো 15-20 দিন ছিল, তুমি আগে বলো নাই কেন, কিছুই বলি না। তো আমি খুব কষ্ট পাই যে আমি এত একটা অবস্থায় থাইকেও আমার রেজাল্ট কিন্তু ভালোই ছিল, ইন্টার আমি 4.80 পাইছিলাম ওই সময়। খুব কষ্ট পাই আমার আম্মা, যে আমার অনেক স্বপ্ন ছিল বাবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি বলো নাই আমাকে, বলো নাই কেন, আমি কিছুই বলতে পারতেছিলাম না, জাস্ট তাকায় ছিলাম। চাচার প্রতি খুব রাগ হইতেছিল যে আপনার জন্য এই অবস্থা। একটা পর্যায়ে বাধ্য হইয়া বাবা গ্রামের কিছু জমি বিক্রি কইরা ওই লোকদের টাকা পরিশোধ করতে হয়।
আপনার বাবা সেটা করেন?
করে। খুব কষ্ট হয়েছে আমার বাবা, আমার দাদু, একচুয়ালি কি বলা হয়েছে, দাদু বলছে যে আমার ছেলে তো আমার অংশের যে টাকাটা ওইটা আমার মানে অংশের যে জমি ওইটা বিক্রি করে টাকাগুলো দিয়ে দেবো। এই মারফত আমার বাবাকে নিয়ে যায় আমাদের গ্রামের বাড়িতে, বাবা টাকা নেয় লোকদের কাছ থেকে, যে বায়না পত্র যেটা বলে, দাদুর অংশ বিক্রি করার জন্য টাকা নেয়, কিন্তু যেদিন জমি রেজিস্ট্রি করা হবে ওই দিন আমার দাদু পালায় চলে যায়, মানে রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগে পালায় চলে যায়। বলতেছে আমার ফুপিকে, আমি যে এখন আমার অংশের জমিটা বিক্রি করব, আমি যখন আরো অচল হয়ে যাব তখন যদি আমার ছেলেরা আমাকে কিছু না করে তখন আমি এটা সেল করে চলতে পারবো। ওই অবস্থায় আমি আর আমার বাবা ছিলাম, আমাদের খুব অসহনীয় একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। আমি আমার বাবাকে কোশ্চেন করলাম, উনি কি আপনার আপন মা, আমার তো বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছে। বাবা কি করলো, নিজের অংশ থেকে কিছু জমিন সেল করে পরবর্তীতে ওদের টাকা পরিশোধ করে। তারপর
আপনি যেটা বলছিলেন যে আপনি দাউদকান্দিতে গেলেন, এই পরিস্থিতির মধ্যে পড়ে ওই জায়গাটাই যাই আমরা,
দাউদকান্দিতে গেলাম, কিন্তু ওর সাথে আমার দেখা হয় না, দেখা করতে পারি না আমি ওর সাথে, যাক তুই একটা, যেহেতু দেখা করতে পারি না আর ওর সাথে আমার যোগাযোগও নাই, মনে করেন রিলেশন ব্রেকআপ এর মতোই, কেউ কাউকে বলে নাই, ও আমাকে বলে নাই যে তোমার সাথে আমি রিলেশন রাখবো না, তুমি আমাকে ভুলে যাও, এরকম কিছুই না, জাস্ট যোগাযোগ বন্ধ,
ওকে,
এরকম একটা অবস্থা। পরে কবি নজরুলে ভর্তি হই আমি, সরকারি কলেজ এখানে আমি।
কিসে ভর্তি হলেন?
অনার্স ব্যবস্থাপনা সাবজেক্টে।
ম্যানেজমেন্টে আপনি কবি নজরুলে ভর্তি হলেন?
ম্যানেজমেন্টে আমি কবি নজরুলে ভর্তি হই। ফার্স্ট যেদিন ক্লাসে গেলাম কবি নজরুলে অনার্স লাইফে, ওই দিন বন্দনা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়, তো ওর সাথে ভালোই চলতেছিলাম। তারপর গ্রামে যে আমি খুব অসহনীয় অবস্থায় পড়ছিলাম, আমার না খুব একটা হয় ডেডিকেটেড হয়ে যায়, আমার চাচা আমার বাবাকে এতগুলা টাকা করছে, গ্রামেও আমি একটা খারাপ অবস্থা, আর ওকেও ভুলে থাকা আমার পক্ষে সম্ভব হইতেছে না, মানে আমি একদম হতাশ। তখন পলিটিক্স এর সাথে জড়ায় যাই, যেহেতু আমাদের দাউদকান্দি কুমিল্লার অনেক লোক এই এলাকায় লোক, জগন্নাথ সরারদি কবি নজরুল এই এরিয়াটা অনেকটাই লোক। এখানে এসে আমি প্রথমত ফ্রাস্ট্রেট, দ্বিতীয়ত পলিটিক্সে জড়ায় যাই ব্যস্ত থাকার জন্য। জাস্ট
আপনি কলেজ পলিটিক্সের সাথে জড়িয়ে যান,
জড়িয়ে যাই
ঠিক এই জায়গাটা থেকে। ঠিক এই জায়গাটা থেকেই আমি একটা সংবাদের বিরতি নিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন সংবাদের বিরতি মাত্র দুই মিনিটের, দুই মিনিট পরে আমি গল্পে আবারও ফিরে আসব। গল্পের টার্ন ব্যাকটা ঠিক এখান থেকেই শুরু করা যেতে পারে, একেবারেই বলা যেতে পারে দরিদ্র পিতার সন্তান যার জীবনে একটা অসম্ভব সুন্দর প্রেম, একই সাথে সামাজিক নানা প্রতিবন্ধকতা এবং সবকিছু নিয়ে সে মানে সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা যেতে পারে সেখানে পড়তে গিয়েছে এবং সেখানে গিয়ে একটা অসহনীয় পরিবেশের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলল। এই জায়গাটা থেকে আমরা সামনের কোন জায়গাটায় যাব সেটার জন্য আপনার গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং জীবনের গল্পে আমরা সবসময় একটা কথা বলে থাকি, নাটক সিনেমা বা উপন্যাস পড়তে গিয়ে আপনার কখনো কখনো মনে হতে পারে শেষটা এরকম হবে এবং শেষটা অনেক সময় মিলে যায় আপনার মনে হওয়ার সাথে, কিন্তু জীবনের গল্পে অনুমান কখনোই সত্য হয় না। এই গল্পের শেষটা কোথায় আমরা কেউ জানি না, শেষটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। এই ফাঁকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো ইট নাইন টু জিরো, কথা বন্ধু কিপ্রিয় আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন এবিসি রেডিও, আপনিও এখানে আপনার মনের কথা বলতে পারেন। শুভর মতো শুভ যেরকম আজকে হট সিটে বসে তার মনের কথা বলছে আপনি বলতে পারেন। সেজন্য যেটা করতে হবে প্রথমে ফোন করতে হবে আমাদেরকে, ফোন নম্বরটি সবসময় 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নম্বর। এখানে ফোন করার পর আপনার নাম আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। এবং আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান তাহলে আপনি যে ঘটনাটি বলতে চান সে ঘটনা খুব ছোট্ট করে কয়েকটা লাইন বলে আপনাকে বলতে হবে যে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করার কথা, এবং তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর ফেসবুকে যারা এই মুহূর্তে রয়েছেন, কমেন্টস করছেন, বিভিন্ন রকম প্রশ্ন করছেন, ভাল লাগছে বা ভালো লাগছে না বা বিভিন্ন রকমের প্রশ্ন, তাদের সবাইকে আমি বলবো ধৈর্য ধরে গল্পের শেষ পর্যন্ত থাকার জন্য, এবং আপনারা থাকবেন, আপনাদের অংশগ্রহণ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। 12টা সংবাদ মাত্র দুই মিনিট, সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। রাত 12টার ছোট্ট একটি সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো ইট নাইন টু জিরোতে, আপনি শুনছেন এবিসি রেডিও, কথা বন্ধু কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছে আজকে শুভ। শুভর জীবনের গল্প আমি জানছি এবং একই সাথে আপনারাও জানছেন, আর এখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান, যেটা একটু আগেই বলছিলাম, 9115668 হচ্ছে আমাদের নাম্বার, এখানে ফোন করে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপরে বলতে হবে আপনি কি বলতে চান, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে যারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন, কমেন্টস করছেন এবং যারা যোগ দিচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। শুভ, সংবাদের আগে তো আমরা পলিটিক্সে মানে হচ্ছে হলো আপনি কলেজ লাইফে গেলেন, আপনি বলছিলেন কবি নজরুল কলেজে আপনি ভর্তি হলেন, ম্যানেজমেন্টে অনার্স এর জন্য ভর্তি হলেন এবং গিয়ে সেখানে আপনি পলিটিক্সে জড়িয়ে গেলেন। পলিটিক্স বলতে তো আসলে কি ধরনের পলিটিক্স, খুব রাফ টাইপের পলিটিক্স, নোংরা পলিটিক্স যেটা আমরা শুনে থাকি ধরনের শব্দ,
অ্যাকচুয়াল সবকিছু মিশে
একটু পরিষ্কার করতে হবে আপনি কি
করতেন। মারামারি, গাড়ি পোড়ানো, ভাঙচুর গাড়ি, সব ধরনের,
তার মানে বলতে বলা যেতে পারে যে ডিজাস্টার পলিটিক্স।
ডিজাস্টার পলিটিক্স
ঘটনাটা বলতে হবে, কি কি ধরনের কাজ করেছেন আপনি?
আমি পলিটিক্স এর ঘটনাটা বলতেছি, বাট তার আগে আমি একটা ঘটনা মিস করে গেছি যেটা না বললেই নয়। আমার যে গার্লফ্রেন্ড জান্নাত, ও খুলনা থেকে যখন আবার গ্রামে ফিরে আসলো তখন আমি একটা খুব খারাপ কাজ করেছি, যেটা আমার এখন মনে হয় খারাপ কিন্তু ওই সময় আমার খারাপ মনে হয়নি। আমি স্মোক করতাম না কিন্তু ওর সামনে বসে একবার আমার হাতে ওর নাম লিখি সিগারেটটা পুরে পুরে, ভাইয়া এখন আমার দাগ আছে, প্রায় 10 বছর আগের ঘটনা আপনি দেখতে পারতেছেন,
বিশাল বাম হাতের অনেক
বড় করে লিখেছিলাম। তারপর আরেকটা লেখা লিখি, দেখেন আমি বুকের মধ্যে এসিড দিয়ে লিখি ওর নাম
ভয়াবহ। এবং আমি যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আসলে নৌকার গোলের উপরে আপনি বসা এবং ডান পাশে আপনারা অনেক সময় দেখবেন নেভি নামে এক ধরনের হেড ক্যাপ পাওয়া যায়, সেখানে এনটা যেভাবে লেখা থাকে ও ঠিক হার্টের উপরে অনেক বড় করে এনটা লিখেছে এবং এটা আপনি অ্যাসিড দিয়ে করেছেন।
অ্যাসিড দিয়ে করেছি,
ভয়াবহ।
অ্যাকচুয়ালি অ্যাসিড দিয়ে লেখার পর আমি কতটুকু কষ্ট পেয়েছিলাম আমি জানি না, তবে আমার মা কি পরিমাণ কষ্ট পেয়েছে আর কি পরিমাণ কান্না করছে। আমার মা কখনো আমাকে মারতো না কিন্তু ওই ঘটনাটার পর আমাকে অনেক পরিমাণ মারে, অনেক পরিমাণ কান্না করে আমাকে মারার পর, তুমি কিভাবে করলা এই ধরনের কাজ। তো আমি বলতেছি লিসনারদের উদ্দেশ্যে যে কাউকে খুশি করার জন্য কেউ যাতে বাবা মাকে কষ্ট না দেয়।
ওকে,
আসতেছি, আমাদের কলেজের পরিবেশটা এরকম ছিল, ফার্স্ট যখন ক্যাম্পাসে আমরা ভর্তি তখন বড় ভাইরা আমাদেরকে ডাকতো, ডাইকা নিয়া বুঝাইতো এরকম যে তুমি পড়াশোনা করতেছো সরকারি কলেজে, পড়াশোনা করে কি করবা তুমি, তোমার তো আমাদের সাথে আসো জবের বিশাল ক্ষেত্র, আমরা ফোন করে বলে দিলে তোমার চাকরি হবে, তুমি তো এইভাবে হবে না, একটা মানুষকে ব্রেন ওয়াশ করতে যা যা প্রয়োজন, ক্যাম্পাসে পড়ো, তোমাকে আজকে মারলে কি আসবে, আমরা তোমাকে সব ধরনের হেল্প করব, যেটা বুঝায় আর কি, মানে ইন্টারমিডিয়েট পাশ করে জাস্ট গ্রাম থেকে একটা ছেলে শহরে আসছে, তাকে বাধ্য হয়ে আর কি এক সময় প্রথম প্রথম যাইতাম না, পরবর্তীতে দেখা যেত যাইতে হইতো মিছিল হবে এই আসো আসতে হবে, না আসলে দেখা যেত মানে মারা হইতো, কাপড় দেওয়া হইতো, মানে এই টাইপের আর কি ঘটনা ঘটতে থাকে এই আর কি আমার পলিটিক্স এ ঘুটা। আমার কাজিন ও চান্স পায়, তখন চান্স পাওয়ার পরও ওই সময় ওকে মানে 15,000 টাকা দিয়ে এডমিশন এডমিট হইতো, তখন চিন্তা করলাম যে পলিটিক্স করলে টাকাটা দেওয়া লাগতো না, তখন পলিটিক্স করি, আর আমার তো ব্যস্ত থাকতে হবে, আমি খুব হতাশ ছিলাম এই সময়, তখন আর কি পলিটিক্সে জড়াই। জড়ানোর পর যে কাজটা সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন হয় ওই দিন, সেনাবাহিনীর সাথে ছাত্রদের খুব গ্যাঞ্জাম হয়।
এটা কোন সময় বলেন, কত সালের ঘটনা?
কেয়ারটেকার গভর্নমেন্ট,
কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলনটা হয়েছে ওই সময়ের ঘটনা, তাই তো? আচ্ছা তো বলুন কি হয়েছিল
ঘটনাটা। সকালবেলা আমরা ক্লাসে গেলাম, তো যাওয়ার পর ক্যাম্পাস অস্থিতিশীল একটা অবস্থা, কেউ গেট লাগাইয়া দেওয়া হয়েছে, কেউ বের হতে পারতেছে না ক্যাম্পাস থেকে, পর বড় ভাইরা আসলো, আয়সা বলল আসো আন্দোলন করতে হবে।
আপনি তখন কোথায় ছিলেন?
তখন আমি ক্যাম্পাসে ছিলাম সকালে।
আপনি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে?
না আমি ছিলাম আমার ক্যাম্পাসে, কবি নজরুলের ক্যাম্পাস।
কবি নজরুলের ক্যাম্পাসে, আচ্ছা ঠিক আছে।
কবি ক্যাম্পাসে ছিলাম, তো ওই ওদিকে জগন্নাথ, ওদিকে সরওয়ার্দী, সব কলেজের ছাত্ররা উত্তপ্ত রাস্তায় মানে আন্দোলন করতেছে, জগন্নাথের সামনে গাড়ি পোড়ানো হইতেছে, তো আমার বাইরা নিয়ে আসলো যাও আসো, নিয়ে গেলাম আমরা, তো আমাদের কলেজের সামনে দিয়ে একটা পিক আপ যাইতেছিল, খুব বয়স্ক একটা লোক ছিল, তো ওই লোকটাকে পিক আপ থেকে আমরা নামাইলাম, আমি সাথে ছিলাম, নামাইলাম, নামানোর পর পিক আপটাকে গ্লাস গুলা ভাঙার পর পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দিলাম আমরা।
আপনি সেখানে সক্রিয় অংশগ্রহণ
করেছেন? হ্যাঁ আমি সেখানে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম, তো স্বাভাবিকভাবে খুব মজা পাচ্ছিলাম ওই সময়, গাড়ি ভাঙতে খুব মজাই লাগতেছিল, আমার ভালো লাগতেছিল, গাড়ি পোড়ালাম, এছাড়া অনেকগুলো গাড়ি ভাঙা হয়েছে, বিশেষ করে সাংবাদিক পুলিশের গাড়িও ভাঙা হয়েছে ওই সময়টাতে, তো খুব পাওয়ার, খুব মজা লাগতেছে, আস্তে গাড়ি ভাঙতেছি, বাট 2-3 ঘন্টা পর লক্ষ্য করলাম যে লোকের গাড়িটা আমরা পুড়িয়েছিলাম ওই লোক কান্না করতেছে রাস্তায় শুয়ে শুয়ে, তো আমি গেলাম সামনে, মানে ওই লোক আমাকে দেখে নাই পড়ানোর সময়, আমি গেলাম কি হয়েছে, বলে বাবা এই গাড়িটাই ছিল আমার শেষ সম্বল, মানে আমি আমার পরিবার নিয়ে যে বাইচা থাকবো ঢাকা শহরে, আমার কিছুই নাই আর, সব কিছু শেষ আমার। আমি খুব খুব কান্না করছিলাম ওই দিন, যে আমি কি করলাম, এরকম ধরনের একটা পাপ কাজ আমার দ্বারা হয়েছে, একচুয়ালি ওই লোকটার এটাই ছিল পরিবারের শেষ অবলম্বন, ভাইয়া বিশ্বাস করবেন, উনি ওনার কান্না ভরা দৃশ্যটা দেখলে আমার এখনো চোখে পানি আসে, যে এরকম একটা বাজে কাজে আমি শুভ ছিলাম, আমার এখনো কষ্ট দেয় এই ঘটনাটা।
ওকে, এখানে আমি একটু যোগ করতে চাই, এই অনুষ্ঠানটা আমি বিশ্বাস করি আপামর জনসাধারণ শোনেন, যারা শুভর মতো কোন না কোনো ভাবে বাই প্রফেশন কিংবা অনৈতিকভাবে কিংবা অনিচ্ছাকৃত এই কাজটা করে থাকেন এবং এই কাজের মধ্যে জড়িয়ে যান, বিশেষ করে হরতালের আগের দিন, আমাদের সংস্কৃতিতে, আমাদের রাজনীতির রাজনৈতিক সংস্কৃতিতে এই জিনিসটা আমরা খুব দেখতে পাই, হরতালের আগের দিন কিছু গাড়ি না পুড়লে হরতাল সফল হয় না, এরকম একটা কথা আছে, এবং যারা এই কাজগুলো করে থাকেন তারা দয়া করে একটু চিন্তা করে দেখবেন যে কাজটা আপনি করলেন সেই কাজটার ভুক্তভোগীর কি অবস্থা হতে পারে। শুভ, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আপনার বাবাও তো ঠিক ওরকম শ্রমিক টাইপের একজন মানুষ, যে সিএনজি চালিয়ে আপনাদেরকে বড় করেছেন, কখনো গাড়ি চালিয়ে আপনাদের জন্য পয়সা নিয়ে এসেছেন, পরিবারের মুখে অন্ন তুলে দিয়েছেন, আপনার বাবা এবং ওই লোকটার মধ্যে আসলে কোনো পার্থক্য?
আমি যখন ওই লোকটার দিকে তাকাছিলাম তখন মনে হচ্ছে আমি আমার বাবার ছবিটা দেখতেছি, আমার বাবা এইভাবে কান্না করতেছে।
এবং আপনি চিন্তা করেছেন কখনো যে ওই ফ্যামিলিতে আপনারই মতো যদি একটা ছেলে থাকতে পারে যে হয়তো বাবা টাকার অভাবে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না?
জি, তখন এই জন্য আমার খুব বেশি কান্না হয়েছিল যে এই জায়গায় যদি আমার বাবা হইতো, মনে হয়েছে যে আমি বাবাকে দেখতেছি, আমার বাবা রাস্তায় শুয়ে শুয়ে কান্না করতেছে।
তারপরে কি আপনি এই ধরনের নোংরা কাজ কখনো করেছেন?
করেছি।
তারপরে আপনি করেছেন? আচ্ছা, আমরা জানতে চাই স্টেপ বাই স্টেপ, বলুন।
তো ওই সময় পলিটিক্স এর সাথে জড়াই, আমার একটা ফ্রেন্ড ছিল, বললাম না একটু আগে, বন্ধু নামের একটা মেয়ের সাথে পরিচয়, ও আমাকে খুব বুঝাইতো শুভ এইভাবে এইভাবে করো, পলিটিক্স করা ভালো কিন্তু এই ধরনের কাজে তুমি যাইও না, যাওয়া উচিত না তোমার। ওর সাথে অ্যাকচুয়ালি আমার খুব ভালো একটা গুড রিলেশন হয়ে যায়, ক্লাসের সবাই জানতো ওই সময় আমাদের মধ্যে অ্যাফেয়ার আছে, বাট আমাদের কোন অ্যাফেয়ার ছিল, ও আমার ভালো বন্ধুই ছিল তখন, মানে ও আমাকে বুঝাতে এই ধরনের কাজ তুমি করো না, ও যে আমার সাথে মিশতেছো, ক্লাসের অন্য মেয়েরা বলতো তুমি শুভর সাথে মিশো, শুভ তো পলিটিক্স করতে, ও ওদের বলতে পলিটিক্স করা খারাপ না, সন্ত্রাসী করা এক জিনিস আর পলিটিক্স করা এক জিনিস।
আমি এটাতে আসবো, কিন্তু তার আগে আমার আমার একটু রেশ কাটাতে চাই জায়গাটা থেকে, যে আপনি যে বললেন যে আপনি গাড়ি পুড়িয়েছেন পলিটিক্স, এরপরে আপনি এরপরেও আপনি কি এই ধরনের গাড়ি পুড়িয়েছেন? আরো
আর পরে পুড়িয়েছি,
আরো পরে পুড়িয়েছেন,
পরে পুড়িয়েছি, এটা স্টেপ বাই স্টেপ আসতেছি।
হ্যাঁ জি প্লিজ বলুন।
তো পরবর্তীতে হঠাৎ আমার গ্রামে যাওয়ার কথা ছিল, আমার বাবা গ্রামে ছিল, গ্রাম থেকে আসলো, আয়সা বলতেছে আমি তো যাব, উনি আয়সা বলছে 12টার দিকে আমার যাওয়ার কথা বিকালে, বলতেছে তোমার যাওয়া লাগবে না গ্রামে, বললাম কেন, বলতেছে না তুমি যাও না, আমি বলতেছি যাবা না, ভাবলাম যে গ্রামে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পরদিন ওই দিন সন্ধ্যার সময় আমি একটা ফোন পাই, ফোনটা একটু বলি, নূর মোহাম্মদ সম্পর্কে
কথা আসছিল,
ওই নূর মোহাম্মদ ছিল একটা ছেলে, এই ছেলেটা যে আমার গার্লফ্রেন্ড জান্নাত, ওদের ক্লাসে পড়তো, ও ছিল ফার্স্ট বয়, তো ওই ছেলেটা আমাকে হেল্প করতো সব সময়, ওকে চিঠি দিয়ে দিত, ওর মাধ্যমে আমি চিঠি পাঠাতাম বা যোগাযোগ করতাম ওর মাধ্যমে। আমি আমি ওকে ঢাকা থেকে, মানে যখন ঢাকায় আসি, ওকে একটা কথা বলেছিলাম, দেখো তোমাদের ক্লাসে যদি মিশার মতো একটা ছেলে থাকে, নূর মোহাম্মদ আছে, খুব ভালো ছেলে, তুমি যদি মিশো ওর সাথে মিশবা, তুমি ও খুব ভালো ছেলে। বাই দা ভাই, তো আমার বাবা যখন জিতে দিল না আমাকে, রাতে একটা ফোন পাইলাম যে আমার ইমিডিয়েট ছোট বোন স্কুলের, ও বলছে ভাইয়া যে এরকম ঘটনা নিশাত হাসপাতালে, জান্নাত হাসপাতালে কি হয়েছে। ওই দিন ছিল 2007 22 ফেব্রুয়ারি, সকালবেলা নিশাত জান্নাত প্রাইভেট পড়তো স্কুলের টিচারের কাছে, সকালবেলা 9:30 দিকে ক্লাস শুরু হতো, 10:30 9:30 দিকে ও সবার আগে আসছিল। তো ওই ছেলেটা আসলো ক্লাসের মধ্যে, আসার পর
কোন ছেলেটা? নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ কিছুদিন আগে ওকে প্রপোজ করে, বাট ও ডিনাই করে যে না এটা সম্ভব না, তুমি আমার বন্ধু, তোমার সাথে তো রিলেশন হইতে পারে না আমার। পরবর্তীতে কি করে ছেলেটা ওর ভালোবাসায় না পেয়ে ওকে চাকু দিয়ে ওর পেটের মধ্যে এলোপাথারি কোপায় ক্লাসের মধ্যে, ওকে একা পেয়ে
ক্লাসের মধ্যে
কেউ ছিল না, ক্লাস এখনো শুরু হয়নি, প্রাইভেট টাইম, সবাই যখন আসতেছিল চিৎকার শুনে, ছেলেটা তখন নিজের পেটে চাকু ঢুকে সাথে সাথে মারা যায়।
ও মাই গড,
ছেলেটা
কোন ক্লাসে পড়ে?
ক্লাস 9 পড়ে তখন।
ক্লাস 9 পড়া একটা ছেলে এরকম দুর্ধর্ষ?
জি।
এই ধরনের এটা কি পরবর্তীতে পত্রপত্রিকায় কখনো এসেছে?
বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকাতে আসছে ঘটনাটা।
কিভাবে এসেছিল এটা?
যে কিশোরী প্রেমিকাকে ছুরি মেরে কিশোর প্রেমিকার আত্মহত্যা অনেকগুলো আসছে, ক্লাসে বখাটে ছেলেদের উত্তাপ।
কোন কলেজে এটা হয়েছিল আপনি স্পষ্ট করে বলুন?
স্কুলে,
কোন স্কুলে?
উত্তরে, ভায়াচর ফজলুল্লাহ উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি থানার উত্তরে।
কত তারিখে হয়েছিল মনে আছে তারিখটা?
ফেব্রুয়ারির 22 তারিখ।
কত সাল?
2007।
2007 সালের 22 তারিখ, ফেব্রুয়ারির 22 তারিখ। আপনারা যদি চান আপনারা ইন্টারনেট থেকে কালেকশন দেখে নিতে পারেন, আপনারা যদি চান আপনাদের পত্রপত্রিকার যে সংগ্রহ আছে সেখানেও দেখে নিতে পারেন এই ধরনের সংবাদ। ওর ভাষ্য মতে যে বাংলাদেশের এমন কোন পত্রপত্রিকা নাই সেখানে আসেনি, আপনি নিজে দেখেছেন?
জি আমি নিজে পড়েছি।
ছবি ছিল ওখানে?
না ছবি দেওয়া হয়নি ওর,
দুজনের কাউকে কোনোর ছবি
তখন না। ও যখন একটা ছেলে মারা যায় বা ওই মামলা সংক্রান্ত অনেক ঝামেলা হইতেছে, বাবা মনে করলো যেহেতু তখন তো জানতো যে মেয়েটার সাথে আমার রিলেশন, আমি কোথাও ফেসে যাই কিনা এই বয়ে আমাকে
যেতে
দেয়নি। পরবর্তীতে শুনলাম যে ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তো ওই দিন পরদিন সকালবেলা আমি আমার ফ্রেন্ড আরিফ, ওকে নিয়ে আমি ওই হসপিটালে চলে যাই, জানতাম কুমিল্লা কোন হসপিটালে সেটা জানতাম না, বাট গিয়ে না রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করি যে মামা এরকম একটা ঘটনা ঘটছে, বলে হ্যাঁ জানি তো, ওই যে ছোট মেয়েটা, ও তো ওই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, তোটা মানে হৃদয় বিদারক ঘটনা সবাই জানতো। পরে আমি হসপিটালে গেলাম, গিয়ে একটা সিস্টারকে জিজ্ঞেস করলাম, সিস্টার এরকম টাইপের একটা পেশেন্ট, বলে ও ওই মেয়েটা, ওই মেয়েটা তো তোর আমার কেবিনে আছে। কোনো কষ্ট নেই, গেলাম ওর দিকে তাকালাম, ওর তাতে এরকম কাউকে না ঢুকতে দেওয়া হচ্ছিল না, সাংবাদিক ছিল অনেক, মানে বিভিন্ন টাইপের কোশ্চেন, আমি সবকিছু উপেক্ষা করে না আমার ওকে ওর কাছে যাইতেই হবে, ওর সাথে কিন্তু আমার ওই সময় কোনো রিলেশন ছিল না, বাট যখন আমি শুনছি ওর এই ঘটনাটা তখন আমি ছুটে গেছি ওর কাছে, ওর দিকে তাকাইলাম, ও আমার দিকে তাকাইছিল এমন ভাবে, ওর পাশে বসে আমি জিজ্ঞেস করলাম জাস্ট তোমার কি খুব কষ্ট হচ্ছে, ও আমার দিকে তাকাইছি এলো আর ফেল ফেল করে কান্না করতেছিল, আমিও খুব কান্না করলাম, তখন আমি থাকতে পারলাম না, মেবি 3-4 মিনিট স্টে করছিলাম ওইখানে, সাথে সাথে আমি আবার ঢাকায় ব্যাক করি। তো ওই অ্যাক্সিডেন্টে ওর মারাত্মক একটা ক্ষতি হয়, আঘাতের কারণে ওর মানে মা হওয়ার ক্ষমতা হারা যায়,
সারা জীবনের জন্য
ওর মা হওয়ার ক্ষমতা হারা যায়। তো আমি
একটা মেয়ের জন্য এর চাইতে কষ্টের আর কি হতে পারে?
তো তারপর ঢাকাতে চলে আসলাম আমি। তো ঢাকাতে চলে আসার পর আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি যে এরকম তো কেউ প্রত্যাশা করে না, হোক না ওর সাথে আমার রিলেশন নাই, তারপর একটা মেয়ে, তার কাছে তো এর চাইতে কষ্টের কিছু না। পরে যে আমার ফ্রেন্ড ছিল বন্যা, ও আমাকে প্রচুর সাপোর্ট দিত, বুঝাতো, মানে সময় দিত, অনেক সময় দিত ওই সময়টাতে আমাকে। তারপর ও আজ কোন যোগাযোগ পাই না, মেবি এক মাসের মতো হাসপাতালে ছিল, আমি আর হাসপাতালে যাইনি, ও আর বাড়িতে যায়নি, ও নারায়ণগঞ্জ চলে আসে ও নানুর বাসায়। কি কারণে ও খুব লজ্জা পাচ্ছিল, কারণ গ্রামের মানুষ তো বুঝেনি ভাইয়া, পাঁচজন যদি ছেলেটাকে খারাপ বলে একজন ওকে খারাপ বলবে, কারণ মানুষ তো বলতেছিল শুধু শুধু তো আর কেউ কাউকে মানে মারে না, হয়তো বা মেয়ে ছেলেটার সাথে সমস্যা ছিল, কিট করছে এরকম টাইপের। এই জন্য এই কথাগুলো শোনার বয়ে সে আর গ্রামে যায় না, কিন্তু আমি ওকে খুঁজতেছি, কোথাও পাই না, ওর সাথে দেখা করতে কোনোভাবেই সম্ভব হয় না আমার। তারপর ঈদের মধ্যে একবার ওর সাথে আমার দেখা হয়, বাট কথা বলতে পারি না, গ্রামে গিয়েছিলাম। তো এইভাবে চলতেছিল 2007 শেষ, 2008 তো আমি কিন্তু অলরেডি মানে ধ্বংসযজ্ঞে যেটা বলে সব ধরনের কাজ করতেছি,
মানে যাবতীয় খারাপ কাজ আপনার চারপাশে যা ছিল সবকিছুতে জড়িয়ে গেছেন,
সর্বস্তে জড়িয়ে গেছি।
আচ্ছা, আপনি কি করতেন আসলে?
যে কোনো ধরনের মিছিল হলে মিছিলে যেতাম, গাড়ি ভাঙচুর করতাম, মানুষকে মারতাম।
মানুষকে কিভাবে মার?
তো মারামারি, হালকা পাতলা, আহত করা।
কি পেতেন আপনি এটা করে? আপনি আপনার পলিটিক্যাল যে দলে আপনি কাজ করতেন, দলের নামটা বলার দরকার নাই, আপনি যে বড় ভাইদের সাথে যে কাজগুলো করতেন, এটা করার ফলে আপনি কি পেতেন তাদের কাছ থেকে?
ভালো ভালো ছেলে, থ্যাংকস পাইতাম, আর কিছুই না।
টাকা পয়সা দিত না আপনাকে?
মনে হয় না, আমি আজ পর্যন্ত লাইফে এমন কোন বড় ভাই কেউ নেই কারো কাছ থেকে এক টাকা নিয়েছি।
এক টাকাও আপনি পাননি কখনো?
কারো কাছ থেকে আমি নিয়ে নেই কখনো,
নেন নাই আপনি কখনো? আপনি নিজে ইচ্ছা করেই তাহলে গাড়ি ভাঙচুর করেছেন, নিজে ইচ্ছে করেই আপনি মদ গাঁজা খেয়েছেন, হোয়াট এভার আমরা যাই বলি না কেন, এইসব লাইফের সাথে জড়িয়ে গেছেন, কিন্তু আপনি কখনো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি, তারা দেয়নি আপনাকে?
না দেও নেই, আমি নেই নেই।
আচ্ছা, তাহলে আপনি কেন করলেন?
পলিটিক্স করবো, বড় লিডার হবো।
আচ্ছা আচ্ছা,
অ্যাকচুয়ালি একটা ঘটনা মিস করছি আমি আমার স্কুল লাইফে। ক্লাস ফাইভে যখন পড়তাম তখন মানে ম্যাডাম ক্লাসে এসে বলে তোমার জীবনের লক্ষ্য একটা রচনা লিখো। জানতাম না তখন রচনা কিভাবে লিখতে হয়। ম্যাডাম বললো তুমি ভবিষ্যতে কি হতে চাও, রচনা লিখো। তো কেউ লিখছে ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা টিচার। আমি লিখলাম তখন আমি বড় হয়ে অর্থমন্ত্রী হতে চাই।
আপনার ধারণাই ছিল যে মন্ত্রী হতে হলে
পলিটিক্স করতে হবে,
পলিটিক্স করতে হবে,
আমি অর্থমন্ত্রী হতে চাই। পরে তো ম্যাডাম তো হাসতেছে কি তুমি অর্থমন্ত্রী হবে কেন, বললাম মন্ত্রী হলে এই সমস্যা দেশের এগুলা এগুলা করবো। তখন একটা ধারণা ছিল কি নাহিতনগরের অবস্থাটা খুব খারাপ ছিল, ধারণা ছিল তো পুলিশদের বেতন কম দেওয়া হয় সেজন্য ওরা কাজ করে না। আমি লিখছিলাম আমার রচনাতে যে পুলিশদের বেতন অনেক বাড়িয়ে দেবো, তাহলে পুলিশরা ঠিক মতো কাজ করবে, এই অস্থিতিশীল অবস্থা থাকবে না। তো অর্থমন্ত্রী হওয়ার আশা নিয়ে পলিটিক্স করি আর কি।
পলিটিক্স এর চরিত্র এরকম যে গাড়ি ভাঙচুর করে আপনি তো দেশের অর্থনীতির 12টা বাজি দিয়ে আপনি অর্থমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করছেন
না আর কি, মানে ওই রকম। তারপর ওই সময় আমার মনে নিশাদকেও খুব মিস করতেছিলাম, জান্নাতকে খুব মিস করতেছিলাম। একটা কারণে ও কি অবস্থা, ও কোথায় আছে, ও তো ভালো আছে। হঠাৎ 2008 সালের মে মাসের 23 তারিখ একটা ফোন আসে ওর ফ্যামিলি মেম্বার কারোর কাছ থেকে যে আগামীকালকে জান্নাতের বিয়ে।
ওকে,
তো ও তখন ক্লাস টেনে পড়ে। ওই দিন সকালে আমি ক্যাম্পাসে আসি, আসার পর বিয়ের ঠিক আগের দিন আসার পর আমি খুব ই ছিলাম, তো আমার ফ্রেন্ডরা শিমু বন্যা হরিণ আমি প্রায় মনে দুদিন কিছু খাইনি, মানে বিয়ে হবে এটা শোনার পর। পরে মানে ওরা আমাকে জোর করে খাওয়াইলো, পরে আমি গেলাম ওর বিয়ের ঠিক আগের দিন বাড়িতে গেলাম, কেন গেলাম জানি না।
আচ্ছা, জানি না প্রসঙ্গে আমি আসবো যে আপনার বাড়িতে গেলেন। আপনি তো ব্যাড পলিটিক্স করতেন, যেটাকে আমরা বলি নোংরা পলিটিক্স, এই পলিটিক্স থেকে আপনার কখনো মনে হয়নি যে আপনি ইচ্ছে করলে ওকে তুলে নিয়ে আসতে পারেন শক্তি খাটিয়ে? তো আপনি সেটা করেননি কখনো?
না, সেটা আমার করা হয়নি, কারণ এটা জোর করে ওকে আনা যায়, হয়তো বিয়ে করতে পারতাম আমি, কি ওর মন পাবো? আমি একটা কথা শুনছিলাম যে মানুষের মন পাথর তো নয়, হৃদয় দিয়া করিতে হয় জয়। আমি চাইছিলাম ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করি।
তাহলে আপনি যে নোংরা কাজের মধ্যে জড়ালেন, এই কাজে এই কাজ তো জানতো, জানতো কি?
না, জানতো না।
তো আপনার কখনো মনে হয়নি যে এই যে নোংরা কাজটা আমি করছি এটা যদি জানে তাহলে কি ওর হৃদয় আমি জয় করতে পারবো?
মনে হয়েছে।
তারপরে আপনি কেন করছেন? ওই অর্থমন্ত্রী হওয়ার আশায়?
অর্থমন্ত্রী হওয়ার আশায়, আর বিয়ে করতে পারতেছিলাম না ওই সময় আমি।
আর আপনি এখান থেকে একবার জড়িয়ে গেছেন, সো আপনি এখান থেকে আর বিয়ে হতে পারছিলেন না?
পারতেছিলাম না, খুব খারাপ লাগতো। তো বের হতে পারতেছে।
একটা আপনার গল্প শুনে আমার যেটা মনে হচ্ছে, মানে পুরো গল্পের মধ্যে যে আপনি ওকে লাভ করেন সে ব্যাপারটা এস্টাবলিশড, কিন্তু ও আপনাকে আসলে লাভ করে কিনা সে ব্যাপারটা এস্টাবলিশড না, এবং সে ব্যাপারটা আসলে ধোয়াটে ধোয়াটে
ধোয়াটে ব্যাপার।
ওকে, ঠিক আছে। তো আপনি ওর বাড়িতে গেলেন, তারপর?
ওর বাড়িতে গেলাম, বাড়িতে বলতে পাশের বাড়িতে, আমার ফুপির বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি, ফুফাতো বোন ওর ফ্রেন্ড ছিল সমবয়সী, ওর মাধ্যমে ওকে ঢাকায় আনি। কিন্তু আমি কিছু বলতে পারতেছিলাম না ওকে, ওকে ঢাকায় আনি, ও আমার সামনে বসা, ওকে আমি ঢাকায় আনি, ও আমার সামনে বসা, আমি ওকে কিছু বলতে পারতেছিলাম না। আর ওর বিয়ে হয় একটা ছেলে ইটালিয়ান প্রবাসী ছেলে ছিল, মানে ওই ছেলের সাথে, মানে বিয়েটা এরকম হয় আমি শুনতে পারি ওই ছেলে নাকি সবকিছু জানতো, মানে ও জানা শুনে ওরা বিয়ে করতেছে। আমার
কষ্ট হইলেও না আমি মনে মনে তৃপ্তি পাচ্ছিলাম যে ও মনে হয় সুখে থাকবে, অনেক সুখে থাকবে। তখন তো আমি মাত্র সেকেন্ড ইয়ার এর ছেলে, আর আমার পক্ষে তো সম্ভব না।
ও কোন ক্লাসে পড়ে তখন?
ক্লাস টেনে পড়ে। আমার পক্ষে তো সম্ভব না যে আমি আমার বাবা মাকে বলবো যে আমি বিয়ে করব। তাহলে তো সম্ভব একটা অনার্স সেকেন্ড ইয়ার ছেলে বাবাকে কিভাবে বলবে? আমার সাথে আমার রিলেশনও নাই তখন, আমি তো বলতে পারি কোন মানে ইতে বলবো, গেলাম দেখি ও কিছু বলে কিনা। কিন্তু এটাও বুঝতে পারতেছিলাম না ওর ফ্যামিলি থেকে আমাকে কেন ফোন করা হলো, আমি কিছু বলি কিনা। মানে ওকে আমি খবর পাঠালাম, ও ঠিকই আসলো, কিন্তু ও আমাকে কিছু বলে না, আমি ওকে কিছু বলি না। জাস্ট দেখি ওকে, আমি ওয়েট করতেছিলাম ওকে কিছু বলে কিনা, কিন্তু এক সময় ও কিছু বললো না। আমি আসার যখন সময় আজ চলে আসবো বলতেছিলাম যে দেখো যাই হয়েছে না হয়েছে তোমার জীবনে আমার জীবনে, যে তোমাকে বিয়ে করতেছে সে নিশ্চয়ই অনেক ভালো মনের মানুষ, তোমার সব ঘটনা শুনে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তুমি অনেক সুখী হবা। আমার একটা রিকোয়েস্ট, তুমি ওকে কখনো কষ্ট দিও না, ঠকাইও না কখনো। বললাম, বইলা বের হয়ে গেলাম। তো ওই দিন বাড়িতে ছিলাম, বাট ওই দিন ওর বিয়ের দিন সকালে আমি অনেক দূরে চর এলাকায় আমার ফুপির বাড়ি আছে ওইখানে চলে যাই, কারণ আমার একটা ধারণা ছিল আমি যদি এখানে থাকি ওর যদি কোনো প্রবলেম হয়, কারণ কেউ যদি বলে বরপক্ষকে যে ওই ছেলেটার সাথে ওর রিলেশন ছিল বা আছে এরকম টাইপের, সেজন্য আমি চলে যাই অনেক দূরে ফুপির বাড়িতে যে আমি থাকবো না এখানে। ওইখান থেকে কি হয় না হয় ফোন অফ করে দিই, আমি আমার ফোন সিমটা অফ করে দিই যাতে আমার কিছুই শুনতে না হয়। তো এক সপ্তাহ পরে ঢাকাতে ব্যাক করি আমি। ব্যাক করার পর তো চলতেছে কলেজ আসার পর আমার ফ্রেন্ডরা আমাকে সবসময় খুব মানে সাপোর্ট দিত। তারপর চলতেছিল এভাবেই, এক মাস পর, জাস্ট ওয়ান মান্থ পর আমি ফোন পাই আমার ফুফাতো ভাই দীপু, ও ফোন করে বলতেছে ভাইয়া জান্নাতে তো ডিভোর্স হয়ে গেছে।
এক মাস পরই ডিভোর্স?
ডিভোর্স এক মাস পরই। পরে কেউ কেউ মানে এক একজন এক এক টাইপের মন্তব্য করতেছিল, কেউ করতেছিল যে ছেলেকে জানানো হয় নাই ওর যে কখনো বেবি হবে না এই ঘটনাটা, যার কারণে রাগারাগি করছে, ও চলে আসছে ছেলের বাড়ি থেকে সমস্ত গহনাগাটি নিয়ে বাড়িতে মানে বলতেছিল আর কি, তারপর ছেলেকে ডিভোর্স দিয়েছে, এগুলো ঝগড়া। এই গ্রামের মানুষ বুঝেন না, এক একজন এক এক টাইপের মন্তব্য করতেছিল, বাট এটা আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ ও এই টাইপের মেয়ে না। তো আমি সত্যি ঘটনা জানার জন্য সাথে যোগাযোগ করার চেষ্টা করি, বাট ও আমাকে ইগনোর করে, আমি যতই যোগাযোগ করার চেষ্টা করি ও আমার সাথে যোগাযোগ করে না। তো ওর বার্থডেতে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গিফট পাঠাই ওকে, যে চিঠি পাঠাই যে কি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, অ্যাটলিস্ট কন্ট্যাক্ট না করো যাই হোক, তুমি যদি ভালো থাকো, তুমি যদি মনে করো আমার সাথে যোগাযোগ না করলে ভালো থাকবা, ভালো থাকো, তারপর তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো। আবার যাই হোক, ও আমার কথা রাখছে, পড়াশোনা কন্টিনিউ আবার করতেছে, ক্লাস টেনে আবার রেগুলার যেখান থেকে ছিল সেখানে আবার ক্লাস করে। তারপর একদিন রমজানের মধ্যে আমি ওদের বাড়িতে যাই, রমজানের ঠিক আগের দিন বাড়িতে গিয়ে নিহো আমি আমার নিউ নাম্বারটা ওকে পাই না, মানে যে কারোর মাধ্যমে ওকে পৌঁছাই। ওই দিন বিকালে ও আমাকে ফোন দেয় সন্ধ্যার পরে যে কেমন আছো, বলতেছে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যে এই কথাগুলা শুনলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, অ্যাটলিস্ট রিকোয়েস্ট খারাপ কিছু করো না, আমার কথাগুলো শুনি না, আমি আশা করি তুমি কন্ট্রোল করতে পারবা যে কারণে তোমাকে বলা। বলতেছে আচ্ছা আমার লাইফের যে আজকে এই অবস্থা এর জন্য কে দেয় বলো? আমি বলতেছি এটা তো দুর্ভাগ্য একটা। বলে না এটা কোনো দুর্ভাগ্য না, আমি যদি বলি এর জন্য দায়ী তুমি দায়ী। আমি বললাম আমি কিভাবে দায়ী? বলতেছে আচ্ছা তুমি কিভাবে দায়ী, আমি যদি তোমাকে দায় দিতে পারি তুমি কি করবা? আমি বলতেছি তুমি যদি আমাকে দায়ভার দাও আমি অবশ্যই দায় দায়িত্ব নিব। বলতেছে আচ্ছা ওই ছেলেটার সাথে আমাকে কি পরিচয় করে দিয়েছিল? নূর মোহাম্মদ, দ্যাট মিনস নূর মোহাম্মদ, ওর সাথে আমাকে কে পরিচয় করে দিয়েছিল? বললাম আমি। তুমি বলছো ক্লাসে যদি কোনো ভালো ছেলে থাকে ও আছে, তোমার কথায় আমি ওর সাথে মিশেছি, তো কি হইল আমার, কি পাইলাম মিশা? একটা মেয়ের জীবনে যেটা সবচেয়ে বড় ক্ষতি সেটা হয়েছে কার কারণে? তোমার কারণে। দেন তারপর যে আমার বিয়ে হইল, বিয়ের আগের দিন তুমি আসলা বাংলা ছবির হিরোর মতো, আমাকে অনেক নীতি কথা শোনাই গেলা, তুমি কি আমাকে একবারও জিজ্ঞেস করছিলা বিয়েটা আমার মতামতে হচ্ছে, বিয়েতে আমি রাজি আছি কিনা? বলতেছি না। তারপর কি হলো? আমি বিয়ের দিন গেলাম শ্বশুরবাড়িতে, গিয়ে আমি জানতাম নূর মাহমুদের কাজিন হয় এই ছেলেটা যার সাথে আমার বিয়ে হইতেছে, কিন্তু আমি আমার কথাগুলো কে বিশ্বাস করবে, আমি কাউকে বলতে পারতেছিলাম না। যাক বাবা মা বিয়ে ঠিক দিল, গিয়ে দেখি আমার বাসর ঘরে নূর মাহমুদের ছবি,
মাই গড,
নূর মাহমুদের ছবি বাসর ঘরে। তো ওই ছেলের মা ওই বাড়িতে, নূর মাহমুদের মা ওই বাড়িতে, আমার আর বুঝার বাকি রইল না, এই ছেলে আমাকে বিয়ে করছে জাস্ট প্রতিশোধ নেওয়ার জন্য।
কিরকম?
এই মেয়ের কারণে আমার ভাই মারা গেছে, এই মেয়েকে আমি কষ্ট দিব, ওর আর বোঝার বাকি রইল না।
মানেটা কি, মানে ছেলেটা কখনো আপনার
ওই বিয়ের দিনের আচরণীয় বুঝতে পারছে যে আসলে এই ছেলে আমাকে বিয়ে করছে প্রতিশোধ নেওয়ার জন্য?
এই ছেলের সাথে কখনো ফেস টু ফেস হয়নি মেয়েটার
বিয়ের দিন?
হ্যাঁ,
বাসর ঘরে তো গেছি।
বাসর ঘরে যাওয়ার পরে তো কি দেখলো? নূর মাহমুদের ছবি বাসর ঘরে। ছেলেটা তাকে কি বলেছে?
ও কিছুই জিজ্ঞেস করে নাই, বাট আশেপাশের যে কথা মানে ওইগুলা থেকে সে বুঝা পারছে। ও জাস্ট অভিনয় করছে ওই টাইমটাতে যে এনিও আমাকে এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে হবে। ও বুঝতে পারছে যদি আমি এখন এমন কোন কোশ্চেন করি যদি আমাকে আজকেই মেরে ফেলা হয়, সেই কারণে ও কোনো কিছুই বলে নাই, জাস্ট অভিনয় বলতে যাবো চায়, বাড়ি পর্যন্ত আইসা সাথে সাথে ওই ছেলেকে ডিভোর্স দিয়েছে।
আমরা মাঝে মাঝে বলি কথাটা, সেটা হচ্ছে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। লাইফ ইজ মোর দ্যান ড্রামা। এটা আসলেই আজকের গল্পের এই ছোট্ট একটা অংশে প্রমাণ হয়ে গেল যে আসলে এগুলো নাটক সিনেমাতেই সম্ভব, কিন্তু জীবন কখনো কখনো নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়।
পরে এই ঘটনাগুলো যখন শুনলাম আমি কি বলবো, আমি একটা কথাই বলছি যে যেহেতু আচ্ছা আমি স্বীকার করলাম সব দোষ আমার, তাহলে এই দোষের দায়ভার আমাকেই দাও, আমি তোমাকে গ্রহণ করব। বলে না, আমি আসলেই তোমাকে মন থেকে অনেক লাভ করতাম, বাট আমি তোমাকে কখনোই বিয়ে করব না, আর আমি তোমার লাইফে কখনো থাকবো না, ফার্দার তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবো না। পরবর্তীতে ফোনটা কেটে দেয়, সিম চেঞ্জ, ওর সাথে আমি আর কন্ট্যাক্ট করতে পারি না। পরবর্তীতে তো আমি তো আরো হতাশ। একসময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমি ঘর থেকে বেরোই, আমার মা চিন্তা করে আমার ছেলে আদৌ কি বাসায় ফিরবে, কখনো অ্যারেস্ট হয়ে যায়। তো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে পলিটিক্সে আমার, সারা বাংলাদেশে 64টা জেলা এমন কোন জেলা নাই যেখানে আমার ফ্রেন্ড তৈরি হয়নি।
একটু শুনতে চাই আপনার কাছ থেকে, জানতে চাই কিভাবে কিভাবে।
This track was downloaded from fusionbd.com.
কি করতেন আপনি? ডিটেইল
ডিটেইল সব ধরনের জেলা যাইতাম, বিভিন্ন প্রোগ্রাম করতাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন, সারা বাংলাদেশ ঘুরতাম।
কি করতেন আপনি, অ্যাক্টিভিটি কি ছিল?
অ্যাক্টিভিটিস কি ছিল, মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করতাম, ভালো সম্পর্ক তৈরি করতাম, ওইখানে প্রোগ্রাম ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, মানে ওই সময় কি সামাজিক পলিটিক্স জাস্ট ধ্বংসাত্মক না। তারপর এমন হয় যে হরতালের আগের দিন ফোন দেয়, দেখা করো, বল তুমি আসো, রাস্তায় যাই ওইখান থেকে চলো। আমি না করতে পারি না, পারতেছিলাম না, যে আমি যে আমাকে রাস্তায় আনলো, আমি রাতের বাজে 12টা, আমি এখানে আসলাম বাসা থেকে বের হয়ে, এখন যদি আমি বলি যাবো না, যদি এখানে আমার শুট করা হলে।
আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ক্লিয়ারলি, যেহেতু আপনার কাছে আমরা পেয়েছি এবং ধরনের অ্যাক্টিভিটিস আমরা সবসময় দেখে থাকি হামেশা, আপনারা গাড়ি পোড়ান কিংবা যে কাজগুলো করেন আপনারা আসলে কিভাবে করেন, কি জাতীয় যন্ত্রপাতি, কি জাতীয় জিনিসপত্র আপনারা ব্যবহার করেন, আমি একটু ডিটেল জানতে চাই।
গাড়ি পোড়ান অ্যাকচুয়ালি অকটেন ব্যবহার করায় খুব একটা।
কিরকম কিভাবে করেন ওটা?
অকটেন দিয়ে গাড়িতে ছিটাই আগুন ধরে দিলে সাথে সাথে গাড়ি
পুরো গাড়ি সঙ্গে সঙ্গে জ্বলে যায়,
জ্বলে যায় খুব সময় 30-20 সেকেন্ডের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। মানে ডিজেল এতে তো অকটেনটা খুব বেশি কাজ করে।
এবং আপনি বেশ কয়েকবার এটা করেছেন?
বেশ কয়েকবার করেছি, পত্রিকা তো আমার ব্যাপার ছবি আসছিল,
পত্রিকা তো আপনার ছবি এসছে।
জি এসছে।
কিভাবে এসছিল?
মিছিলে যাইতেছি, মানে মিছিল নিয়ে যাইতেছি, বিক্ষোভ মিছিল করতেছি, ওগুলা আসছিল পত্রিকাতে। অবশ্য যদিও গাড়ি পড়ানোর ছবি আমার আসে নাই পত্রিকাতে, তো আমি চিন্তা করলাম যে আসলে এগুলা হয় না, আমি এখান থেকে আমার যদিও ব্যাক করতে হবে, নাও করতে পারি না, আমি কিছুই করতে পারি না। তো জান্নাতের সাথে যোগাযোগ অফ হয়ে যায়, তো SSC কমপ্লিট করে ঢাকাতে শ্যামলীতে মিশন ইন্টারন্যাশনাল ক্যাডেটে এখানে ভর্তি হয়। তো এখানেও আমি ওর ফোন করতাম, ওই ঈদ দেওয়া থাকে না, এই যে ভ্যানারে অধ্যক্ষ নাম, আমি অধ্যক্ষ ফোন দিতাম, দিয়া মনে হয় জাস্ট ভয়েস শুনতাম ওর, বলতাম ওকে দেন, আমি দিতাম না কাউকে, যে ফ্রেন্ডের দিয়ে ফোন করাতাম, মেয়ের ফ্রেন্ডদেরকে দিয়া, ওর ভয়েস শুনতাম আমি জাস্ট। একটাই আমার মনের মধ্যে অনুতপ্ত ছিলাম, আমার কারণে একটা মেয়ের লাইফ এরকম হবে, আমি তো এটা থেকে নিজেরে পরিত্রাণ পাইতেই হবে আমার, এইভাবে করেই লাইফটা চলতেছে আর কি। একসময় খুব ক্লান্ত হয়ে পড়ি, ওই সময়টাতে আমি ওকে ভুলে থাকার জন্য জাস্ট, মানে আমার ফ্রেন্ড বন্যা ওর সাথে খুব গুড রিলেশনে জড়াই।
গুড রিলেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন?
মানে সবাই জানে আমরা দুজন অ্যাফেয়ার আমাদের মধ্যে, আর আমিও আমার যত অন্যায় আবদার আছে সব ওর কাছে করতাম। আমার মন খারাপ থাকতো, যখনই আমি খুব ক্লান্ত হইতাম তখনই ওর ফোন দিতাম, পরে বলতাম চলো বের হই, ওর সাথে দেখা করতাম। ওর ইচ্ছা থাকতো না, তাও ওরে জোর করে আনতাম, আসতে মানে অনেক রিকোয়েস্ট করে জোর করে না থাকলে মানে জোর করতাম, আমার যত অন্যায় আবদার সবর কাছে ছিল। কিন্তু ওই যে বার্টন রাসেলের আমি একটা কথা বলি, যে লেখাটা এরকম ছিল, যে ভালোবাসার উদ্দেশ্য কেবল পুরনো দুঃখ দূর করা, নতুন সুখ সৃষ্টি করা নয়, তার মূল লক্ষ্য তা কৃপণের ধরনের সমান। আমার খুব ই হয় যে আসলে তো আমি তো নতুন করে কিছু সৃষ্টি করতে চাইতেছি না, জাস্ট পুরনো ভালোবাসা ভোলার জন্য আমি ওর সাথে মিশতেছি। তারপর ওর কাছ থেকে আস্তে আস্তে অ্যাভয়েড করি, নিজেকে ডিস্টেন্স বজায় রাখি, যে পারবো না কখনোই সর্বস্ব দিয়ে তাকে আমি লাভ করতে। তো আমি আমার যেই ফার্স্ট লাভ ওইখানেই ওকে নিয়েই ব্যস্ত থাকি। পরে এইভাবেই আমার লাইফ চলতেছিল। তো দিনের বেলা সারাদিন ঘুরতাম ফিরতাম, তবে একটা ঠিক রাখছি আমি, যত কিছু হয়েছি আমার রেজাল্টে কখনো ইফেক্ট পড়ে নেই, এগুলার রেজাল্ট বরাবরই ভালো ছিল আমার। আমার 60 ফার্স্ট ক্লাস ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাই আবার ইস অলমোস্ট 57 58 এরকম থাকতো এভারেজ নাম্বার আমার। পরবর্তীতে ফেসবুকের প্রতি আসক্তি এসে যায় আমার। দিনের বেলা সকালে বের হইতাম, রাতে আসতাম দুপুরে, দেখা যেত এক মাসের মধ্যে 30 দিন 20 দিন দুপুরে আমার খাওয়া হইতো না বাসায়। বাবা মা খুব টেনশনে কাজ করত, মা বলতো যে আমার ছেলে ভালো হবে, বা বলতো আমি বিশ্বাস করি আমার ছেলে চেক করবে এখান থেকে
ফিরে আসবে।
ফিরে আসার তো ফেসবুকে কিছু ছেলে মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়, একটা ছেলে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে পড়ে, মাসুম তানবীর, নাইম শারিয়া সানি এসএসসি এ পড়তেছে, ভালো মানুষ। একটা মেয়ে ছিল তখন গাজীপুরে ক্লাস টেনে পড়তো সাইফুদ্দিন সরকার একাডেমিতে, ওর নাম ছিল মুক্তা কুনাল, আরো জিতু চট্টগ্রামের অর্পণ, খুব ভালো। তো খুব মজা করতাম, মানে আমার বিনোদনের মাধ্যম বলতে ওইটাই ছিল, খুব মজা হইতো ওদের সাথে। তো এইভাবেই চলতেছিল আমার লাইফ, বন্যার লাইফটা এখানেই মানে বন্যার অধ্যাটা এখানেই শেষ। 2010 গেল, জান্নাতের সাথে আমার কোনো যোগাযোগ নাই। 2011 ফার্স্ট দিকে ও আমাকে কল করে, এর আগে বলে নেই, আমি ওর মার ফোনে মাঝে মাঝে SMS করতাম বিভিন্ন অকেশন গুলো আসলে, তো আমাকে কল করে। ও তখন হোস্টেলে থাকতো, হোস্টেল থেকে কল করে একটা সিনের মাধ্যমে, দু একদিন কথাবার্তা হয়, পরে আমি তো আবার ভাবলাম যে এই বুঝি ও আমার লাইফে ফিরে আসলো, এরকম একটা আশা ফিরে আসতেছে আমার লাইফে। তো আমি আবার চিন্তা করলাম না এখন আমাকে কিছু করতে হবে, এইভাবে তো আর থাকা যায় না। তো যেই কারণে আমি একটু হতাশ হলাম, যেই ভাইদের পিছনে আমি এত কিছু করলাম, দেখা যায় কি যখন দেখা যায় পোস্ট পজিশনের ব্যাপারগুলো আসে তখনই তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়।
মানে পলিটিক্স এর কথা বলছেন?
পলিটিক্স এর কথা বলতেছি, যাদের পিছনে আমি এত সময় দিলাম সব কিছু করলাম, টাকার কাছে ওরা পোস্ট পজিশন বিক্রি করে।
তারপরে আপনার অর্থমন্ত্রীর স্বপ্ন শেষ?
শেষ। আমি বললাম আমি কি পাইলাম, কি করলাম, কার জন্য পড়ে আছি এখানে আমি, মানে আমার নিজের মনের মধ্যে অনুভূতি হল কার জন্য পড়ে আছি আমি এখানে।
আমি একটু যোগ করতে চাই, এই গল্পটাকে কে কিভাবে নিচ্ছেন সেটা একেবারে ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা হ্যালো 8920 ব্যাপারে কোনোভাবেই কখনো কোনো অ্যাডভাইস করি না। আমি শুধু একটা গ্রাফ আপনার সামনে তুলে ধরতে চাই যারা প্রথম থেকে শুনছেন। একটা ছেলে ছোটবেলায় ক্লাস 5-6 পড়ার সময় স্বপ্ন দেখেছিল এদেশে অর্থমন্ত্রী হবে, গ্রামের নিতান্তই একটা গরিব পরিবারের সন্তান, তার স্বপ্ন ছিল নেলসন ম্যান্ডেলার মতো কিংবা মহাত্মা গান্ধীর মতো কিংবা আরো অনেক বড় মাপের মানুষ যারা এই পৃথিবীতে এসছেন তারাও ছোটবেলাতে যেরকম স্বপ্ন দেখতেন বড় মানুষ হবার, সেরকম একটা স্বপ্ন তার মনের মধ্যে ছিল সে দেশের অর্থমন্ত্রী হবে। এবং সেটা ঠিকমতো গাইড করার জন্য সে পরিবারের কাছ থেকে কোনো গাইড পায়নি, সোসাইটির কাছ থেকে সমাজের কাছ থেকে ঠিকমতো কোনো গাইড পায়নি, সে তার নিজের চেষ্টায় একের পর এক এগিয়ে গেছে এবং সেই চেষ্টাটা যে আসলে সঠিক পথে যায়নি সেটা আমরা গল্পেই খুব ভালো করে বুঝতে পারছি। সে পলিটিক্স যা হাতে পেয়েছে সেটাই করেছে, গাড়ি পুড়িয়েছে, মারধর করেছে এবং অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু স্বপ্ন নষ্ট হয়ে যায়নি। যখন সে দেখল টাকার কাছে পোস্ট অ্যান্ড পজিশনগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তখন তার ফার্স্ট রিয়ালাইজেশন বলতে গিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একজন শুভর গল্প না বাংলাদেশে, এটা অনেক, আমি বলতে পারি অনেক অনেক হাজার হাজার শুভর গল্প যারা রাজনীতিতে এরকম ভালো কিছু স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। শুভ, আমরা বাকি গল্পে ফিরতে চাই।
তো ভাইয়া দেখতেছিলাম, বিশ্বাস করেন ভাইয়া, আমি আজ পর্যন্ত লিডারশিপ, আমি কোন নেতা নাই বা লিডার নাই আমার পলিটিক্যালি, যারা বড় ভাই কারো কাছ থেকে আমি কখনো এক টাকাও নিইনি, বাট নিজের সর্বস্ব উদয় করে সবসময় চেষ্টা করতাম ভাইদেরকে কিভাবে খুশি করা যায়। আমার যারা মানে এন্ট্রি করা হয়েছিল অপোজিট পার্টি, তারাও বলতো আসলেই শুভর মতো একটা ছোট ভাই পেলে ভাগ্যের ব্যাপার, মানে প্রশংসা করতো, একটি অর্গানাইজার মূল্যায়ন করতো। বাট আমি যখন দেখতেছি যখন পোস্ট পজিশন, তখন দেখা যায় আমার জুনিয়ররা যাদেরকে অ্যাকচুয়ালি আমি পলিটিক্স আনছি তারা আমার চেয়ে আগের পোস্ট পায়, তারা আমার আগে তখন আমি পথ খুঁজতেছিলাম কিভাবে বের হওয়া যায় এখান থেকে, এখানে তো আর এইভাবে সম্ভব না। তারপর জান্নাত কিছুদিন যোগাযোগ করে আমার সাথে, তো ভালোই, ও বলতেছে তখন খোঁজ খবর নিতেছে আমার প্রায় 3 বছর পর কি অবস্থা, আমি কিভাবে আছি, বিয়ে করছি কিনা। ফার্স্ট আপনি করে বলতেছে, বলতে তুমি আপনি করে বলতেছো না, পরে না ঠিক আছে তুমি একটা বিয়ে করো, তুমি এভাবে থাকবা কেন। ও জানতো না আমার যে লাইফে এত কিছু করছি, ও কিছুই জানতো না। আজকে ও প্রোগ্রামটা শুনতেছে, যার কারণে আমি সবই বলতেছি আমি কি করছি না করছি। পরে বলতেছি তুমি একটা বিয়ে করো, এইভাবে তো হবে না তোমার, তোমার তো একটা নিজস্ব লাইফ আছে। মানে ও বুঝাতো, পরে 2-3 দিন কথা বলার পর আবার অফ করে দেয় সিম।
আপনি যেহেতু বললেন যে জান্নাত আমাদের অনুষ্ঠানটা শুনছে, আমরা জান্নাতকে স্পেশাল ইনভাইট করব। জান্নাত যদি আপনার সুযোগ থাকে, আপনাকে আমরা ফোনে নিতে চাই না, এভাবে না একটা, কারণ আমরা মনে করি আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গিয়েছে আপনার মুখ থেকেও আমরা শুনতে চাই আসলে কি হয়েছিল, কি হয়েছে এবং কে সত্য বলছে কে মিথ্যা বলছে, সেগুলোর দায়ভার আমরা আমাদের শ্রোতা যারা আছে তাদের হাতে দিতে চাই। তবে আপনি যদি কখনো আমাদের এখানে আসতে চান, আপনাকে আমরা মোস্ট প্রায়োরিটি দেব, আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা, আপনি আসতে পারেন হ্যালো 8920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে।
আবার যোগাযোগ অফ। তো আমি রাস্তা খুঁজতেছিলাম কিভাবে আমার এখান থেকে আমি ব্যাক করব, বাবা মা এত আশা করে, যেহেতু আমি আমার ফ্যামিলির বড় ছেলে আমার এখান থেকে তো বের হয়ে আসতে হবে। পরে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, দেখা যায় আমি প্রায় সময় ফোন অফ রাখতাম,
যাতে
আমাকে ফোন করে, ফোন অফ রাখতাম বলতে আমি কল বার্নিং করে রাখতাম, যাতে আমাকে মেসেজ দিলেও না পাওয়া যায় আর ফোন দিলেও যাতে অফ আছে কি আছে কিছুই না জানা যায়। এটা আমি ফোন অফ করে রাখলে বাপ ব্যবহারা হয়তো বা আমি অফ করে রাখছি বা সংযুক্ত সম্ভব না, কিন্তু কল বার্নিং করলে কিন্তু কিছুই পাওয়া যায় না, জাস্ট এরকম করে রাখতাম। পরবর্তীতে বললাম না, ফেসবুকে আমার অনেকগুলো ভালো ফ্রেন্ড হয়েছিল, তো ওইখান থেকে একজন ভালো ফ্রেন্ড সারাদিন আড্ডা মারতাম, মুক্তা নামের একটা ফ্রেন্ড, ও ক্লাস 10 পড়তো যদিও, তখন কিন্তু আমরা মজা করতাম এর সাথে, বললাম না আমার বিনোদনের মাধ্যম বলতে ওই একটাই ছিল,
ফেসবুক।
পরবর্তীতে ও যখন পরিচয় হতো তখন ওর নামটা ভুল একটা আইডিতে খোলা হয়েছিল ওর, তো পরবর্তীতে ও SSC কমপ্লিট করার পর রাজুকে ভর্তি হয়, তখন ওর নাম জানতে পারি, ওর নাম হলো মুন্নি। ওরা ছিল 3 বোন, ওর 2টা জমজ বোন ছিল আর 2টা, মনিমুক্তা ওরা তখন ক্লাস 10 পড়তো ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমি আমার পুরনো একটা সিম চালু করি, ওটাতে অনেক বোনাস পাই, বোনাস পাওয়ার জন্য আমি কি করি, মুক্তা নামের আমার আরেকটা ক্লাসমেটও ছিল, তো মুন্নির নাম যে মুক্তা ছিল সেটা তো আমি ভুলিয়ে যাই যেহেতু, তো ওই সিমে মুন্নির নামটা মুক্তা নামই সেভ করা ছিল, বাট আমি ভাবছিলাম যে এটা আমার ক্লাসমেটের নাম্বার, তো মাঝে মাঝে এসএমএস পাঠাতাম, বাট আমার কিন্তু ই ছিল কল ডাইভার্ট করেছিল, আমার ফোনে কখনো কল আসতো না, আমি পাঠাতাম মন চাইলে, আমি বাসায় টোটালি একা থাকতাম, মানে বাসা থেকে বের হইতাম না, যে গেলেই আমার দ্বারা হয়তো বা কোনো খারাপ কাজ করতে হবে আমার, যেই কারণে আমি বাসায় থাকতাম, আর আমাকে যাতে ফোনে না পাই সেজন্য আমি কল ডাইভার্ট করে থাকতাম অল টাইম। তো আমি মাঝে মাঝে প্রায় সময় SMS পাঠাতাম, তারপর এক সময় পাঠাতে পারতো ওইখান থেকে ফিডব্যাক আসতো, ওই যে মুক্তার নাম্বারে SMS পাঠাতাম না, আমি তো আদা হতাম আমার ক্লাসমেট ওর কাছে আমার নাম্বার সেভ করা, বাট এক টাইমে অনেকদিন পাঠানোর পর একবার একটা রিপ্লাই আসে, হু আর ইউ, আমি মজা করার জন্য আমি ও মেসেজে কথা বলতে থাকি, ওই প্রান্তে কে ছিল আমি জানতাম না, কিন্তু একটা সময় মনে হয়েছে যে আমার যেই SMS পাঠায় ও আমাকে চিনে না, কিন্তু ওই সময় আমি একটা মিথ্যা কথা বলি যেটা অ্যাকচুয়ালি কোন মানুষেরই উচিত না, রং নাম্বারে কথা বলার সময় আমি আমার ইনস্টিটিউটের নামটা ভুল বলি,
ইনস্টিটিউশন
মানে আমি যেখানে পড়াশোনা করতেছি সেটা আমি ভুল বলি, মনে হয়েছে আমার ঠিক হয় নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি আমার প্রতিষ্ঠানটাকে ছোট করেছি।
আপনি অন্য কোন প্রতিষ্ঠানের কথা বলেছিলেন এবং যেটা কোনটা কোন প্রতিষ্ঠান,
জগন্নাথ ইউনিভার্সিটির
কথা বলেছিলেন, কিন্তু আপনি পড়েছেন হচ্ছে কবি নজরুল,
কবি নজরুল সবই ঠিক, কিন্তু আমার প্রতিষ্ঠানের কথাটা ভুল বলি,
মানে আপনার প্রেস্টিজ বড় করার জন্য,
বড় করার জন্য না হয়তো বা কি জন্য বলছি আমি জানি না, আমি কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলি নাই আমার ইনস্টিটিউট নিয়ে, ওই সময় আমি কেন বলছিলাম তা জানি না, ভুল বলি আমি, 20 অক্টোবর 2011 ওই দিন ছিল জান্নাতের বার্থডে, ওর সাথে আমি কথা বলি অনেকক্ষণ ফোনে, ওর আমি অনেক চেষ্টা করি যে আসো দেখা করি, না ও দেখা করবে না, যাই ফোনে অনেকক্ষণ কথা হয় সারাদিন, তো বিকেলবেলা মেবি 4টা বাজে আর 1 ঘন্টা আছে, আমি ভাবি যে এতদিন যার সাথে কথা বললাম সে যে ও একটা ফোন দিই অ্যাটলিস্ট, মানে পরবর্তীতে আমি জানতে পারছি ও ছিল যে মুন্নি, ফেসবুকে কথা বলতাম ওর ছোট বোন, জমস 2 বোন,
ও মুন্নির ছোট বোন ছিল,
কথা বলতাম মুন্নির ছোট বোন, ওরা ছিল টুইন, মুনিমুক্তা জমস বোন, আমি জানি না কার সাথে কথা বলতাম, আমি কখনো ফোনও করি নাই ওই সময়টাতে।
ঘটনার সাথে এটার সম্পর্কটা কোথায় আসলে?
এই সম্পর্কটা না, এই ঘটনা তো আমার অনেক সম্পর্ক জড়িত আছে, এই জন্য এটা না টানলে হয় না, মানে আমার লাইফের সাথে জড়িত আর কি। তো ফোন দেই, ফোন রিসিভ করার পর বলছি আমি কার সাথে কথা বললাম এতদিন, বলতেছে আমার সাথে কথা বলছেন। আমি বলতাম কে তুমি, আমি তো বলতেছি কি আমি তো তোমাদের ফ্যামিলি সবারই চিনি। ও মুনিয়া, এরকম সম্পর্কে যে আমার দুই ছোট বোন কে যেরকম আদর করতাম ওকে আমি ঠিক ততটুকুই আদর করতাম, খুব ভালো একটা সম্পর্ক আমি আদর করতাম। বলছি কে তুমি, মনি মুক্তা না মুন্নি, ও বলে না কারো, বলছি আপনি তো সবারই চিনেন বলেন কে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, মানে আমি রাই খাদি। পরে খুব একটা কথা বলি না, একটা সময় কি ওর মা ফোনটা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে, বা আমি আর ফোন কাটা দিই। তো ওইদিন রাত্রেই ওর একটা ফ্রেন্ড মানে মিতু আমাকে কল দেয়, ওই যে মুক্তার ফ্রেন্ড, যে ভাইয়া এরকম এরকম ঘটনা। আমি তখন ও চিন্ত না আমাকে, আমি বললাম থাক হয়েছে হয়েছে। তো ও খুব অনুতপ্ত হয় যে আসলে ও মেসেজ অনেকদিন কথা বলছে তো আমার সাথে, ফোনে কখনো কথা হয় নাই। ওর ভাল লাগতো, আমি মেসেজ পাঠাইতাম ও ভাল লাগতো, এরকম টাইপের একটা ঘটনা। পরবর্তীতে দুই দিন পরে আমি বলে দিই, ওরা খুব ফ্যাস্ট হয়েছিল কে, ওরা বলে আমি ওর নাম জানতো আমাকে চিনতই সবাই। আমি বলে আমি শুভ ভাইয়া, পরে বলে আচ্ছা কিন্তু দুর্ভাগ্যবশত আমি মুক্তাকে না বলে কথাগুলো মুন্নিকেই বলি ফোনের বেলা, আমি বয়সটা চিনতে পারিনি। পরে আচ্ছা মুন্নি বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে সমস্যা নেই। তো এখানেই শেষ। পরে জান্নাতের সাথে তো আমার আর কথা হয় না, ব্যাকআপ আমি মুক্তার সাথে কথা বল প্রায় সময়ে, মানে এরকম টাইপের কল দিত। ও আমারে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। ও ফার্স্ট যেদিন কল দিল আমারে অক্টোবরের 22 তারিখ, যে ও কল দিল খুব লুকাইয়া, টোটালি পরিবারের সবাইকে না জানাইয়া, সবাই যখন ঘুমাইছে রাতের বেলা খুব রাতে একটা এরকম টাইমে কল দিত। দেখা গেল প্রথম দিন প্রায় ফজর আজান পর্যন্ত আমার সাথে কথা বললো, বললো যে ভাইয়া আমি আপনি হলেন প্রথম ছেলে যার সাথে আমি কথা বলতেছি। পরবর্তীতে কথা বলতেছি কয়েকদিন এরকম টাইপ চলতেছে। পরে মুন্নি জানালানি করে রাগারেগি করে ভাইয়ের সাথে কথা বলে কেন, ভাই এমনিতেই বলি। তো আমাকে কন্ট্রোল করা শুরু করে, ভাইয়া এইভাবে হবে না আপনার। টোটালি কি করতো, সকালবেলা ফজর আজান দিলে ফোন দিত, উঠেন নামাজ পড়েন আপনি, ওর সাথে এরকম একটা সম্পর্ক হয় আমার, টোটালি টেক কেয়ার, আমি ওর কথা শুনতে বাধ্য হয়ে যাই, উঠে সকালবেলা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে ঘুমান, সকালবেলা ফোন দিত 8টার দিকে ফোন দিত, ওর স্কুলের 9টায় উঠেন নাস্তা করেন, স্কুলে যাইতো ক্লাস 10 পড়তো, আসতো দুপুর বেলা, ও খাওয়ার পর আমি লাঞ্চ করছি, লাঞ্চ করেন, আমি তো বাসায় থাকতাম কোথাও যাইতাম না, লাঞ্চ করেন, রাতের বেলা ডিনার করেন, মানে যেভাবে এতটা টেক কেয়ার আমি আমার আম্মুর পরে আর কারোর কাছ থেকে পাইনি। এরকম ভাবে প্রায় কত খুব বেশি দিন না, 20 দিন চলে। একটু বলে রাখি যে মুন্নি ওকে তো আদর করতাম, ওর সাথে যে বললাম না সানি, ফেসবুকে পরিচয়, সানির আর মুন্নির অ্যাফেয়ার ছিল, মানে আমি ফেসবুকে পরিচয় বাট মানে
আপনাকে টেক কেয়ার করতে হচ্ছে
মুক্তা, মানে ফেসবুকে পরিচয় কিন্তু ওর সাথে আমার মাসুম সানি ওর সাথে দেখা করি, কুমিল্লা গেলেই আমার খুব ভালো সম্পর্ক একটা হয়ে যায়। পরবর্তীতে ও টেক কেয়ার করতো, মানে আমিও মানে ওর কথা শুনতাম জাস্ট। কুরবানির ঈদে গ্রামে যাই, তো ঈদ থেকে আসার পর 11/11/11 গত বছর একটা স্পেশাল ডেট ছিল, 11/11/11 স্পেশাল তারিখে দেখা করার কথা ছিল আমাদের, ওদি দেখা করবো, যে কোনো কারণেই হোক দেখা করি না, আমার ইচ্ছা করে না, দূর ভাল লাগে না, যতই মিশি যতই, কিন্তু আমার যখন জান্নাতের কথা মনে হয় দুনিয়ার সবকিছু বাদ, আমি যে অনুশোচনায় ভুগতেছিলাম আমি আমার কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো। অনেকদিন হওয়ার পর মুক্তাকে আমি প্রপোজ করি।
আপনি প্রপোজ করলেন মুক্তাকে?
মুক্তাকে প্রপোজ করি।
মুক্তাকে যখন প্রপোজ করলেন তখন আপনি কিসে পড়েন, মানে কোন স্টেজে আছেন?
পরীক্ষা হয়নি আমার, অনার্স ফাইনাল পরীক্ষা হয়নি।
ঠিক আছে,
পরীক্ষা ঠিক আগ মুহূর্তে।
ওকে, তারপর?
তো বলতে ভাইয়া সম্ভব না। কেন? আমার তো একটা ছেলের সাথে রিলেশন আছে।
January 17, 2011
আমার কাজিন, মানে ওর কাজিনের সাথে রিলেশন।
নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান লাইফ। ওকে, এই জন্য বলা হয় জীবনের গল্পের কোন সিলেবাস নেই, যে কোনো দিকে এটা যেতে পারে।
কি করবো, মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুক্তার সাথে সম্পর্ক হওয়ার পর আমি আমার ফ্যামিলির সবার নাম্বার ওকে দিই, আমার বন্ধুর সাথে পরিচয় করাই, আব্বু নাম্বার, আম্মুর নাম্বার, কাজিনদের নাম্বার, এমন কোন নাম্বার নাই যাকে ওর সাথে না তার সাথে ওর পরিচয় করাইনি আমি। আমার মনে হয়েছিল যে আমার লাইফটা যেহেতু চেঞ্জ হইতেছে, আমি মনে হয় কাটাই উঠতে পারতেছি, আমি আর টোটালি সবকিছু অফ।
ওকে, তারপরে আপনি কি করলেন?
তো আমি কি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি 4টা বাজে সম্ভবত আমি লাইন কেটে দিই, আচ্ছা ঠিক আছে। পর ও 4টা বাজে আমার আম্মু মোবাইল কল দেয়, পর 4টা বাজে ছোট বোন ধরে, মানে কিছু বলে না, ও কাটা দেয় ফোন। পরবর্তী আচ্ছা ঠিক আছে, আমি স্বাভাবিক হয় নাই তো কি হয়েছে, ও আমার ফোন দিত, আমার ফোন দিয়ে কথা হতো, কিন্তু ও ফোন দিয়ে এরকম কথা বলতো আমার না, ওর কথাটা বিশ্বাস হতে ছিল না। ওর যে ফ্রেন্ড ছিল মিতু তর্ণা, মানে ওরাও না, ও আমার সাথে ওরাও খুব ভালো, ওরাও আমার বলতো যে ভাইয়া ক্লাসে তো মুক্তা আপনার কথা ছাড়া আর কার কথাই বলে না, সারাদিন শুধু আপনার কথা বলে ক্লাসের মধ্যে। তো এইভাবে চলতেছিল। পরবর্তীতে আমি বুঝতে পারলাম না একটা মেয়ের আরেকজনের সাথে রিলেশন আছে, আমি ওর সাথে কেন যোগাযোগ করবো। পরে আমি ওকে বুঝলাম, দেখো কি দরকার আছে তোমার সাথে, যেরকম সম্পর্ক ছিল সেরকম থাক, বাদ দাও, তুমি ওই ছেলেকে কেন ঠকাবা, কাজিন তোমার যদিও, তুমি ওর সাথে ওরই সময় দাও, আমার আমার সাথে কেন কথা বলবা। এরকম করে ডিসেম্বরের দুই তারিখ ওর সাথে ফাইনালি কথা বলা অফ করে দিই, যে আমি তোমার সাথে আর কথা বলবো না। কেন বলবো না কথা, তুমি একটা ছেলের সাথে রিলেশন আছে, আমি তুমি ওরে ঠকাবা কেন, তুমি ওরে সময় দাও, আমার সাথে সারা রাত কেন কথা বলবা, ওর সাথে কথা বলো। তো ও আমাকে সকালবেলা একটা মেসেজ করলো যে আর কথা হবে কিনা জানি না, তা আমি কাউকে ঠকাইতেছি না, আমার যা মনে হয় আমি কাউকে ঠকাচ্ছি না, আমি যা করতেছি বুঝে শুনে ঠিকই করতেছি। পরে ওই ঘটনাগুলা মুন্নিকে শেয়ার করে, মুন্নি তো আমার উপর রাগ করলো অনেকটা, যে ভাইয়া কিভাবে এরকম একটা কাজ করলো। পরে সানির সাথে যেহেতু অ্যাফেয়ার ছিল, পরে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, ওকে মারা হয় অনেক বাসার মধ্যে, যেহেতু
মুক্তাকে
মারা হয় যে তুমি শুভ বৈশাখ এরকম কেন করলা,
কেন মিথ্যা কথা বললা,
কেন মিথ্যা কথা বললা, এইগুলা কেন করলা। করার পরে সিচুয়েশনটা এরকম তৈরি হয় যে ওর খারাপ একটা অবস্থা। পরে আমার চিন্তা হলে থাকাম ছোট মেয়ে, ওরে আমার বাঁচাইতে হবে। পরে সানি আমি সানি আমার ফোন দিয়ে ফোন দেওয়ার পরে সানি বলে, ভাইয়া মানে সানি আমি কখনো শেয়ার করিনি, বলতেছি ও মুন্নিকে কনফারেন্স করে দেয়, আমি জানতাম না ঘটনাটা। মুক্তাকে বাঁচানোর জন্য আমি দু একটা কথা মিথ্যা বলি, মুক্তাকে বাঁচানোর জন্য যে ওকে মারতেছে, ওর একটা সিচুয়েশন সামনে, ওর পরীক্ষা আসছে পরীক্ষা, দু একটা মিথ্যা কথা বলি। কি কারণে মানে ও আমার সাথে এরকম করছে যেটা না বললি নে, ও আমাকে বলে যেই ছেলে নিজের মানে আইডেন্টিফিকেশনে ভুল বলে আমি তাকে চিনি না, হুই শুভ, আমি তো জগন্নাথের শুভকে চিনি। পরে আমি বললাম, আমি কিছুই বলি, আমি জাস্ট একটা কথা বললাম, আমি তোমাকে সমস্ত কিছু দিছি, আমি আমার বাসার অ্যাড্রেস দিছি, গ্রামের অ্যাড্রেস দিছি, অফিসের অ্যাড্রেস দিছি, তখন আমি মানে ইতে
তোমার ভুলটা তো আপনারই ছিল।
হ্যাঁ, ভুলটা আমারই ছিল, ওইটা না ভাই আমার বলতে আর মনে ছিল না কখনো ওর সাথে, মানে ওই ফার্স্ট ইয়ারে বলছি মুন্নির সাথে আমার পরিচয় তো প্রায় দুই আড়াই বছর, সবাই জানতো, সানি জানতো, মাসুম জানতো,
ওই যে একটা ভুল আপনি করেছেন
না, ওরাও জানতো কবির হোসেনের পরে আমি, কিন্তু ওকে বলা হয়নি। আমার হিসাব ওর সাথে, ওদের সাথে আড়াই বছর তিন বছর পরিচয় আমার, ওরা তো জানে, আমি তো তখন ওকে চিনতাম না, না চিনার কারণে বলছি, কিন্তু ওরা যে ও যে জানতো না এটা আমি জানতাম না।
জীবনে একটা ভালো দিকে মন নেবার সম্ভাবনা ছিল, কিন্তু একটা ছোট্ট মিথ্যা জীবনটাকে আবার একটা ব্যারাজালের মধ্যে, আর একটা কনফিউশনের মধ্যে, আর একটা সন্দেহের মধ্যে, আর একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বেঁধে ফেলছে।
তারপর তার সাথে আমার আর যোগাযোগ কখনো কথা হয়নি ওর সাথে আমার। এখানে ও শুনতেছে মুক্তা, আমি ওকে বলছিলাম ওই মুন্নির সাথে আমার সম্পর্ক ভালোই থাকে, ওর সাথে আমি আর কথা বলি না, ও কখনো মন চাইলে এস এম এস করে বিভিন্ন অকেশনে, আমি ওকে এস এম এস করি, জাস্ট এই পর্যন্ত, ওর সাথে আমার আর বিগত এক বছরে কথা হয়নি কখনো। ওকে আমি বলি যে আমি ওই সময়ে এখন বলতেছি অনলাইনে, আমার দ্বারাতে তুমি অনেক কষ্ট পেয়েছো, যদি কষ্ট পেয়ে থাকো অ্যাটলিস্ট আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার বাবা একটা কথা বলতো যে বাবা তুমি যদি একসময় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, সে তোমাকে ক্ষমা করে দিবে। বাট তো কোন মানুষকে যদি কষ্ট দাও তুমি, সে যতদিন পর্যন্ত না তোমাকে ক্ষমা করবে আল্লাহ তোমাকে ততদিন ক্ষমা করবে না।
ঠিক, একদমই ঠিক বলেছেন। আমরা গল্পের শেষটুকু জানবো সংবাদের পর, খুব ছোট্ট একটা সংবাদের বিরতি, মাত্র দুই মিনিটের। সংবাদের পরপরই আমরা গল্পের শেষটুকুতে আসছি। আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, আপনি হ্যালো ইট 920 শুনছেন, কিবজি আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2, এবং জীবনের গল্পের আসলে কোনো সিলেবাস নেই, জীবনের গল্পের বাঁকটা আসলে বোঝা যায় না, নদী যেরকম বাঁক নিয়ে নিয়ে কোথা থেকে কোথায় গিয়ে সাগরে মিশে যায়, জীবনটা আসলে আমরা যেখান থেকে এসেছি এবং আমরা অসীমে একসময় হারিয়ে যাব, সেই অসীমে যাওয়ার পথের যে বাঁকগুলো, সেই বাঁকগুলো অনুমান করা খুবই কঠিন। আমরা আজকে শুভর গল্প শুনছি, শুভর গল্পটা যদি খুব সামারি করি, খুব ছোট্ট করে সামারি করি, এই পর্যায়ে এসে একটা ছোট ছেলে পরিবারের জন্ম হওয়ার পর থেকেই বাবার অনেক পরিশ্রম, তারপরে গিয়ে আমরা দেখলাম যে সেই ছেলেটার একটা স্ট্রাগল লাইফ, সে এমন একটা সোসাইটির মধ্যে বড় হলো যেখানে সবসময় মারামারি লেগে থাকতো, একটা সময় সে নিজে ইনভলভ হলো এগুলোতে, প্রেম আসলো জীবনে, কিন্তু ভুল বোঝাবুঝিতে কেমন একটা মানে আমরা বলে থাকি বিধিকিস্তি অবস্থা, একটা উদ্ভট একটা পরিস্থিতি, এবং সবকিছু মিলিয়ে একটা আশার আলো হলো ফেসবুকের মাধ্যমে, কিন্তু সেখানেও দেখলাম যে ছোট্ট একটা মিথ্যে জীবনটাকে অন্যরকম করে দিল। আমরা বাকি গল্পে একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা বাকি গল্পে আমরা ফিরতে চাই সংবাদের পরে, মাত্র দুই মিনিটের সংবাদ, সংবাদের পরেই ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, আপনাকে কোনো উপদেশ দিব না, এবং আপনার কথা শুনে আমাদের লাখো শ্রোতা কি শিখবেন বা কি শিখবেন না সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার, কারণ হ্যালো ইট 920 মনে করে যারা এই অনুষ্ঠানটি শোনেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত বিজ্ঞ, সুতরাং সেটা শোনার পরে তারা কিভাবে নিচ্ছেন সেটা তাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আমরা বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নম্বর। এখানে ফোন করার পর প্রথমে আপনার নাম, তারপরে আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলতে হবে, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন এবং শেষে অবশ্যই যেটা বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে এই মুহূর্তে যারা বিভিন্ন মন্তব্য করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে রেডিও স্ট্যাটাস, সেই রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি আমাদের আজকের অতিথি সম্পর্কে নানা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, অবশ্যই সেগুলো অতিথি পড়বেন, কারণ তিনি একটু আগে বলছিলেন যে আমার ফেসবুকে ঠিকানা আছে, ফেসবুক তিনি চ্যাট করেন এবং ফেসবুকে যদি আপনি লেখালেখি করেন তাহলে সেখানে সে সরাসরি কমিউনিকেটও করতে পারবে আপনার সঙ্গে। সুতরাং আজকের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনি পেজটিতে আপনাকে জয়েন করতে পারেন এবং হ্যালো ইট 920 সম্পর্কে যাবতীয় তথ্য আপনি পেজটিতে পাবেন। আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ HALLO8920। আমরা সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো ইট 920 তে, কিপটি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। শুভ আমার সঙ্গে রয়েছে, শুভ আজকের অতিথি যাকে আমরা পেয়েছি আমাদের ফেসবুক থেকে। শুভ, আমরা বোধহয় গল্পের শেষের দিকে চলে এসেছি, তো আর কিছু যেটা বলছিলাম
মুক্তার সাথে যখন আমি কথা বলছিলাম তখন ও আমাকে প্রমিস করায় একটা জিনিস চাই আমার কাছে, যে আপনাকে জিনিস চাই আপনি দিবেন, আপনি আর কখনো পাপ কাজ করবেন না।
পাপ কাজ বলতে কি বুঝিয়েছেন?
পলিটিক্যালি
পলিটিক্যালি আপনি যে গাড়ি পোড়ানো, অন্যায় কাজগুলো করা, মানুষকে মারধর করা, যেটা করতেন সেটা কখনো করবেন না?
না, আমি ওকে ওয়াদা করি, এখনো পর্যন্ত আমি আর কোনো
এগুলোতে আপনি ইনভলভ হননি,
ইনভলভ হইনি।
কত সালে আপনি এটা ছেড়ে দিয়েছেন?
2011 এর
নভেম্বরে, তার মানে মাত্র এক বছর।
মাত্র এক বছর,
এই এক বছরে আপনি আর কখনোই জড়াননি?
না,
এক বছরে আপনাকে চেষ্টা করা হয় নাই যে এই লাইনে আপনাকে নিয়ে যাওয়া হবে আবার নতুন করে?
হ্যাঁ, চেষ্টা করা হয়েছে, বাট আমার তো ওইখানে একটা ক্ষোভ ছিল যে আমি সারা বছর পরিশ্রম করব বাট টাকার কাছে পজিশন গুলা বিক্রি হয়ে যায়, তখন থেকে আমি মানে আস্তে আস্তে দূরে সরতে চাচ্ছিলাম আর কি। তো তারপরে ওর সাথে মানে টোটালি শেষ, তো নিশাদ 2011 এ ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরও আমার সাথে যোগাযোগ করে আবার ভালো, মানে একদম টোটালি যেভাবে যোগাযোগ করলে নাই হয় একদম ভালো যোগাযোগ করে, করার পর আবার আমার সাথে ভালো সম্পর্ক, এক দুই মাস এরকম ভালোই চলে, দেখা করি। তো রোজার ঈদে, ঈদের রোজা টোটাল রমজান মাসটা আমার সাথে ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক হওয়ার পরে ও আমাকে বলতেছে যে জানো আমি এখন বেঁচে আছি কার জন্য, আমি বেঁচে আছি ওর একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়, হিমেল নামের।
ও একটা ছেলের সাথে অ্যাফেয়ার করে ফেলে
এর মাঝখানে, ও একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়, ছেলেটার নাম হিমেল, আমি এখন বেঁচে আছি হিমেলের জন্য। পরে আচ্ছা ঠিক আছে তুমি যদি সুখী হও। পরে ঈদের মধ্যে আমি ওর জন্য একটা ড্রেস নিয়ে ও মিরপুরে থাকতো, দেখা করতে যাই। যাওয়ার পর কিছুক্ষণ ও আমার সাথে ছিল, থাকার পর ওর বাসায় গিয়ে আমাকে ফোন দেয়, আপনি করে বলে জানেন আপনার জন্য আজকে আমি হিমেলের কলটা রিসিভ করতে পারলাম না, হিমেল আমাকে কল দিছিল। আমি তো থ, আমি এত কষ্ট করে রায়েরবাগ থেকে মিরপুরে গেলাম ওর জন্য গিফট নিয়ে, একটা আমাকে থ্যাংকস তো দিলই না বরঞ্চ আমাকে মানে অপমান স্বরূপ আপনার জন্য আমি হিমেলের কল রিসিভ করতে পারবো না, হিমেলই তাইলে সব। আমি কি ঠিক আছে, ওর যখন প্রয়োজন তখন আমাকে সে ফোন দিত, মানে কিছুদিন যাবৎ দেয় না, ওর বিভিন্ন ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে মানে ফর্ম উঠানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যখন সে আমাকে প্রয়োজন দেয় আমার কাজ করে দিই টোটালি, বাট সে
লাইফের জন্য আপনাকে কখনো চিন্তা করে না।
তো আমিও চিন্তা করলাম যাক, ও না হইয়া যদি আমার গ্রামের অন্য একটা মেয়ে হইতো আমি কাজটা করে দিতাম, কারণ আমার কাছে সে হেল্প চাইতেছে, হেল্প করি তাকে আমি। তাকে তো সে, আমি জানি না ঘটনা সত্যি কি মিথ্যা, হিমেলের সাথে তার আদৌ রিলেশন আছে কিনা সেটা আমি জানি না। এইভাবেই চলতেছিল লাস্ট
আপনাকে কি সে এখনো ব্লেম দেয় যে আপনি তার জীবনটা নষ্ট করে দিয়েছেন?
এই কথা আমি ওকে আর কখনো কোশ্চেন করি না, ও আমাকে আর বলে না। আমি জানি না সে আমাকে কেন বলছে, আমি অনেকবার ট্রাই করছি মানে যোগাযোগ করে, বলছে না আমি তো তোমাকে কখনোই বিয়ে করব না। হিমেলের সাথে এটাও বলে যে হিমেলের ফ্যামিলি আমাকে কখনো মানবে না, হিমেলের সাথে আমার বিয়ে হবে না, প্রয়োজনে সারা জীবন বিয়ে করবো না আমি, বাট তোমাকে বিয়ে করবো না আমি।
এবং আপনি জানেন না যে আদৌ হিমেল নামে কেউ আছে কিনা?
আমি আদৌ জানি না হিমেল নামে কেউ আছে কিনা, সে আমাকে বিয়ে করবো না, কি কারণে আমি জানি না টোটালি ঘটনাটা। তা আমি বলতে চাই ওকে, মানে ও যদি সুখে থাকে কোথাও আমি বলবো না, বাট ও যে আমাকে বিপদে পড়লে স্মরণ করে, সমস্যায় স্মরণ করে আমার ভালো লাগে। আমার তো মনে হয় এটা যে ও সুখের দিনে না হোক অ্যাটলিস্ট এটা বিশ্বাস রাখে যে ওর বিপদে আমি ওকে হেল্প করবো, এটাই আমার পরম পাওয়া আমার কাছে মনে হয়। তো আমি ওকে বলবো, দেখো তুমি যদি সুখে থাকো আমি তোমাকে কিছুই বলবো না, তুমি যদি কষ্টে থাকো অ্যাটলিস্ট আমার বিয়ের, আমি যদি যেহেতু ছেলে হয়েছি বাবা মা আছে বিয়ে করতেই হবে, বিয়ে ঠিক আগের দিন পর্যন্ত বলো আমি তোমাকে গ্রহণ করব।
বর্তমানে আপনার অবস্থা এরকমই?
বর্তমানে তারপর তো 2012 এর মাঝামাঝি ফার্স্টের দিকে একটা ফ্রেন্ড রামিল্লা, আমার ফ্রেন্ডদের আমি ফ্রি ছিলাম, তো ফ্রেন্ডদের কোচিং সেন্টার আছে, আমি বললাম দোস্ত আমি তো ফ্রি আছি তো কোচিং এ ক্লাস করাই মাঝে মাঝে আইসা, ও আমাকে বলে রাজনৈতিক মঞ্চে লেকচার দেওয়া মানে ভাষণ দেওয়া আর ক্লাস আইসা লেকচার দেওয়া এক কথা নয়। আমি বললাম না আমি পারবো না কেন। পরবর্তীতে আমরা তিন চারজন ফ্রেন্ড মিলে একটা কোচিং সেন্টার শুরু করি আর কি, ব্যস্ত লাইফে এটা মোটামুটি স্টাবলিশড হয়েছে
ভালো।
না সেখানে না, পরবর্তীতে আমি একটা ওইখানে থাকার পর পরবর্তীতে একটা স্কুল এন্ড কলেজে
আপনি জয়েন করেছেন, সেখানে ম্যাথমেটিক্সের টিচার,
ম্যাথমেটিক্সের টিচার আছি।
ওকে,
তো একটা কিছু বলতে চাই আমার ছোট দুই বোন তাদের উদ্দেশ্য করে।
জি বলুন।
যে ওরা ইদানিং পড়াশোনায় খুব একটা অনুযায়ী, একজন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে একজন এসএসসি পরীক্ষা দিবে, দুইজন একটা মতিঝিল মডেলে পড়ে, বড় বোনটা ছোটটা একই স্কুল এন্ড কলেজে পড়ে। ওদেরকে আমি বলি আমার আব্বু আম্মুর স্বপ্ন ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমারও স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু ফ্যামিলিগত কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস যে কোনো ভাবেই হোক আমার পড়া হয় নাই, আমার স্বপ্ন তোমরা দুই বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, এখন তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যত প্রকার হেল্প আছে তোমাদেরকে আমি করব, আমার স্বপ্ন তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, আমি চাইবো আজকে এই প্রোগ্রাম শোনার পর তোমরা কালকে থেকে পারভেজ বের মতো 18 ঘন্টা না হোক
কাহিনী। আচ্ছা, আপনি তো জান্নাতকে যা বলার বলেই দিয়েছেন, আপনি আপনার বোনকেও বললেন, কিন্তু আমি আপনাকে যাদের জন্য বলতে বলবো তারা এই সমাজে এখনো আছেন এবং আপনার মতো অনেক মানুষই আছেন যারা হরতালের আগে কিংবা পিকেটার বলি আমরা গাড়ি পড়ান এমন কাজ করেন, আমরা জানি তারা আজকে মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
জি, আমি আমার মোস্ট রিলেটেড একজন পলিটিক্যাল লিডার নিয়ে আমার সাথে আসছে, মানে বড় ভাই আমি আসছি শুনে এখানে সে আমার সাথে আছে স্টুডিওতে নিচে অপেক্ষা মানে বাইরে আছে, বা শুনতেছে অনেক বড় ভাইয়ারা, আমি ফোন দিয়া বলছি আসার আগে ভাইয়া শুনলেন, আমি একটা কথাই বলবো ভাইয়া, আমরা যারা খুব দরিদ্র ফ্যামিলি থেকে আসি তাদেরকে ইউজ করেন না, তাদের ইমোশনে ই করা তাদের লাইফটাকে কিভাবে ধ্বংস করেন না, হয়তো বা আমি কাটাই উঠতে পারছি আমার রেজাল্ট ইফেক্ট পড়ে নাই টোটালি, হয়তো আমি কিছুদিন ছিলাম আমার রেজাল্ট ভালো, আমি আইসা পড়ছি এখান থেকে মানে আমার কোনো ক্ষতি হয় নাই খুব একটা, আমার অনেক ছেলে আছে এখান থেকে কাটাই উঠতে পারে না পাশ করতে পারে না, আমার সাথে যারা ছিল কেউ খুব একটা রেজাল্ট ভালো করে নাই, এই রেজাল্টে অ্যাটলিস্ট জব ক্ষেত্রে বাংলাদেশে সম্ভব না।
আর যারা আপনার মতো যারা এখানে ভুলে চলে আসছে তাদেরকে আপনি কি বলবেন?
তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট বাবা মার দিকে তাকাও, বাবা মা যাতে আমার মায়ের মতো এরকম অবস্থার সম্মুখীন না হয় যে সকালবেলা ছেলে ঘর থেকে বের হলো আদৌ তার ছেলে ঘরে ফিরবে কিনা এরকম সিচুয়েশন যে তৈরি না হয় তোমাদের মায়ের।
ওকে, হ্যালো ইট 920 অতিথির গল্প এখানেই শেষ, এবং হ্যালো ইট 920 মূলত যে জিনিসটি সবসময় সচেতনভাবে মেনে চলে সেটা হচ্ছে হ্যালো ইট 920 কথা বন্ধু, অর্থাৎ কেডিয়া, আমি কখনোই
অতিথিসহ আপনারা যারা এখানে বিভিন্ন রকমের কথাবার্তা পাঠান, আমি কখনোই আপনাদেরকে উপদেশ দিই না, কারণ আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ এবং আমি বিশ্বাস করি যারা এখানে গল্পগুলো পাঠান বা যারা এখানে গল্পগুলো করতে আসেন তাদের জীবনের গল্প, তারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝেন। কিন্তু এইরকম অভিজ্ঞতায়, এই গল্পটা শোনার পরে এরকম অভিজ্ঞতা যে তার কেউ না করেন, সেটার জন্য তাকে নতুন করে বলার কিছু নেই যে আসলে এটা করেন না, অমুক কিছু করেন, এটা গল্প শোনার পর অটোমেটিক্যালি তার মাথায় এটা চলে আসবে। যাই হোক, আমরা আজকে শুভর গল্প শুনলাম। শুভর গল্পের পরে আমরা অতিথির অনেকগুলো যারা ফোন করেছিলেন এখানে তাদের কথাগুলো আমরা শুনব এবং হ্যালো 8920 সম্পর্কে আবার আরো একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি বুধবার রাত 11টার খবরের পরপর 11:10 অনুষ্ঠানটি শুরু হয় এবং এটা হচ্ছে আপনার কথা বলার মুক্ত প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো কথা এখানে বলতে পারেন, এমনও হতে পারে যে কথা হয়তো কাউকে কোনোদিন বলা হয়নি। এখানে আমরা কোনো সিলেবাস রাখিনি যে ভালোবাসার গল্প শুধু বলতে হবে, কিংবা শুধু এখানে এসে দুঃখের কথা বলতে হবে, কিংবা এখানে এসে শুধু আনন্দের কথা বলতে হবে, কিংবা এখানে এসে শুধুমাত্র অধিভৌতিক গল্প করতে হবে, কোনো দরকার নেই। আপনি জীবনের যে কোনো গল্প, যে কোনো বিষয়, আপনার জীবন যেহেতু কোনো সিলেবাস মেনটেন করে না, সুতরাং আমাদের জীবনের গল্প হ্যালো 8920 কোনো সিলেবাস মেনটেন করে না, আপনি যে কোনো গল্প এখানে এসে করতে পারেন, মন খুলে করতে পারেন।
This track was downloaded from fusionbd.com.
আমরা আপনার গল্প শোনার পরে সেটা সমাধান দিয়ে দিই না, কারণ সমাধান করার মতো কেউ আমরা নই। তবে আমরা খুব সচেতনভাবে, খুব শ্রদ্ধা ভরে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনি এবং আমাদের লাখো শ্রোতাকে শোনাই। সেই লাখো শ্রোতারা যদি সেই গল্প শোনার পরে তারা যদি আপনাকে, আপনার যদি সাহায্যের দরকার হয়, আপনাকে যদি সাহায্য করতে চান, তাদের মধ্যে আমরা একটা কমিউনিকেট করে দিই এবং সেই কমিউনিকেট করবার জন্য যে নাম্বারটি রয়েছে 9115668, আমি আবারও বলি হ্যালো 8920 একেবারে ফিক্সড নাম্বার 9115668, এখানে ফোন করে আপনার নাম আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আর ফেসবুক পেজটি, যেটা সারা সপ্তাহব্যাপী আমাদের এই হ্যালো 8920 নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু, সেই ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। অতিথির গল্প এখানেই শেষ হচ্ছে, কিন্তু হ্যালো 8920 এখনো শেষ হয়নি, আশা করছি সাথেই থাকবেন।
লোকে বলে মোহন দিলে মন পাওয়া যায়, আমি বলি না জানি গো দিতে জানি না বন্ধু, দিতে জানি না বন্ধু রে। লোকে বলে মন দিলে মন পাওয়া যায়, আমি জাহানে না বন্ধু, তুই জাহানে না মোহন।
রে বন্ধু রে।
পরদেশীর কণ্ঠে আমরা যে গানটি শুনছি সেটা হচ্ছে অনেক অনেক দিন আগের গান এবং অনেক জনপ্রিয় একটি অ্যালবাম, আমি বন্দী কারাগার অ্যালবাম থেকে। এই গানটির সাথে আজকের জীবনের গল্প অনেকটাই মিলে যাবে, আজকে শুভ যে গল্পটা বলেছে সেটা অনেকখানি মিলে যাবে। শুভর আসলে কে অপরাধী কিংবা শুভর গল্পের ক্ষেত্রে আসলে কে বেশি অবিচার করেছে সেটা বরং আমাদের শ্রোতাদের মুখ থেকে আমরা শুনি। অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকের, আমাদের যে স্ট্যাটাস ছিল রেডিও স্ট্যাটাস, সেখানে আমরা শত শত হাজার হাজার কমেন্টস পেয়েছি। বউ পাগল বাপ্পি নামটা পড়ে হাসতে হচ্ছে, তুমি যে বউ পাগল এটা জানা ছিল না, তোমার আইডি পড়ে জানতে হচ্ছে। লিখছো নাইস স্টোরি, ভাল লাগছে, শুভকে খুব ফ্রি মাইন্ডেড সহজ সরল মনে হয়েছে। নূর জামান লিখেছে এই বয়সে লাভ, ক্লাস সিক্সে পড়া একটা মেয়েকে অবাক আমি, আসলে দিস ইজ নট লাভ, ইটস মোহ অর আবেগ। আপনি আপনার মতো করে বিচার করেছেন, আপনার বিচারের প্রতি আমাদের শ্রদ্ধা। মোহাম্মদ কাউসালি লিখেছে ভালো লাগছে আজকের গল্প, আপনাকে ধন্যবাদ। সোনিয়া আক্তার জ্যোতি লিখেছে কি এই কাজ করেছেন, নিজের শরীর জ্বালিয়ে কোনো লাভ নেই, নিজে কষ্ট পাবেন। ছবিটা আমরা ইচ্ছে করলে ফেসবুকে দিতে পারতাম কিন্তু আমরা ছবিটা ফেসবুকে দিইনি, কারণ এটাতে আমাদের কেন জানি মনে হয়েছে যে এটাকে আরো অনেক বেশি উৎসাহ দেওয়া হবে তাতে। ছবিটা আমি নিজের চোখে দেখেছি এবং ছবিটা আসলেই খুব দগদগে, এরকম বুকের বাম পাশে একটা বড় করে এন লেখা এবং এটা ভয়াবহ রকমের বড় করে এন লেখা এবং সেটা অনেক সময় লেগেছে তার এটা মুছে যেতে। তানভীর ইসলাম লিখেছে বস গেস্ট আর ফটো পাচ্ছি না কেন, কি করব। যারা আসলে ফটো পেয়েছেন, বিশেষ করে দুটো ফটো পেয়েছেন হ্যালো ইট নাইন টু জিরো, সেই দুটো ফটো কিন্তু প্রাসঙ্গিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, আপনাদের জন্য দেয়া এবং প্রমাণ করবার জন্য। আর বাকি ফটোগুলো আসলে আমরা দিই না, যদি প্রাসঙ্গিকভাবেই ফটো দেওয়াটা ওখানে খুবই খুবই জরুরি হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ফটোটা দেব। আর এছাড়া আমরা আসলে কোনো গেস্টের ফটো দিই না কারণ এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে, তবে আপনারা যেহেতু চাচ্ছেন খুব বেশি চাইলে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সিমান খান লিখেছে এতক্ষণ পর শুভ একটা ভালো কথা বলেছে, আমরা ঠিক জানি না কোন কথাটা আপনি বলেছেন। রাশেদ এনাম লিখেছে স্বাধীনের সেদিনের নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী আমিও। রাশেদ ইনাম আমি জানি না, হয়তো আশেপাশেই ছিলেন। আবদুল্লাহ আল মামুন বাবলা লিখেছে শুভ ভাইয়া তোমার গার্লফ্রেন্ডের নাম জান্নাত, আর কি লিখলা এন ঠিক বুঝলাম না, আসলে নিশাত জান্নাত দুটোই। আবিদ মুকিদ লিখেছে শুভর মতো অনেক ছেলে রাজনীতির শিকার হয় আর জীবনের শেষ প্রান্তে এবং ভাবায় এই জীবন সোসাইটি নষ্ট করে দিল বা এরকম একটা কিছু। অলোক দাস লিখেছে এখানে দুটো স্টোরি, একটা হচ্ছে ভালোবাসার অনুভূতি আর একটা হচ্ছে রাজনীতির, গল্পটা থেকে অনেক কিছু শিখলাম যে একটা মিথ্যা কথা সারা জীবনটাকে অনেকখানি নষ্ট করে দিতে পারে। কিবরিয়া ভাইয়া আদনান সৌমিক সুহান আমাদেরকে লিখেছেন গল্পে প্যাচ লাগিয়ে গেছে, হ্যাঁ এই প্যাচ লাগার কথা অনেকেই বলেছেন কিন্তু আসলে এখানে দেখুন আমরা হ্যালো 8920 তে আমরা কোন ধরনের গল্প নিজেদের মতো করে এডিট করি না, নিজেদের মতো করে ফেলে দিই না এবং গল্পের মোর ইচ্ছে করে শুধুমাত্র রংচং দিয়ে উপস্থাপন করি না। যেহেতু আমাদের অনুষ্ঠানের থিমটা হচ্ছে জীবনের গল্প, জীবনে যদি প্যাচ থাকে সেই প্যাচ খোলার দায়িত্ব আমরা নিই না, সেই প্যাচ নিয়েই আপনাদের সামনে হাজির হই। জীবন যদি সহজ সরল হয় তাহলে সেই সহজ সরল নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর সেই প্যাচ যদি আপনাদের কাছে ভালো না লাগে সেখানেও আমাদের কিছু করবার থাকে না, কারণ এখানে আসলে আমরা খুব এন্টারটেইন শব্দটা ব্যবহার করি না আমরা হ্যালো 8920 এর ক্ষেত্রে, কারণ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কাউকে এন্টারটেইন করতে আসি না, আমরা অনুষ্ঠানের জীবনের গল্প সহজ সরলভাবে বলে যাই। সেখানে যদি আপনি ব্যক্তিগতভাবে এন্টারটেইন হন সেটার ব্যাপারে আমাদের কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু আমাদের উদ্দেশ্য এন্টারটেইন থাকে না, সুতরাং প্যাচ নিয়ে আমাদের ততটা মাথা ব্যথা নেই। শহীদুল ইসলাম শান্ত লিখেছে, কাল আমার এক্সাম, তবু এই প্রোগ্রামটা শুনছি, যত শুনছি ততই মজা পাই, অনেক ধন্যবাদ। স্বপ্নীল শুভ্র লিখেছে, শুভ ভাইয়ার গল্পটা হয়তো বাস্তবে এমন না হয়ে সুন্দর হতে পারত যদি ফ্যামিলি ইনকাম বা ফ্যামিলি যদি ডেভেলপ হতো। শুভ ভাইয়া তুমি এগিয়ে চলে চলো অন্তত তোমার আব্বু আম্মুর জন্য কিছু করার জন্য। কুল মুশারফ আমাদেরকে লিখেছে, জান্নাত আপুকে সালাম, ইচ্ছে করলে পারত শুভ ভাইয়ার সাথে জড়াতে, কিন্তু নিজেরই অবস্থার জন্য চাইনি যে সে শুভ ভাইয়ের কোন প্রবলেম হোক, ইটস রিয়েলি রিয়েল লাভ। মাহিদুল হাসান শিকদার লিখেছে, সব শেষে একটা কথাই বলবো, আমার জান্নাতের জন্য খুব খারাপ লাগছে এই ভেবে যে সে কখনো মা হতে পারবে না। মাহমুদুর রহমান লিখেছে, শুভ ভাই শাবাস, ভেঙে পড়বেন না, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে না কিছু টানে, ফেলে যাও ফেলে যাও। অনেক ধন্যবাদ, এরকম অসংখ্য অসংখ্য মন্তব্য আমরা পেয়েছি, সবগুলো পড়ার সুযোগ আমাদের হচ্ছে না। গত সপ্তাহের অনুষ্ঠানের কথা একটু মনে করে দিতে চাই, শামিমা ওরফে শানু এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, সে তার জীবনের গল্প অকপটে বলে গিয়েছেন। তার জীবনের গল্প শোনার পর আমরা শত শত হাজার হাজার ফোন কল পেয়েছি এবং আমরা সেই সব বন্ধুদের কাছে কৃতজ্ঞ যারা ফোন কলগুলো শোনেন, গল্পটা শোনেন, শোনার পরে বিভিন্ন রকমের মন্তব্য পাঠান। আমরা শানুকে নিয়ে তারই বেশ কিছু মন্তব্যগুলো এখন পড়ব ঠিক না, আমরা বাজিয়ে শোনাবো যারা ফোন কল করেছিলেন খুব ছোট করে, খুব অল্প পরিসরে, এবং তারপর পর হ্যালো 8920 তে গল্প করে যারা ফোন করে যারা জীবনের গল্প বলতে চেয়েছিলেন সেই সব কমেন্টস আমি ফিরে আসব। আর একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 কে যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, যারা নিয়মিত শোনেন, তাদের প্রত্যেকেরই আমাদের ফেসবুক পেজটিতে মেম্বার হওয়া উচিত। মেম্বার হওয়ার জন্য যেটা করতে হবে, ফেসবুকে আপনার যদি আইডি থেকে থাকে আপনি যেভাবে খোঁজ করবেন আমি বলে দিচ্ছি, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে দেওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। চলুন শানুকে নিয়ে কে কি বলেছে আমরা একটু শুনে আসি।
আমি মোহাম্মদ এনামুল হাসান রুবেল, ফোন নাম্বার আমি বলতে চাচ্ছি যে আমু যে সমস্যাটা এটা কি আপনারা সমাধান দিতে পারবেন, বা আপনারা কি কালচারকে নিয়ে বা ওর ভিসা বাতিল করে ওকে দেশে নিয়ে এসে ওদের সংসারটাকে জোড়া দেওয়া যাবে, এটাই আমার কোশ্চেন আর কি।
হ্যালো, আমি মোহাম্মদ তাইফুল ইসলাম সোহাব, মেয়েটা গল্প বলতেছে, গল্পটা আসলে তার জীবনে, গল্পটা শুনতে খারাপও লাগতেছে আবার মাঝে মাঝে রাগও হইতেছে, ছেলেটা কি করছে আসলে, ছেলেদের মানসম্মান নষ্ট করছে, আসলে ভাতৃত্বের নষ্ট, মাতৃত্ব আমি কিছু বুঝতে পারতেছি না, আসলে আমাদের এরকম না করাটা উচিত, আর ভালোবাসার থেকে এরকম খারাপ ভালোবাসা তারা এরকম করছে, তাদেরকে টিক্কার দেই আমি, আর কিছু না।
আমি আসাদুজ্জামান বলছিলাম আজিমপুর থেকে, আমার মোবাইল নাম্বার হচ্ছে, যখন শানু গল্পটা বলতেছিল যে তখন এমন লাগতেছিল যে আমার যে বুকের উপরে কেটা জানি কেউ দাঁড়িয়ে আছে। আমি এই গল্পটা শুনে বুঝলাম যতটুকু ভুলের কারণে কতগুলো জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল, যে মানুষটা বা যে বাচ্চাটা দুনিয়াতে আসে নাই তার উপরে যে টর্চারটা করা হলো, সে যে কষ্ট পেয়ে যে দুনিয়াতে মৃত্যু আসলো, আসলে যে এটা মুখে বলার মতো আমার কোনো ভাষা নাই, এখন এমনকি আমি এখন যে কথা বলতেছি আমার বুকটা ফাইটা যেতেছে, যে ওই বাচ্চাটার জন্য যে বাচ্চাটা আসলে তার কি দোষ ছিল। যাই হোক, এই জন্য আমি শানুকে বলবো যে তুমি তোমার জীবন সংগ্রাম চালিয়ে যাও, আবার উপরে ওঠার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি একদিন না একদিন উপরে উঠবে।
আমি আশরাফুল ইসলাম বলছিলাম, তো আমার জীবনের খুব প্রিয় ঘটনা আছে, আমি এবিসি রেডিওকে শেয়ার করতে চাই। আমি শানু আপুর গল্প শুনে খুব ভালো লাগছে আমার, এই জন্য আমার কষ্টের একটা লাভ হিস্টোরি কাহিনী আমি বলতে চাই, অনেক কষ্ট করে কেন তাকে ভালোবাসতে গেলাম, তার কারণে আমার হচ্ছে আজ এই পাওয়া হারানো এগুলোই আমি শেয়ার করতে চাই এবিসি রেডিওতে। অনুরোধ করব যেন আমার কষ্ট থেকে যেন কিছু কথা যেন গোটা বিশ্বকে জানায় দেয়।
আপনি একটা কথা বলতেছি, আপনারা অনুষ্ঠানের পরে বা আগে হোক না কেন আপনি একটু ফোন কল নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন। আর যে সানুয়া পার্টি কথাগুলো বলতেছে, আমি যতটুকু বুঝতে পারতেছি এটা কিন্তু ওনারা আব্বু আম্মুর ব্যর্থতার কারণে এই সমস্যাটা হচ্ছে। এত বড় একটা ঘটনা হয়ে গেলে ওনারা কোন এটা কোন প্রতিক্রিয়া নিচ্ছে না, প্রতিক্রিয়া নিলে তো অবশ্যই কোন না কিছু হইতো। ওনার তো মেয়েটা তো অবশ্যই আব্বু আম্মু দেখার দরকার ছিল, কিন্তু দেখা হইলো না। দ্বিতীয় কথা যে ওর কি হাজবেন্ডের বাড়িতে যাবে কি যাবে না, কিন্তু ওর আব্বু আম্মু কি নাকি টাকা পয়সা লোভের কারণে নাকি কিসের কারণে ওনারা কি কোনো কথাই বলতে চাই না, কোনো কিছু জানতে চাচ্ছে না। আমার মেয়ে আমি যাই বলবো তাই শুনতে, আমার ছেলে হোক বা মেয়ে হোক বাপের কন্ট্রোলে থাকতে হবে, মেয়ে ওর আম্মুর কন্ট্রোলে থাকতে হবে। ওনারা কি কন্ট্রোল ছাড়া কি রাখতেছে? ওনার মেয়েটা তো বিয়ে সুখের শান্তির জন্য, কিন্তু এখানে সুখ দূরে কথা, এখন তো দুঃখে থাকতেছে। কিন্তু ওই ছেলের মা চিনে না, বাপ চিনে না, কাউকে চিনে না, বিয়ে দিচ্ছে ভালো কথা, কিন্তু দেখার তো দরকার ছিল।
অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর মন্তব্যের জন্য এবং অনেক প্রশ্নের জন্য। দুটো কলের ব্যাপারে আমি একটু বলতে চাই। প্রথমজন যিনি বলেছেন যে হ্যালো ইট নাইন টু জিরো আসলে কিছু করতে পারে কিনা, দেখুন হ্যালো ইট নাইন টু জিরো যে কাজটি করতে পারে সেটা হচ্ছে আপনার গল্পকে এখানে উপস্থাপন করা, এবং সেই গল্প শুনে হাজার মানুষ উপকৃত হবে এটা হ্যালো ইট নাইন টু জিরো বিশ্বাস করে, এবং হ্যালো ইট নাইন টু জিরো এটাও বিশ্বাস করে এবং এটা মনে প্রাণে বিশ্বাস করতে চায় যে এখানে গল্প বলার পরে আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, আমরা যদি দশে যে কথা আছে না যে আমরা দশজন মানুষ যদি পাশে এসে দাঁড়াই সেই সমস্যার সমাধান কেন হবে না। আমরা একা কোনো শক্তি না, হ্যালো ইট নাইন টু জিরো একা কোনো শক্তি না, হ্যালো ইট নাইন টু জিরো শক্তি হচ্ছে যারা এই মুহূর্তে হ্যালো ইট নাইন টু জিরো শুনছেন লাখ লাখ শ্রোতা। সেই সব লাখ লাখ শ্রোতা যদি কোনো গল্প বলা অতিথির পাশে এসে দাঁড়াতে চান, যদি তারা সাহায্য করতে চান, তাহলে অবশ্যই তার ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। সেখানে হ্যালো ইট নাইন টু জিরো সবসময় একটা দায়িত্ব পালন করছে, সেটা হচ্ছে গল্প বলার পরে আপনি যদি আপনার জায়গাটা থেকে মনে করেন এই বন্ধুটির আপনি এই জায়গাটায় অনেক বড় সাহায্য করতে পারবেন, আপনাকে মোস্ট ওয়েলকাম। সেই কমিউনিকেট, সেই যোগাযোগের জায়গাটা কিন্তু আমরা খোলা রেখেছি এবং সেটা সবসময় আমরা করিয়ে দিচ্ছি, এবং আমরা সেই ব্যাপারে আপনাকে সবসময় আহ্বানও জানাই যে আপনি বিভিন্নভাবে সেটা করতে পারেন। আমাদের অফিসে এসে অনেক সময় বলতে পারেন, কিংবা আমাদের হ্যালো ইট নাইন টু জিরো যে নাম্বারটি রয়েছে 9115668, আমি আবারও বলছি 9115668, এখানে ফোন করে বলতে পারেন যে আমি ওকে সাহায্য করতে চাই। আমরা আমাদের যে হ্যালো ইট নাইন টু জিরো টিম রয়েছে সেই টিম আপনার সাথে যোগাযোগ করবে, আপনি কি ব্যাপারে সাহায্য করতে চান এবং সেই সাহায্য অতিথি নিতে চাই কিনা সমস্ত কিছু যোগাযোগ করে আপনার সঙ্গে আমরা কমিউনিকেট করে দিব খুব সুস্থ উপায়ে। এছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা হ্যালো ইট নাইন টু জিরো পছন্দ করেন তাদের প্রত্যেকেরই ওখানে মেম্বারশিপে থাকা উচিত। আপনি ইচ্ছা করলে আমাদের ইনবক্সে টেক্সট পাঠাতে পারেন, অতিথি সম্পর্কে কোনো সাহায্য করতে চান কিনা, অতিথি সম্পর্কে আপনি আরো বেশি কিছু জানতে চান কিনা, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে চান কিনা, আপনি ইনবক্সে টেক্সট পাঠালে আপনার ইনকোয়ারিটা জেনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দিই, কমিউনিকেট করে দিই। এটা একটি বিশাল নেটওয়ার্ক, এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আমরা পালন করে থাকি। হ্যালো ইট নাইন টু জিরোর দায়িত্ব মূলত এটি, এবং এখানে যারা শুনলেন শোনার পরে রাতের বেলা ঘুমিয়ে গেলেন, পরদিন থেকে ওয়েট করতে থাকলেন আর একটা নতুন স্টোরির জন্য, ওটা শোনার পরে একইভাবে ঘুমিয়ে যাবেন, তাহলে তো সমাজটা বদলাবে না। আমরা একটা বদলানোর স্বপ্ন দেখি, সেই বদলানোর স্বপ্নটা একা একা হ্যালো ইট নাইন টু জিরো পারবে না, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই লাগবে এবং আপনিও এখানে অনেক বড় একজন কন্ট্রিবিউটার। হ্যালো ইট নাইন টু জিরো আপনারই শো, এই জন্য আমরা এভাবে বলে থাকি যেটা আপনার শো। আর আরেকজন বন্ধু এখানে একটা প্রশ্ন করেছেন যে হ্যালো ইট নাইন টু জিরোর নিয়ে যে কোনো একটা কিছু, আমি বারবারই শুধু একটা কথাই বলবো যে হ্যালো ইট নাইন টু জিরো ফোন কলের ব্যাপারে, হ্যাঁ ফোন কল সরাসরি লাইভ বাজানো যায় কিনা বা ফোন কল সরাসরি লাইভ নেওয়া যায় কিনা এটা আমরা সচেতনভাবেই করছি না, কারণ এতে করে আমাদের অনুষ্ঠানের যে গল্প বলার যে ব্যাপারটা থাকে এটা সৌন্দর্যমণ্ডিত হয় না, এটা নষ্ট হয়ে যায়। কারণ যে প্রশ্নগুলো আপনারা করবেন সে প্রশ্নগুলোতে কথাবন্ধু হিসেবে আমি সরাসরি প্রশ্নগুলো করি, এছাড়া যদি কোন এক্সট্রা প্রশ্ন থেকে থাকে আমরা সেই জন্য ফেসবুক খোলা রেখেছি, আমরা আপনি এখানে ফেসবুকে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। এবং আপনাদের ফেসবুকে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখানে যে কেউ প্রশ্ন কোন প্রশ্ন করলে একজন প্রশ্ন করলে বাকি সবাই সেই প্রশ্নটা দেখতে পারেন, এবং এতে করে দুজন দুজনের মধ্যে একটা ইন্টার কমিউনিকেটর ব্যবস্থা থাকে এবং সেই কমিউনিকেটিভ একটা নেটওয়ার্ক তৈরি হয় যেটা হ্যালো ইট নাইন টু জিরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি ফোনের অনুভূতি জানাতে পারেন, সেটার জন্য সারা সপ্তাহ ফোন খোলা থাকে এবং সেখান থেকে বাছাই করে আমরা কিছু কল এখানে বাজিয়ে দিই। আর আপনার মন্তব্যের জন্য বিভিন্ন রকম রাস্তা আছে, ইচ্ছে করলে আপনি আমাদের ওয়েবসাইটেও সেখানে গিয়ে মন্তব্য করতে পারেন, সেগুলো আমরা বাজি। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। আর লাইভ ফোন কল আমরা রাখছি না এই কারণে যে আমাদের গল্প যিনি বলতে আসেন সেই গল্পের জায়গাটা থেকে লাইভ ফোন কল অনেক সময় তাকে বিচ্যুত করে ফেলে, ডাইভার্ট করে ফেলে, আমরা অনেকভাবে দেখছি এক্সপেরিমেন্টালি, সুতরাং ওই জায়গাটা আমরা রাখিনি। কিন্তু আপনাদের মতামত জানানোর জন্য আমাদের হাজারটা দরজা খোলা আছে, আপনারা সেটা সবসময় করতে পারেন, যেমনটি করেছেন আমাদের এইসব বন্ধুরা। চলুন আমরা তাদের কিছু কল শুনে আসি। আর একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলে আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন।
আমি আমিন বলছি। আমার সেল নাম্বার, আমি কিছু কথা বলতে চাই আমার সে অতীত জীবনকে নিয়ে, যার কারণে আজকে আমি সবকিছু হারাইছি এবং সবকিছু থেকে আমি এখন বলছি।
আমার নাম সাইফুল ইসলাম আবদুল্লাহপুর থেকে, আমার মোবাইল নাম্বার, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার মনে অনেক ক্ষোভ বেদনা। আপনি পিএইচডি সময় দিত একটু আমি ঠিক করতে হবে, আপনাদের মাঝে একটু বলতো, কারণ আমার মনে খুব অশান্তি, আমার কষ্ট। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বলতে চাই না, অমুক আপনার কথা বলে না অনেক অসহায় আছে স্যার, আমারও বলা গেছে নাই।
আমি সুমন, আমার সেল নাম্বারটি হলো, আর আমি একটি মেয়েকে লাভ করি, সেই মেয়েটি আমাকে ছেড়ে চলে যায়, সে আমাকে ভালোবাসে না, সে আরেক মেয়েকে খুব ভালোবাসে, সে আমাকে কেন ভালোবাসে না? আমি কি তার কাছে এতই নিকৃষ্ট ছিলাম যে সে আমাকে ভালোবাসে, অন্য ছেলেকে নিয়ে চলে যায়, যেন আমার মতো আর কেউ এই ভুল না করে।
আমি আমার নামটা বলতে চাচ্ছি না, আমি এর আগে একটা ভয়েস পাঠাইছিলাম কিন্তু শোনানো হয় না। আসলে আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, আমি কোথায় আছি সেটা আমি আপনাকে ফোনে বলবো, তবে আমার হকিস্টিক সিরাজগঞ্জ আমাকে ফোন করুন, আমার সেল নাম্বার।
আমি উর্মি, আমার ফোন নাম্বার হচ্ছে, আমি কি বলবো, প্রচন্ড লোনলি একটা মানুষ, আমার এমনও অনেক রাত কাটায় আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার প্রচন্ড মরে যেতে ইচ্ছা করে।
অনেক অসহায় একটা ছেলে, একটা নারী একটা পুরুষের কিভাবে নির্যাতন করতে পারে, কিভাবে একটা পুরুষের লাইফটা, একটা পুরুষের জীবনটা ধ্বংস করতে পারে, বলতে চাই আমার কথা শুনে। আমার নাম্বার হলো, প্লিজ আমাকে ফোন করুন।
আমার নাম্বার হলো, আমি বর্তমানে অসুস্থ এবং কি কারণে আমার ভিতরে একটা দুঃখ আছে, যন্ত্রণা আছে, মারা যাবো, এক ছেলে এক মেয়ে, বর্তমান আমি একটা মাদক দ্রব্য পান করি, কিন্তু কেন, কে আমাকে এই শিক্ষা দিল, অকল্পনীয় দুঃখ, বাংলাদেশে কি কোনো বিচার নাই, কোন আইন নাই, গরিবের লেগে আমি কোথায় যাবো, কি করবো, কার কাছে দুঃখ বলি।
আমি আর এই অনুষ্ঠানটা শুনতে পারবো না, আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবো, আমি আত্মহত্যা করবো ভাইয়া, কারণ আমার জীবনে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, এজন্য আমার পৃথিবী ছেড়ে থাকা স্বাদ নেই, আশা নেই ভাইয়া, আমার একটা খাওয়া, আমি কি জন্য আত্মহত্যা করবো, কেন পৃথিবী ছেড়ে চলে যাবো, এই কথাগুলো আমি আত্মহত্যার আগে সবাইকে জানিয়ে যেতে চাই।
আমার সেল নাম্বার থেকে, আমার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক কষ্ট, কেন আমার জীবন কেমন হয়ে গেল, কেন আমার সন্তানের জীবন কেমন হলো, কেন স্বামীর থেকে আমি এতটা অবহেলা হলাম, কেন না পুরুষের কাছে নারীরা তো নির্যাতিত হয়, এটা জানার জন্য, এটা তো অসুখী বলার জন্য, আমার নাম তাহমিনা, আমার বাবা নেই, আমি স্বামীর থেকে অনেক লাঞ্ছিত, অনেক ঘৃণিত, আমি কাউকে বলতে পারতেছি না, আমার ফ্যামিলির কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, সেটা আমি সবাই কাছে বলতে চাই।
আমি আশরাফুল ইসলাম বলছিলাম, তো আমার জীবনের খুব প্রিয় ঘটনা আছে, আমি এবিসি রেডিওকে শেয়ার করতে চাই। আমি শানুয়াপুর গল্প শুনে খুব ভালো লাগছে আমার, এই জন্য আমার কষ্টের একটা লাভ হিস্টোরি কাহিনী আমি বলতে চাই, অনেক কষ্ট করে কেন তাকে ভালোবাসতে গেলাম, তার কারণে আমার হচ্ছে আজ এই পাওয়া হারানো, এগুলোই আমি শেয়ার করতে চাই এবিসি রেডিওকে, অনুরোধ করবো যেন আমার কষ্ট থেকে যেন কিছু কথা যেন গোটা বিশ্বকে জানায় দেয়।
মোহাম্মদ হেলালুদ্দিন, ফেল নাম্বার, অনেক কষ্টে যাপন করছি, আমার ওয়াইফ এক বছর উপর হয়েছে আর কি যুক্তরাষ্ট্রে, আমাকে ওই সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে মিনতি ভাবে অনুরোধ জানাবো।
আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমার সেল নাম্বারটি হচ্ছে, আমি খুব কষ্টে আছি, যদি আপনাদের ওখানে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিচ্ছেন, দুঃখের কথাগুলো বলে হালকা হইতে পারতাম, প্লিজ কিবরিয়া ভাই আমাকে একটু স্মরণ করবেন দয়া করে।
আমি মিতু বলছি ঢাকা থেকে, আমার সেল নাম্বার, এর আগেও আমি ফোন করেছিলাম, আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি এই বাংলাদেশেরই নারী সমাজের এক প্রতিচ্ছবি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, তারপর আমার বিয়ে এবং পরবর্তীতে আমার জীবনে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনেক দুঃখ কষ্ট বয়ে বেড়াবার কাহিনী আপনাদের শোনাতে চাই। ইব্রিয়া ভাই, আপনার কাছে আমার একটু অনুরোধ, আমার সাথে একবার একটু যোগাযোগ করবেন, ভালো থাকবেন, আল্লাহ।
আমার নাম প্রকাশ কুমার, আমার সেল নাম্বার, আমি আমার ভালোবাসার কথা বলতে চাই, 10 বছরের ব্যর্থ ভালোবাসার কথা বলতে চাই, যে মেয়েটা আমার 10 বছর আমার সাথে সম্পর্ক করছে, 10 বছর সম্পর্ক করার পরে সে আমাকে ছেড়ে চলে গেছে, ভাই আপনি আমাকে শুভেচ্ছা দেবেন।
আমি আবারও বারবার বলছি যে হ্যালো 8920 আসলে আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে এত এত বন্ধু সারা আমরা প্রতি সপ্তাহে পেয়ে থাকি। যারা এখানে আসতে চেয়েছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের মধ্যে থেকেই যে কোনো একজন বন্ধু আগামী সপ্তাহে মানে সামনে সপ্তাহে থাকবেন যিনি তার জীবনের গল্প বলবেন আমাদের কাছে। এবং আমরা একেবারে নির্দ্বিধায় বলি যে জীবনের এমন কোন কথা আছে যেটা হয়তো তুমি কাউকেই বলতে পারোনি, যেটা হয়তো বা কাউকেই বলতে ইচ্ছে করেনি। এটা এমন একটি জায়গা হ্যালো 8920, এমন একটি প্ল্যাটফর্ম, এখানে এসে তুমি নির্দ্বিধায় সেই কথাগুলো বলতে পারো। আমরা খুব মনোযোগ নিয়ে খুব শ্রদ্ধা ভরে খুব সম্মানের সহিত সে কথাগুলো আমরা শুনব এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটা জীবনের গল্পই আবারও বলছি প্রত্যেকটি জীবনের গল্পই নিজ মর্যাদায় অনেক 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 বেশি সম্মানের। কোন গল্পকেই কোন গল্পের সাথে কম্পেয়ার করা যায় না। এক গল্পকে আমরা কখনোই আরেক গল্পের সাথে তুলনা করতে পারি না। কিভাবে পারব বলুন? পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, পৃথিবীতে 600 কোটি মানুষ, প্রত্যেকের অবস্থান, প্রত্যেকের সামাজিকতা, প্রত্যেকের চিন্তাভাবনা তার নিজ নিজ জায়গায় আলাদা। তাহলে 600 কোটি রকমের ঘটনাও পৃথিবীতে আছে। সুতরাং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কখনোই কোনোভাবেই তুলনা হতে পারে না। সেই জায়গাটা থেকে হ্যালো 8920 প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি জীবনের গল্প সবসময় মর্যাদার এবং প্রত্যেকটি গল্পই সম্মানের। অনেক সময় আমাদের বন্ধুরা অনেক সময় বলে থাকেন হ্যালো 8920 তে যে অতিথি নিয়ে আসবে তার বাচনভঙ্গিটা যেন ভালো হয়, তার কথাবার্তার স্টাইলটা যেন খুব ভালো হয়, সেজন্য খুব ভালো করে কথাবার্তা বলে। আমি আপনাকে একটু আমার সম্মানের সহিত বলতে চাই, কোন মানুষের জীবনে যখন ভালো একটা ঘটনা ঘটে তখন কি তার ভাষার উপর নির্ভর করে ঘটে? কিংবা কোন মানুষের জীবনে যখন দুর্ঘটনা ঘটে কিংবা বড় রকমের ঘটনা ঘটে যায় তখন কি তার বাচনভঙ্গির উপর নির্ভর করে ঘটে? তাহলে যেহেতু ঘটনা এইসব বিষয়ের উপর নির্ভর করে ঘটে না, সেহেতু একটা মানুষকে আমি জীবনের ঘটনার বেসিসে যখন নির্বাচন করছি তখন আমি কেন ভাষার উপর গুরুত্ব দেব? সুতরাং ভাষা বা বলার বাচনভঙ্গি সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের শুধু মাথা ব্যথা হচ্ছে আপনার জীবনের ঘটনা এবং আপনি এসে সেটাকে কিভাবে উপস্থাপন করলেন। এবং সেই জায়গাটার জন্য আমাদের সবসময় একটি নাম্বার রয়েছে, ফোন নাম্বার 9115668। আমি আবারও বলছি 9115668, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং এটা হ্যালো 8920 জন্য একটি নির্দিষ্ট নাম্বার। এখানে ফোন করে আপনি আপনার নাম বলবেন প্রথমে, তারপর সেল নাম্বারটি বলবেন এবং আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান, যে ঘটনাটি বলতে চান সে ঘটনা খুব ছোট করে বলে বলবেন আপনাকে ফোন করতে। আমাদের যে টিম রয়েছে হ্যালো 8920 টিম, সেই টিম মেম্বাররা আপনাকে ফোন করবে, ফোন করার পর আপনার কাছ থেকে শুনবে এবং শোনার পর আপনাকে অতিথি হিসেবে এখানে নিয়ে আসবে। এছাড়া আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে হ্যালো 8920, যারা পছন্দ করেন তাদের প্রত্যেকেই ওখানে মেম্বার হয়ে যাওয়া উচিত, কারণ ওখানে মেম্বার হলে আপনি ওখানে আমাদের ইনবক্সে টেক্সট করলে আমরা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে একটি লাইক দিতে হবে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। সবাইকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী বুধবার ঠিক রাত 11:20 কথা বন্ধু কিবরিয়া চলে আসবে এবং সাথে থাকবে একজন অতিথি যে হয়তো এসে আপনাদেরকে জীবনের গল্প বলবে। এবং আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে হ্যালো 8920 যারা শ্রোতা রয়েছেন তারা প্রত্যেকেই এই কথাটা বিশ্বাস করতে শিখে গেছেন যে যারা এখানে আসেন তারা কেউই সেলিব্রিটি হওয়ার জন্য আসেন না, কেউই আপনাদের কাছ থেকে অনেক বড় কিছু পাওয়ার জন্য আসেন না, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটুকু ছাড়া। প্লিজ, আবারও বলছি অনুষ্ঠান শেষ করার আগে, এই ভালোবাসাটুকুর কোনো কমতি যেন না হয়। অনেক ভালো থাকবেন, এবিসির সাথেই থাকবেন।
লোটা পথ পেরোলে পাখি জিরো বেদার ডানা, কতটা বছরের পথ মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চির বেদার ডানা, কতটা বছরের পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাঁচে মায়ের কোল পরে, কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাঁচে মায়ের কোল পরে, কবার তুমি অন্ধ সেজে থাকা অনুরাগে, কবার তুমি অন্ধ সে থাকা অনুরাগে বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি চিরবেদার ডানা কতটা বছরের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা কত হাজার বারের পর আকাশ দেখা যাবে কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে কত হাজার বারের পর আকাশ দেখা যাবে কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি চিরবেদার কতটা বছরের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা This track was downloaded from FusionBD.com.